This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. আমি লিখেছিলাম ভুল পাতায়, কাগজ উল্টাতেই দেখি জলের শব্দ, অক্ষর মিশে গেছে কান্নায়, শরীর জুড়ে অদ্ভুত খেয়াল, মুছে যায় দাগ, অক্ষর শব্দ বা আঁচড়, কেউ বলে জলে মিশে যায় জল, সন্ধ্যার বিষণ্ন মন ছুঁয়ে দেখি আজ, ফোঁটা ফোঁটা জলের ভেতর লেখা আছে আমার সারাটা জীবন, আর আমার সারাটা জীবন জুড়ে এবং আমার হৃদয় জুড়ে শুধুই প্রাণব ভালোবাসার বাংলাদেশ। জি বন্ধু, আপনি টিউন করে আছেন ঢাকা FM 90.4 এবং আজ 20 নভেম্বর 2014, 6 অগ্রহণ, 1421 বঙ্গাব্দ, 26 মহরম, 1436 হিজরি এবং এখন চলছে হেমন্তকাল। দেখতে দেখতে নভেম্বর মাসটাও শেষ হয়ে যাচ্ছে, তারপরে ডিসেম্বর, তারপর নতুন একটি বছর, নতুন দিন, সবকিছুই নতুন। আশা করছি এই সবকিছু মিলিয়ে সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। কে কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে অবশ্যই বন্ধু জানাতে পারেন। জানাতে হলে আপনাকে, আপনি যে কোনো, অথবা আমাকে, আপনি আমাকে SMS করতে পারেন অথবা ফেসবুকে জয়েন করতে পারেন। যদি আপনি আমাকে SMS করতে চান, আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুকে অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে হয়েছে www.facebook.com/thakafm90.4, আপনি অবশ্যই ভিজিট করতে পারেন। আর বন্ধু বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর অ্যাডভান্স ব্যাচে আগামী শুক্রবার সকাল 9টায় সাইফোর্স এর ক্যাম্পাস 5 এ একটি অবিস্মরণীয় ক্লাস করার সুযোগ। এই ক্লাসে HSC ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরা আমন্ত্রিত। বিস্তারিত জানতে ফোন করুন 01713432086 এই নম্বরে। আর বন্ধু গ্রিল সিঙ্গারা, সামোচা, ডালপুরি কিংবা চটপটি, এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ। প্রাণের উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ, ফিল দ্য চিল। আর অনেক সময় অনেক কিছু কথা থাকে কিন্তু সব কথাই রাখা হয় না, সব কথাই, সব কিছুই পূরণ হয় না। কিন্তু আপনার কি কখনো পূরণ হয়েছে বা পূরণ হচ্ছে এমন কি আছে অবশ্যই কিন্তু জানাতে পারেন 16260 আর ফেসবুকে। আর যারা ফেসবুকে কমেন্ট করবেন অবশ্যই কিন্তু FM গুরু লিখে কমেন্ট করবেন, FM গুরু লিখে কমেন্ট করতে একদম ভুলবেন না। এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা ও ঝাল 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 চিল চিল ফি ও পালাপের সাথে চলো আজ করি ডিল গানের উৎসবে খুশি খুশি
বন্ধুরা, আমি তোমাদের এফ এম গুরু এহতেশাম কথা দিয়েছিলাম তৈরি হবে আমাদের এফ এম দোস্তি। অপেক্ষার পালা শেষ হলো বন্ধু, শুরু করতে যাচ্ছি নতুন একদিনে নতুন এক দিগন্তে। এফ এম দোস্তির হাত ধরে তৈরি করব আমাদের স্বপ্নের লিসনার্স কমিউনিটি, আর সেই এফ এম দোস্তিতে আমার সাথে অংশ নিতে রেজিস্ট্রেশন করো।
আমি আর জি মেঘলা তোমার এলোমেলো সময়গুলোকে রঙিন করে তুলতে আসছি এফ এম দোস্তি নিয়ে। আগামী 25 নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার রাত 10:30 ঢাকা এফ এম এর নতুন আয়োজন এফ এম দোস্তি। এফ এম গুরুর সাথে এই প্রোগ্রামে অংশ নিতে ভিজিট করো www.dhakafm904.com।
মামা একটু চটপটি, মরিচ বেশি করে।
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
ও ঝাল 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 চিল চিল ফি ও পালাপের সাথে চলো আজ করি ডিল গানের উৎসবে খুশি খুশি
মামা একটু চটপটি, মরিচ বেশি করে।
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
ও ঝাল 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 চিল চিল ফি সাথে চলো আজ করি ডিল গানের উৎসবে খুশি খুশি গানের উৎসবে সবার মনে প্রাণে একটাই গান বুকের মাঝে ওঠে প্রাণে
প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ। বন্ধু, আপনি চিন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ। বন্ধু, গিল সিঙ্গারা সামুচা ডালপুরি কিংবা চপরুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ। প্রাণে উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য চিল। আর বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর অ্যাডভান্সড ব্যাচে আগামী শুক্রবার সকাল 9:00 সাইফোর্স এর ক্যাম্পাস 5 একটি অবিস্মরণীয় ক্লাস করার সুযোগ। এই ক্লাসে HSC ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার এর শিক্ষার্থীরা আমন্ত্রিত। বিস্তারিত জানতে ফোন করুন 01713-432-086 এই নম্বরে। আর যারা ফেসবুকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চিন্তা করছেন যে কিভাবে আমাদের সঙ্গে জয়েন করবেন, তাদেরকে জানাচ্ছি অবশ্যই বন্ধু আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন। আপনি আমাকে SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেলফোন SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakafm90.4 আপনি অবশ্যই ভিজিট করুন। আজকে আমি একটি পোস্ট দিয়েছি, আজকে আমাদের প্রাণ ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু শাকিল, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। এবং শাকিলের সাথে তার ভালোবাসা মানুষ ছিল, কিন্তু খুব সুন্দর একটি ছবি আছে, আর সবাই কিন্তু সেই ছবিতে লাইক দিয়ে অবশ্যই আপনারা কমেন্টই করবেন, কিন্তু কমেন্টে FM গুরু লিখতে একদমই ভুলবেন না। অনেকে আছেন FM গুরু লিখেন না, তাদের কমেন্ট কিন্তু আমি পড়ছি না। সো বন্ধু, অনেকগুলো কমেন্ট করার পর যদি বলেন যে তুমি আমার কেন কমেন্টটা পড়ছো না, অ্যান্সার কিন্তু একটাই, FM গুরু লিখেননি আপনি, তাই কিন্তু আপনার কমেন্ট আমি পড়ছি না। সো বন্ধু, একদম ভুল করবেন না FM গুরু লিখতে। এই মুহূর্তে ফেসবুকে অনেকেই আছেন দেখতে পাচ্ছি, আর যে সুমন আছেন আমাদের সঙ্গে, তিনি জানতে চেয়েছেন কেমন আছো জি বন্ধু। অনেক ভালো আছি সুমন, আশা করছি আপনিও ভালো আছেন। জয় রানা আছেন আমাদের সঙ্গে, তিনি মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, অনেক ধন্যবাদ জয় রানা, আপনি এত দূর থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। মনির হোসেন, তিনি আমাদের রেগুলার লিসনার, তিনিও আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, কিন্তু আজকে তার মনটা খুব খুব খারাপ হয়ে গিয়েছে, কারণ অনলাইনে ডিস্টার্ব করছে, তাই তিনি আমাদেরকে শুনতে পারছেন না। মনির হোসেন অবশ্যই নেক্সট টাইম কিন্তু শুনতে একদমই ভুলবেন না। সোহানুর রহমান আছেন আমাদের সঙ্গে কাপাসিয়া গাজীপুর থেকে, তিনি লিখেছেন প্রাণাপ ইমা আপু, ভালো আছো তো? ভালো লাগলো সোহানুর রহমান আমার নতুন একটি নাম দেওয়ার জন্য। অনেকে যেমন বাবলু আমার নতুন একটি নাম দিয়েছেন, অনেকে আছে আমার নিত্য নতুন নাম দিচ্ছেন, নামগুলো খারাপ না, ভালোই লাগে। সোহান আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। শাহাদাত সরকার বাবু আছেন আমাদের সঙ্গে, তিনি জানতে চেয়েছেন আমার আব্বু আম্মু কেমন আছে। আব্বু আম্মু ভালো আছে, তবে একটু অসুস্থ আম্মু, দোয়া করবেন যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আম্মুর কিছু হলে বা আব্বুর কিছু হলে একদম কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই কনসেন্ট্রেশন দিতে পারি না, কাজ মনে হয় যে এখন কি অবস্থা, কি করছে, সবকিছু মিলে একটু টেনশনেই আছি। মোহাম্মদ সুজন ভেন্ডার আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন জানি আমার কমেন্ট পড়বে না আপু, কেন আমি তো আপনার কমেন্টই পড়ে দিয়েছি। রফিকুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন তিনি তার জীবনের গল্প বলতে চান। অবশ্যই বন্ধু, আপনি আপনার জীবনের গল্প আমাদের প্রাণাম ভালোবাসার বাংলাদেশে হট সিটে বসে শেয়ার করতে পারেন, কিন্তু আপনাকে তার জন্য SMS করতে হবে। বন্ধু, SMS করার জন্য আপনি সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা সেটা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আরো আছেন আমাদের সঙ্গে আলামিন হোসেন আছেন, তিনি লিখেছেন ইমা আপু আমি তোমাদের কোনো অনুষ্ঠান শুনতে ভুল করি না। অনেক ধন্যবাদ আলামিন, আপনি আমাদের কোনো প্রোগ্রাম মিস করেন না। আরো আছেন শাকিল আহমেদ, তিনি লিখেছেন তার মনটা খুব খারাপ, কেন বন্ধু মনটা খারাপ কেন, এত সুন্দর একটি বাইরে, খুব চমৎকার একটি ওয়েদার, এই ওয়েদারে মনটা খারাপ হওয়ার তো কোনো কারণ নেই। অমি খান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আপু আই লাভ ইউ, আই লাভ ইউ টু অমি খান। আমার যত লিসনার আছে সবাইকে কিন্তু আমি অনেক 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 ভালোবাসি, আর জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর আছেন আমাদের সঙ্গে সাদ জামশেদ আছেন, সালমান আরফিন ইত্তি আছেন আমাদের সঙ্গে, শাকিল মাহমুদ আছেন, তিনি লিখেছেন আমার মতো শাকিলের মনে হয়, ও আচ্ছা, তিনি লিখেছেন তার নামটিও শাকিল, আর আজকে আমাদের প্রাণ ভালোবাসা বাংলাদেশের হট সিটে বসে যিনি তার জীবনের গল্প বলবেন আমাদের সে বন্ধুর নামও শাকিল। তো এই শাকিল আর ওই শাকিল মিলে গেছে, তাই তিনি বলেছেন যে শাকিলের ভালোবাসার গল্প আজকে শুনবেন তিনি। ইয়ামিন খান আছেন আমাদের সঙ্গে, আর আছেন ইউসুফ নগর, তিনি আজকে খুব হ্যাপি আছে, জেনে খুবই ভালো লাগলো ইউসুফ আপনার এই ভালো লাগার কথাটি আপনি আমাদেরকে জানিয়েছেন। ফরহাদ খান চলা আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন অনেকদিন পর আমাদেরকে তিনি কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ ফরহাদ খান, এতদিন কেন কমেন্ট করেননি আমাদেরকে। মোহাম্মদ সাকিব আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি তার ভালোবাসার মানুষটিকে বলেছিলেন যে তাকে তিনি ভালোবাসেন, কিন্তু এখনো তিনি অ্যান্সার দেননি, জানতে চেয়েছেন যে এখন কি করবেন। অ্যান্সার দেননি, অবশ্যই চিন্তা ভাবনা করে একটা অ্যান্সার দিয়ে দিবে বন্ধু, টেনশন করার কিচ্ছু নেই। রিন্টু মালাকার আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোহাম্মদ সুমন খান, তিনি জানিয়েছেন অনেক সুন্দর গান, আসলে গানটি খুবই চমৎকার। আমি বলেছিলাম যে অনেক সময় অনেক কিছু কথা থাকে যেটা হয় না, বা মানে অনেকের সাথে দেখা করার কথা থাকে, বিশেষ করে ভালোবাসার মানুষটির সঙ্গে যদি দেখা করার কথা থাকে আর তখন যদি দেখা না হয় তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। তানজিলা ইয়াসমিন আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে মনোয়ার মাহমুদ মন্নু সহ আর অনেকেই আছেন। বন্ধু আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন ফেসবুকে, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/ঢাকা FM 90.4। আজকে আমরা যে পোস্ট দিয়েছি আমাদের আজকের প্রাণা ভালোবাসায় বাংলাদেশের অতিথি বন্ধু শাকিল, আমরা আজকে শুনবো তার জীবনের গল্প। আপনি কিন্তু অবশ্যই সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন, কিন্তু কমেন্টে FM গুরু লিখতে একদমই ভুলবেন না। আর বন্ধু বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর অ্যাডভান্স ব্যাচে আগামী শুক্রবার সকাল 9টায় সাইফুর্সের ক্যাম্পাস 5 এ একটি অবিস্মরণীয় ক্লাস করার সুযোগ। এই ক্লাসে HSC ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরাও আমন্ত্রিত। বিস্তারিত জানতে ফোন করুন 01713432086 এই নম্বরে। আর এই শীতে গিল সিঙ্গারা, সমুচা, ডালপুরি কিংবা চটপটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণা। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণা ফিল দ্য চিল। আর বাবা মার কথা বলছিলাম, এই মুহূর্তে বাবাকে এবং মাকে খুবই মিস করছি। তো যে গানটি শুনতে খুব বেশি ইচ্ছা করছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, জেমসের বাবা গানটি। সঙ্গে থাকুন, ফিরছি গানে বিরতির পর।
সে কথা হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো ও খোকা, যখন আমি থাকবো না বোকা, এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়ল। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় কোথাও রে বুকে আয়। আছে আছে লাঠিও পাঞ্জাবি তোমার, ইজি চেয়ারটাও আছে নেই সেখানে, অনুষ্ঠ সুখ তোমার, আজানের ধ্বনি আজ শুনি ভাঙাবে না ঘুরে ঘুম জানি, শুধু শুনি না তোমার সেই ধরাজ কণ্ঠে পড়া পবিত্র কোরআনের বাণী।
মামা একটু চটপটি, মরিচ বেশি করে,
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা,
ও ঝাল 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 চিল চিল ফি, ও প্রাণাপের সাথে চলো আজ করি ডিল। আমের উৎসবে খুশি খুশি সবার মনে
জান বুকের মাঝে
মামা একটু চটপটি মরিচ বেশি করে
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
ও ঝাল 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 চিল চিল ও প্রাণাবের সাথে চলো আজ করি ডিল গানের উৎসবে খুশি খুশি
কি পেয়েছো তুমি মাসে একদিনও ঘুরতে নিয়ে যাও না কিছু কেনার কথা বলে নানা রকম টাল বাহানা আমার সাথে নাটক করো নাটক
জীবনটাই তো একটা নাটক
এই সংসারের জন্য নিজেই সংসারী হতে পারলাম না আজ আমাকে অবহেলা আমার জীবনটাই একটা নাটক
এই যে ভাইয়া কি হয়েছে
আরে আপু বলেন না সিএনজি দিয়ে ধাক্কা দিয়ে আমার গাড়ির বাম্পারটা ফালাই দিছে আবার নাটক করতেছে
নাটক ভিন্ন কিছু নয় জীবন থেকেই হয় নাটক শুনতে কান পাতুন ঢাকা এফএম 90.4 এ প্রতি শুক্রবার রাত 11টায়
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু আপনি শুনছেন প্রাণাব ভালোবাসার বাংলাদেশ আর বন্ধু বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর অ্যাডভান্স ব্যাচে আগামী শুক্রবার সকাল 9টায় সাইফোর্স এর ক্যাম্পাস 5 এ একটি অবিস্মরণীয় ক্লাস করার সুযোগ এই ক্লাসে এইচএসসি ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরা আমন্ত্রিত বিস্তারিত জানতে ফোন করুন 01713432086 এই নম্বরে আর বন্ধু চটপটি তো আমরা সবাই পছন্দ করি আর কেল সিঙ্গারা সামোচা ডালপুরি কিংবা চটপটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাব ছবি মেতে উঠুন প্রাণাপের সাথে প্রাণাপ ফিল দ্য চিল আর যারা ফেসবুকে আছেন না যারা এখনো ফেসবুকে জয়েন করেননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে জয়েন করতে পারেন ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/taka-fm90.4 এ আর SMS করতে পারেন SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখবেন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ শিমুন খান তিনি লিখেছেন আই লাভ ইউ আপি ইউর সুইট ইউর ভয়েস ইজ সুইট ভেরি সুইট অ্যান্ড নাইস থ্যাংক ইউ শিমুন খান আকাশ সারওয়ার প্রান্ত আছেন আমাদের সঙ্গে তিনি লিখেছেন বাবা আই মিস ইউ চাঁদের আলো আছেন আমাদের সঙ্গে তিনি লিখেছেন তিনি নুসরাতকে অনেক ভালোবাসে কিন্তু সে কেন তাকে বলছে না বুঝিয়ে বলুন যে ব্যাপারটি বুঝতে পারছে না নুসরাত তাকে বুঝিয়ে বললেই কিন্তু সে বুঝে যাবে চাঁদের আলো আর যদি ভালোবাসার ব্যাপারটি বলেন ভালোবাসার ব্যাপারটি কিন্তু ওভাবে কাউকে বোঝানো যায় না যে আমি তোমাকে এতটুকু ভালোবাসি 1 কেজি ভালোবাসি এরকম ভালোবাসা তো বোঝানো সম্ভব না যে কোনো ভাবে কিন্তু বুঝিয়ে দিতে পারেন আপনার ছোট্ট একটি কথা বা রোমান্টিক একটি SMS যে কোনো ভাবে কিন্তু বোঝানো যায় ফয়সাল আহমেদ শিমুল আছেন আমাদের সঙ্গে তিনি লিখেছেন ভেরি নাইস সং আপু আকিব খান আছেন তিনি লিখেছেন আই লাভ ইউ সো মাচ আর আছেন আমাদের সঙ্গে হাসিবুল হাসান মাসুদুর রহমান আছেন তিনি লিখেছেন কেমন আছি জীবন তো অনেক ভালো আছি তিনি আচ্ছা আমার আম্মুকে সালাম জানাবেন অবশ্যই আমি আমার আম্মুকে সালামটি পৌঁছে দিচ্ছি আম্মু এই মুহূর্তে আমাকে শুনছেন আশা করছি আম্মু সালামটি পেয়ে গিয়েছেন মাসুদুর রহমান আপনার HSC এক্সাম চলছে তারপরও আপনি আমাদেরকে শুনছেন এটা কিন্তু খুব খারাপ হয়ে গেল না মাসুদুর রহমান পরীক্ষা তো পরীক্ষা পরীক্ষাটা আগে শেষ করুন তারপর আমাদেরকে শুনুন জাস্টিন শাহজালাল আছেন আমাদের সঙ্গে তার ভালোবাসা মানুষটির সঙ্গে তার ঝগড়া হয়েছে এজন্য তার মনটি খুবই খারাপ তার এখন খুব খারাপ লাগছে ভালোবাসা মানুষের সঙ্গে ঝগড়া ভালোবাসার মধ্যে আসলে টক ঝাল মিষ্টি এ নিয়ে কিন্তু ভালোবাসার সম্পর্কটি ভালোবাসার সম্পর্কের মধ্যে যদি ঝগড়া না থাকে সবসময় যদি ভালো সুন্দর সুন্দর কথা তাহলে কিন্তু ভালো লাগবে একটু ঝগড়া হলে তখন ফিল করা যায় যে আপনি কতটুকু তাকে ভালোবাসেন কতটুকু মিস করেন সব কিন্তু তখনই বোঝা যায় ঝগড়া হয়েছে এখন তাকে একটি SMS অথবা একটি ফোন কল দিয়ে দিন আশা করছি ভালো লাগবে রুনা আক্তার আছেন আমাদের সঙ্গে আর আছেন আমাদের সঙ্গে হেলাল উদ্দিন, মোহাম্মদ মোস্তফা আছেন। সবাই জানতে চেয়েছেন কেমন আছি, ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। বাইজিদ আহমেদ শিপন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি আমাদেরকে গত সপ্তাহে মিস করেছেন, কারণ তিনি একটি ওয়াজে গিয়েছিলেন তাই আমাদেরকে শুনতে পারেনি, কিন্তু আজ তিনি আমাদেরকে শুনছেন। আর আছেন আমাদের সঙ্গে মুন্নি আক্তার, বিদ্রোহী মন আছেন, মিরাজ হোসেন আছেন। মিরাজ হোসেন লিখেছেন, সীমা আপু হাউ আর ইউ, আমি কিন্তু সীমা নই, আমি ইমা, আমার যে ছোট বোন আছে তার নাম সীমা। আকাশ সারওয়ার প্রান্ত আছেন, তিনি কোন কারণে লিখেছেন, বাবা সরি। আসলে অনেক সময় অনেক ভুল আমরা করে ফেলি কিন্তু সরি বলাটা হয় না, কোনো না কোনো এক সময় সরিটা কিন্তু বলে দিতে পারেন বাবাকে। এস এ ওবায়দুল আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, গুরুর কণ্ঠ শুনলে মনে হয় প্রাণ ফিরে পাই। আসলে চমৎকার একটি কণ্ঠ আমাদের এফএম গুরুর, আশা করছি যার মুহূর্তে আছেন সবাই কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ কাইয়ুম হাসান আছেন আমাদের সঙ্গে, তিনি জানতে চেয়েছেন কেমন আছি, ভালো আছি। রতন আহমেদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ইমন আহমেদ পুরান ঢাকা থেকে, বাবলু আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে তাইজুল ইসলাম আছেন, তিনি লিখেছেন, আই লাভ ইউ সিস্টার। সিস্টার বলাতে মনে পড়ে গেল আমার একটি ছোট ভাই আছে তাইজুল ইসলাম, সে আমাকে অনেক হেল্প করে, যেমন আমি বাসায় যাওয়ার পর দেখবো সে সুন্দর করে বিছানা গুছিয়ে রেখেছে, আর আমার ছোট বোন আছে সে ওই কাজটি প্রায় সময় করে। দুজনেই অনেক ভালো কিন্তু দুজনেই খুব দুষ্টু, মাঝে মধ্যে এদের সাথে খুব রাগারাগি হয়, ঝগড়াঝাটি হয়, কিন্তু যখন বাইরে থাকি তখন খুব মিস করি ওদেরকে। আর বন্ধু অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে আর 16260 তে। বন্ধু কিলো সিঙ্গারা, সামুচা, ডালপুর কিংবা চটপুটি, এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ। প্রাণ উৎসবে মেতে উঠুন প্রাণ আপের সাথে, প্রাণ আপ, ফিল দ্য চিল। আর এখনকার যুগে চিঠি হয়তো খুব কমই লিখা, অনেকে লিখেনই না চিঠি, কোনো কারণে হয়তো লিখা হয় না, কিন্তু চিঠি লিখতে কিন্তু ভালোই লাগে, শুধু কেমন আছো বা কি করছো এতটুকুনি কিন্তু চিঠি লেখা যায়, এটাতে কিন্তু অন্যরকম একটা ফিলিংস। আর এই মুহূর্তে চলে যাচ্ছে ঠিক গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
জন্য
মরিচ বেশি করে,
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা,
ও ঝাল 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 চিল চিল ফি, ও প্রাণাবের সাথে চলো আজ করি ডিল, লালের উৎসবে খুশি খুশি প্রাণে একটাই গান, বুকের মাঝে ওঠে প্রাণে প্রাণে সাথে চলো
ফিল দ্য চিল। বন্ধুরা, আমি তোমাদের এফ এম গুরু এহতেশাম কথা দিয়েছিলাম তৈরি হবে আমাদের এফ এম দোস্তি। অপেক্ষার পালা শেষ হলো বন্ধু, শুরু করতে যাচ্ছি নতুন একদিনের নতুন এক দিগন্তের। এফ এম দোস্তির হাত ধরে তৈরি করব আমাদের স্বপ্নের লিসনার্স কমিউনিটি, আর সেই এফ এম দোস্তিতে আমার সাথে অংশ নিতে রেজিস্ট্রেশন করো।
আজ ব্লু হে পানি 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 পানি, আর দিন ভি সানি 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 সানি,
আমি আর জি মেঘলা তোমার এলোমেলো সময়গুলোকে রঙিন করে তুলতে আসছি এফ এম দোস্তি নিয়ে। আগামী 25 নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার রাত 10:30 ঢাকা এফ এম এর নতুন আয়োজন এফ এম দোস্তি। এফ এম গুরুর সাথে এই প্রোগ্রামে অংশ নিতে ভিজিট করো www.dhakafm904.com।
মামা একটু চটপটি, মরিচ বেশি করে,
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা,
ও ঝাল 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 চিল চিল ফি, ও প্রাণাবের সাথে চলো আজ করি ডিল, লালের উৎসবে খুশি খুশি প্রাণে একটাই গান, বুকের মাঝে ওঠে প্রাণে সাথে চলো
প্রাণ ফিল দ্য চিল।
মামা একটু চটপটি, মরিচ বেশি করে,
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা,
ও ঝাল 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 চিল চিল ফি, সাথে চলো আজ করি ডিল, লালের উৎসবে খুশি খুশি ঝাল ঝাল মজাতে পারা হয়ে যা, লালের উৎসবে পারা বেরিয়ে সবার মনে প্রাণে একটাই গান, বুকের মাঝে ওঠে প্রাণের তুফান,
প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ। বন্ধু, আপনি চিন করে আছেন ঢাকা এফ এম 90.4 এবং চলছে প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ। আর জি মা আছি আপনার সঙ্গে, অনেকে আমাকে সীমা বলেন, অনেকে আর অনেক নামে ডাকেন, কিন্তু আমার নাম কিন্তু আর জি ইমা বন্ধু। আর বন্ধু, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর অ্যাডভান্স ব্যাচে আগামী শুক্রবার সকাল 9:00 সাইফুরসার ক্যাম্পাস 5 একটি অবিস্মরণীয় ক্লাস করার সুযোগ। এই ক্লাসে HSC ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরা আমন্ত্রিত। বিস্তারিত জানতে ফোন করুন 01713432086 এই নম্বরে।
আর বন্ধু চটপটি খেতে তো আমার অসাধারণ লাগে, সেটা যদি ঝাল হয় তাহলে তো কোনো কথাই নেই। আর বন্ধু গ্রিল সিঙ্গারা, সামুচা, ডালপুরি কিংবা চটপটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণ আপের সাথে, প্রাণ আপ ফিল দ্য চিল। আর যারা এই মুহূর্তে আছেন ফেসবুকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে অনেকেই আছেন, আর অনেকেই লিখেছেন যে তাদের কমেন্ট পড়া হচ্ছে না। সো বন্ধু একটি কথা বলে দিতে চাচ্ছি, যারা কমেন্ট করছেন অবশ্যই কিন্তু এফএম গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। আর যারা এখন আমাদের সঙ্গে ফেসবুকে জয়েন করেননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/taka-fm90.4। আর বন্ধু আজকে আপনি জানেন যে আমাদের প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশি অতিথি বন্ধু শাকিল, আর আমরা শুনবো আজকে তার জীবনের গল্প। আর বন্ধু আপনিও কিন্তু চাইলে আমাদের প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প, আপনার ভালোবাসার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। অবশ্যই তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, আপনাকে SMS করতে হবে বন্ধু। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM Guru space আপনার নাম, space আপনার লোকেশন, space আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা সেটা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে অনেকেই আছেন। বিষ্ণু বর্মন সৌভিক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তার ভালোবাসায় মানুষে তার জন্য এই গানটি গিয়েছিল, তাই তাকে খুব মিস করছেন তিনি। অনেক গানের সাথে এরকম কিছু পুরনো স্মৃতি রিলেটেড থাকে যে এই গানটি শুনলে একজনের কথা মনে পড়ে যায়, বিষ্ণুর সাথেও কিন্তু তেমনটি হয়েছে। সোসিয়েবল নির্ঝরা আছেন, তিনি লিখেছেন তার কমেন্ট কেন পড়ছি না, এই যে বন্ধু আমি আপনার কমেন্টটি কিন্তু পড়ে দিয়েছি। মারুফরান আছেন আমাদের সঙ্গে ইউকে থেকে, তিনি লিখেছেন এভরি থার্সডে ইউ গাইস মেক মি ক্রাই অ্যান্ড লাভ টু ক্রাই ফর সামওয়ান। তাই মারুফরানা। নিত ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মোর্শেদ আলম, তিনি লিখেছেন তিনি মোর্শেদ আলম। জি বন্ধু আশা করছি আপনি ভালো আছেন মোর্শেদ আলম, খুব সুন্দর করে আপনার নামটি লিখেছেন, খুব ভালো লাগলো। নাইম ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মোহাম্মদ রুহুল আমিন, তিনি লিখেছেন আমি ভালো আছি এটা তিনি জানেন তাই তিনি আর জিজ্ঞেস করলেন না, তিনি তার সব বন্ধুদের মিস করছেন। বন্ধু এমন একটা জিনিস যে সবসময় তাদেরকে মিস করা হয়, সবসময় তাদেরকে কাছে পাওয়া হয় না কিন্তু মিস সবসময় করা হয়। আরো আছেন আমাদের সঙ্গে মোবাসির ইমন, তিনি থ্যাংকস জানিয়েছেন গানটি প্লে করার জন্য। শাহাদাত খান আছেন, তার মনটা আজকে একদমই ভালো নেই। কেন শাহাদাত খান মনটা কেন ভালো নেই? জহিরুল ইসলাম ইমন আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদের প্রাণ ভালোবাসা বাংলাদেশে আসতে চান, অবশ্যই বন্ধু আসতে পারেন কিন্তু অবশ্যই কিন্তু SMS করতে হবে। আমি নিয়মটি আবারও জানিয়ে দিচ্ছি, SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM Guru space আপনার নাম, space আপনার লোকেশন, space আপনার এজ, দেন আপনি জব করছেন অথবা আপনি স্টুডেন্ট কিনা সেটা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। লিমন খান আছেন আমাদের সঙ্গে, তিনি 20টা কমেন্ট করে ফেলেছেন, তার কমেন্টটাকে আমি পড়িনি এখন কিন্তু পড়ে দিয়েছি। ইসমাইল হোসেন টুটুল আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ইদানিং তার মনটা অনেক ভালো থাকে, জেনে খুবই ভালো লাগলো। টুটুল আপনি অবশ্যই কিন্তু জানাবেন যে আপনার মনটা কিভাবে এত ভালো থাকে, তাহলে আমি সবাইকে আপনার এই সিক্রেটটি জানিয়ে দিতে পারবো। নূর মোহাম্মদ সিমু আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে সুমন সরকার সহ আর অনেকে আছেন। বন্ধু আপনি কিন্তু কানেক্টেড হবেন ফেসবুকে আর 16260 তে। এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
कहे तुम ही हो उसकी आरज़ू मुझसे ये हर घड़ी मेरे लब कहे तेरी ही हो सब
আমরা গরিব হতে পারি কিন্তু বন্ধুত্ব ধনী গরিব মানে না।
কাট কাট কাট।
যে আমার কবিতা
প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা
কলিজাতে তোর এত সাহস সেই কলিজা আমি ছিঁড়ে ফেলো
আর সেই কলিজা ছিঁড়লে সেখানে আপনার মেয়ে মেঘার নামে দেখতে পাবেন।
হ্যাঁ শুধু পর্দার কথা নয় পর্দা ও পর্দার অন্তরালের গল্প নিয়ে আমি রীতা থাকবো আপনার সাথে কাট আনকাট নিয়ে প্রতি শুক্রবার বিকাল 4টায়।
বন্ধুরা আমি তোমাদের এফ এম গুরু এহতেশাম কথা দিয়েছিলাম তৈরি হবে আমাদের এফ এম দোস্তি। অপেক্ষার পালা শেষ হলো বন্ধু, শুরু করতে যাচ্ছি নতুন একদিনের নতুন এক দিগন্তে। এফ এম দোস্তির হাত ধরে তৈরি করব আমাদের স্বপ্নের লিসনার্স কমিউনিটি, আর সেই এফ এম দোস্তিতে আমার সাথে অংশ নিতে রেজিস্ট্রেশন করো।
আজ ব্লু হে পানি 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 আর দিন ভি সানি 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 সানি
আমি আর জি মেঘলা তোমার এলোমেলো সময়গুলোকে রঙিন করে তুলতে আসছি FM দোস্তি নিয়ে। আগামী 25 নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার রাত 10:30 ঢাকা FM এর নতুন আয়োজন FM দোস্তি। FM গুরুর সাথে এই প্রোগ্রামে অংশ নিতে ভিজিট করো www.dhakafm904.com।
This track was downloaded from fusionbd.com.
প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ।
মামা একটু চটপটি, মরিচ বেশি করে।
আমাকে সিঙ্গারা।
সবন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। শুধুই ভালোবাসা, পারস্পরিক ঔদার্য, দারুণ সম্প্রীতির বন্ধনে পরস্পরকে একেবারে শক্ত করে পরস্পরের হাতটাকে ধরা, দারুণ ভালোবাসায় নিজেদেরকে, দারুণ মমতায় নিজেদেরকে বেঁধে রাখার চেষ্টা করা, মানুষ হিসেবে এর চাইতে বড় ভালো লাগার কাজ আর কিছু হতে পারে না। বহু বছর হয়ে গেল লাভ গুরু, FM গুরু, গুরু এতেশন বিভিন্ন ব্যানারে অন ইয়ার থেকে কথা বলার এই সময়কাল। অবাক হয়ে যায় ভালোবাসায়, সত্যি একদম কুঁকড়ে যায় আপনাদের কথা চিন্তা করে, আপনাদের মহব্বতের কথা চিন্তা করে, আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। বিশ্বাস করুন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের ভালোবাসার বাংলাদেশের আকাশের ঘন ঘটা যখন দেখা দিয়েছে, যখনই কালো মেঘ জমে উঠেছে, যখনই কষ্টে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, যখন বারংবার নিজের জ্ঞাত বা অজ্ঞাত স্বরে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে এসেছে, আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি পরম মমতায়, আপনাদের পছন্দের এই মাইক্রোফোন থেকে আমি বলবার চেষ্টা করেছি চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া, অনেক কৃতজ্ঞতা, স্রষ্টা আমাকে এরকম মুহূর্ত বারবার দেখবার উপলক্ষ তৈরি করে দেন। সাবিনাকে নিয়ে যখন প্রোগ্রাম করেছিলাম, আপনারা আমাকে নিরুৎসাহিত করেননি। আহনাবকে নিয়ে যখন ক্যাম্পেইনটা শুরু করলাম, কত বড় একটা টাকার কালেকশন কত সহজে আপনারা তৈরি করে দিয়েছিলেন। রানা প্লাজায় হাজারো মানুষকে যখন হারিয়ে ফেলে ভিক্ষুকের মতো আপনাদের কাছে হাত পেতেছিলাম, আমি দেখেছিলাম আমার নিজের শরীরে রক্ত দেবার জন্য কি পরিমাণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি পরিবেশ, পাগলের মতো হয়ে উঠেছিলেন আপনারা। যা আপনার কথা শুনে এসেছি এখানে, যে কোনো কিছুর বিনিময়ে আমরা রক্ত দিতে চাই, শুনছি রক্ত নাকি আমার ও পজিটিভ গ্রুপ, এটি নাকি অনেক বেশি অ্যাভেলেবল, এই রক্তের নাকি প্রয়োজন নাই, তাও আমি রক্ত দিতে চাই। ভালোবাসার চমৎকার এই প্রতিদ্বন্দ্বিতা খুব কাছ থেকে দেখবার সুযোগ স্রষ্টা তুমি করে দিয়েছ। মুসলিম হিসেবে পরজন্মে আমি বিশ্বাস করি না, বাট একটা জন্ম না, হাজার হাজার জন্ম যদি মসজিদের ইট হয়ে আমি কান্নাকাটি করে কাটাতাম, তাও হয়তো এই কৃতজ্ঞতা শোধ করবার কোন সুযোগ আমার নাই, ভাষা আমার জানার নাই। আপনাদের কাছে অনুরোধ করেছিলাম বন্ধু, যে আপনারা যদি সত্যি ভালোবাসেন,
সত্যি যদি সেই নপুংসকদেরকে আমরা হারিয়ে দিতে চাই যারা হায়নার মতো হিংস্র থাবা নিয়ে আমাদের বাইরের এই পৃথিবীতে অপেক্ষা করছে, যারা আমাদের স্বপ্নগুলোকে তাদের হিংস্রতার এই বেড়াজলে আমাদেরকে নিঃশেষ করে দিতে চায়, যারা আমাদের ছোট ছোট চাওয়াগুলোকে একেবারে ধূলিসাৎ করে দিতে চায়, যারা আমাদের ভালো থাকাকে, ভালো মানুষের ব্যাপারগুলোকে প্রতি মুহূর্তে পদে পদে চ্যালেঞ্জ করছে, কেউ ছিনতাই করে নিচ্ছে, কেউ চুরি করছে, কেউ ডাকাতির মধ্যে ফেলে দিচ্ছে, কেউ খুন করতেছে, সবসময় এরকম পরিস্থিতির সামনে গিয়ে যারা দাঁড় করিয়ে দিচ্ছে আমাদেরকে, সে নপুংসকদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছিলাম বন্ধু, যারা ওদের কাজ করে যাক, আমরা পিছু পা হব না, আমরা পরস্পরকে এত বেশি ভালোবাসতে জানি, পরস্পরকে হাতকে এত বেশি শক্ত করে ধরতে জানি, পরস্পরের পাশে দারুণ মমতা নিয়ে এত চমৎকার ভাবে দাঁড়াতে জানি, আমাদেরকে হারানোর শক্তি সে নপুংসকদের নাই, সেটি সত্য প্রমাণিত হয়েছে বন্ধু, একদম সত্য প্রমাণিত হয়েছে। গত বৃহস্পতিবারের শুক্রবারের সে মহেন্দ্রক্ষণে আপনাদের কাছে আবার আমি ভিক্ষা ঝুলি নিয়ে দাঁড়িয়েছিলাম, বন্ধু মানুষটিকে সাহায্য করো, মানুষটির জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, ওর পাশে এসে দাঁড়াও। বহু কষ্ট করে মেয়েটি তার শিক্ষা জীবন প্রায় শেষ করে নিয়ে ডাক্তারি পরীক্ষা পাশ করেছে, বিসিএস দিয়েছে, পাশ করেছে, দেন ফাইনালি তার কর্মস্থলে জয়েন করতে যাচ্ছিল তার প্রিয়তম মানুষটিকে সাথে নিয়ে। এমন সময় সে হায়না হঠাৎ করে হেঁচকা টান দেয় যে টানে পড়ে যায় মেয়েটির রিক্সা থেকে রাস্তার উপরে, এবং শুধু একটি কথাই বলে যে আমার প্রচন্ড ব্যথা মাথায়, আমার আমাকে হোকে তুমি যেভাবে হোক বাঁচাও। তারপর থেকে গত দুই তিন মাস মেয়েটি একদম স্যান্ডউইচের মতো পড়ে আছে, একটা চোখ শুধু খোলা থাকে, যে চোখের কোন রকমের ভাষা নেই। আমরা যতদূর জানি মৃত্যু এবং জীবনের একদম সন্ধিক্ষণে দাঁড়িয়ে মেয়েটি, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, স্রষ্টা তোমার কাছে দোয়া, বাঁচিয়ে দাও। আমরা ওই হায়নাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, তোমার সৃষ্টির সেরা জীব সবাইকে সাথে নিয়ে ফাইট করতেছি এদের বিরুদ্ধে, স্রষ্টা বাঁচিয়ে দাও আমাদেরকে যুদ্ধে। প্রচুর টাকা প্রয়োজন, প্রায় 15 লাখ টাকা এক্সপেক্টেড মানি, যেখানে প্রতিদিন 12,000-14,000 টাকা করে প্রয়োজন পড়ে আইসিইউতে, সেই খরচটা কিভাবে বহন করবে? সবে ডাক্তারি পাশ করেছে যে প্রফেশনাল লাইফ একদম শুরু করতে পারেনি সেই সেই দম্পতি যুগল, তাই আমরা তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিলাম, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা মনস্থির করেছিলাম। স্রষ্টার রহমত, আপনারা আমাদের পাশে দারুণ ভাবে সাড়া দিয়েছেন, কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। বন্ধুরা, আপনারা শুনে অবাক হবেন, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 5,000, 10,000, যে যেমন পেরেছেন, যেভাবে পেরেছেন, সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো ভালোবাসা উতরে এসেছে আমাদের সেই মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারে, অস্বাভাবিক ভালোবাসা, পাগল করা ভালোবাসা। এই ভালোবাসায় সত্যি মূর্ছা যেতে মন চায়, এই ভালোবাসায় সত্যি মৃত্যু যদি চলে আসে তাও কোন রকম পরোয়া নাই, স্রষ্টা সত্যি ধন্য এই জীবন। ভালোবাসাকে টাকার রূপে আসতে দেখেছি বন্ধু, বন্যার পানির মতো টাকা এসেছে। আমি যতদূর দেখেছি বন্ধু, যে সেই কয়েকটা দিনের মধ্যে প্রায় টাকার কালেকশন হয়েছে প্রায় 3,79,000 টাকা, এবং 3,82,000 টাকা ইনফ্যাক্ট আজকের এই মুহূর্তকাল পর্যন্ত। তার মধ্যে অ্যাকাউন্ট থেকে আমরা সরাসরি কালেক্ট করেছি, যে অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাদের সামনে আমরা শেয়ার করছিলাম, সেখান থেকে কালেক্ট হয়েছে 1,47,000 টাকা, এবং মার্চেন্ট অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়েছিলাম সে অ্যাকাউন্ট নাম্বার থেকে কালেক্ট হয়েছে 2,32,000 টাকা। এবং মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাদেরকে আমরা আজও আপনাদের কাছে প্রোভাইড করে দেব। সো সব মিলিয়ে এখন পর্যন্ত কালেকশন 3,82,000 টাকা, একদম স্ট্রেট কালেকশন। কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা কি জানেন, টেকনোলজির যে কিছু কিছু ডিফিকাল্টিস থাকে, টেকনোলজির যে কিছু শর্টেজ থাকে, ইনফ্যাক্ট বা এসব টেকনোলজি যারা আমরা চালাই তাদের আবার অজ্ঞতারও কিছু ব্যাপার থাকে। আমরা চাইনি কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্টে সবাই টাকা দিতে পারেনি, এবং আপনারা নিজেরাও জানেন যে অনেক পরিমাণ টাকা বাউন্স ব্যাক করেছে। এর পেছনে বড় যেটা কারণ ছিল যে সাধারণত এই অ্যাকাউন্টটি, এই মার্চেন্ট অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হতে পারত পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, বাট অনেকেই দেখা যাচ্ছে এজেন্ট অ্যাকাউন্ট থেকে ট্রাই করেছেন, তখন টাকাটা যায়নি, বিধায় নিরুৎসাহিত হয়ে ওই উদ্যোগটা ছেড়ে দিয়েছেন। আসলে হওয়া উচিত ছিল পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠানো, যে কারণে প্রচুর পরিমাণ টাকা বাউন্স ব্যাক করেছে। শুধু তাই না, এই যে অনেক প্রসেস মধ্য দিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকাটি পাঠাতে হয়, প্রথমে পেমেন্ট অপশনে যেতে হয়, পেমেন্ট অপশনে যাওয়ার পর অথেন্টিকেশন কোড সেটি দিতে হয়, এরকম অনেক ফর্মালিটিস থাকে। এই স্টেপগুলো অনেক, যারা এই রিটেল বিজনেসের সাথে জড়িত থাকেন
বিকাশের অনেকেই হয়তো জানা নেই, সে কারণে হয়তো অনেক সময় টাকাগুলো পাঠাতে পারেননি বা পাঠানো সম্ভবপর হয়ে ওঠেনি। আবার অনেকে হয়তো নিশ্চিন্ত মনে টাকাটা দিয়ে চলে গেছেন, কনফার্ম করার সুযোগ পাননি যে টাকাটা আদৌ গেল কিনা। আমরা লাস্ট থার্সডে থেকে গত এই এক সপ্তাহে হাজার হাজার ফোন কল রিসিভ করেছি, ক্লান্তিহীন ভাবে এই ফোনগুলো রিসিভ করেছে আমাদের ভালোবাসার বাংলাদেশের টিম, যারা যারা ক্লান্তিহীন ভাবে দিন এবং রাত চব্বিশ ঘন্টা এই ফোন কলগুলো অ্যাটেন্ড করে গেছেন। এবং এই ফোন কলগুলো বলে দিচ্ছে আমাদের এক্সপেক্টেড অ্যামাউন্ট, যেটা আমরা দেখেছি মাত্র 2,33,000 টাকা শুধুমাত্র আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এই ফিগারটা অনায়াসে 5 লক্ষ প্লাস হতে পারত, 5 লক্ষের উপরে যেতে পারত, শুধুমাত্র এই টাকাগুলো যদি বাউন্স ব্যাক না করত, যদি সঠিকভাবে সবাই এই টাকাগুলো দিতে পারতেন এবং রিটেলার্স যাদের কাছে আমরা গেছি তাদের যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রপারলি সে প্রসেসগুলো কমপ্লিট করতে পারতেন, তাহলে আমাদের টাকার পরিমাণ 5 লক্ষের উপরে পৌঁছাতো শুধুমাত্র এই মার্চেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠিয়েছেন 01841904928। এবং সব মিলিয়ে আমাদের এক্সপেক্টেড অ্যামাউন্ট ছিল 15 লাখ, সেখানে আমরা আশা করছিলাম যে ফিগারটা অনায়াসে আমরা 7 থেকে 8 লাখ হয়ে যেতে পারত। বাট তারপর আমরা দুঃখ প্রকাশ করব না, কষ্ট পাব না, তাদের সাথে আমি সহমর্মিতা পোষণ করতেছি যারা চেয়েছিলেন কিন্তু অনেকে হয়তো এই টাকাগুলো পৌঁছাতে পারেননি, অনেকে হয়তো প্রসেসগত জটিলতার কারণে পেরে ওঠেননি, বুঝে ওঠেননি, এই কারণে দিতে পারেননি। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের সমস্ত কিছুই স্রষ্টার কাছে কবুল হয়ে গেছে, কারণ আপনাদের নিয়তের মধ্যে কোনো কমপ্লেইন ছিল না। কিন্তু তারপরেও যে কালেকশনটা হয়েছে আমি বিশ্বাস করি ইটস এ বিগিনিং, ইটস এ হিউজ বিগিনিং। যে ফিগারটি হচ্ছে 3 লক্ষ, যে টাকাটা আমরা শুরু করেছি যে ফিগারটি হচ্ছে 3,82,000 টাকা, এবং বাকি টাকাটা আমি জানি যে ক্যাম্পেইনিংটা আমরা এখান থেকে শুরু করেছি। এখন শুধুমাত্র যারা আমাদের এই বন্ধুদেরকে কাছ থেকে চেনেন জানেন, তারা যদি ক্যাম্পেইনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, যেহেতু আমরা ইনফরমেশন গুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, তাহলে এটি হয়তো সময়ের ব্যাপার মাত্র যে পুরো টাকা কালেকশন আমাদের হয়ে যাবে। এই হচ্ছে সব মিলিয়ে আমি ওভারঅল একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম। সব মিলিয়ে এই ছিল আমার ওভারঅল আপডেট, আমার বন্ধুরা কি বলছে প্রেক্ষিতে সেটা একটু আমি জানতে চাই আমার কাছ থেকে, এবং সব মিলিয়ে আমার রিয়াকশনটা কি একটু জানতে চাচ্ছি।
জি গুরু, অনেকেই জানতে চেয়েছিলেন যে এখনো টাকা পাঠানো যাবে কিনা। জি বন্ধু, আপনি জেনে গিয়েছেন এখনো কিন্তু টাকা পাঠানো যাবে। আর অনেকে লিখেছেন যে কিভাবে টাকা পাঠাবো। জি বন্ধু, আপনি অবশ্যই কিন্তু বিকাশে টাকা পাঠাতে পারেন, আমি নিয়মটি জানিয়ে দিচ্ছি। মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠানোর নিয়মটি হচ্ছে আপনার যে কোনো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে পেমেন্ট অপশন থেকে আপনি টাকাটি পাঠাতে পারবেন। প্রথমে নাম্বারটি ডায়াল করুন 01841904928, এই নাম্বারটি। তারপর আপনার কাছে টাকার অ্যামাউন্টটি জানতে চাইবে, আপনি কত টাকা দিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি লিখবেন। তারপর আপনার কাছে একটি কাউন্টার নাম্বার যেটি জানতে চাইবে সেটা আপনি দিয়ে দিবেন 1 অথবা 2, এবং তারপর রেফারেন্স নাম্বার 123 দিন, এবং আপনার পিন নাম্বার। আর বন্ধু, অবশ্যই কিন্তু পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার হতে হবে।
আমি এর মধ্যে চেষ্টা করব, আমি যদি আমি জানি যে ডক্টর রনি যিনি আমাদের এসেছিলেন গত সপ্তাহে আমাদের অনুষ্ঠানে, তার মানসিক অবস্থা ভালো নেই, তারপর চেষ্টা করবো আরো একটু আপডেট তার কাছ থেকে নেওয়া যায় কিনা। এবং একটা ক্রিটিক্যাল সার্জারির ভিতর দিয়ে যেতে হয়েছিল ডক্টর জেরিনকে, যদিও সেটি আশাপ্রদ না, তারপরেও আমরা দোয়া করছি অবশ্যই সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা রনির সাথে একটু কথা বলার চেষ্টা করব, খুব অল্প সময়, তার মনের অবস্থা সঙ্গত কারণেই ভালো নেই। শুধু তিনিও চেয়েছেন আমাদের সাথে কথা বলতে, এই কারণে যে এতগুলো মানুষের ভালোবাসা, এতগুলো মানুষের কন্ট্রিবিউশন, সেগুলোর সাথে ঐক্যমত পোষণ করার জন্য সেটিকে শ্রদ্ধা জানানোর একটি সুযোগ উনিও চাচ্ছিলেন। তো সেই কারণে আমরা তার সাথে একটু কথা বলবো, কথা বলে আমরা আজকে যথারীতি অনুষ্ঠানে চলে আসব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের সাথে এখন ফোনে আছেন ডক্টর রনি, ডক্টর জেরিনের প্রিয়তম সেই মানুষটি, তার হাজবেন্ড, এবং এখন দুইজন মিলেই মৃত্যুর এবং জন্ম দুইটির মাঝামাঝি একটা অবস্থানে আছেন। আপনাদের প্রচন্ড ভালোবাসা, আপনাদের দারুণ কন্ট্রিবিউশন, প্রায় 4 লক্ষ টাকার কাছাকাছি, যদি আমরা জানি যে প্রচুর পরিমাণে টাকা বাউন্স ব্যাক করেছে বিকাশে, প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা শুধুমাত্র প্রসেসগত প্রবলেমের জন্য এই টাকাটা রিটার্ন গেছে, না হলে হয়তো আমরা আমাদের ড্রিমিং অ্যামাউন্ট 15 লাখের খুব কাছাকাছি চলে যেতে পারতাম। সব মিলিয়ে এত কন্ট্রিবিউশন, এত ভালোবাসা, এত এত রেসপন্স, এগুলোকে আপনি আপনার দৃষ্টিতে কিভাবে দেখছেন, এবং ওভারঅল এখন ডক্টর জেরিনের কি অবস্থা সে মর্মে যদি একটু আমাদেরকে আপডেট দিতেন।
জি, সবার আগে ধন্যবাদ জানাতে চাই আমি ঢাকা এফ এম কে, বিশেষ করে লাভপুরকে। আপনাদের ওই প্রোগ্রামের পর থেকে আমি দেশ বিদেশ থেকে এত মানুষের দোয়া পেয়েছি, বিশেষ করে আমার ওয়াইফের জন্য, জেরিনের জন্য। অনেক মানুষ ফোন করেন, অনেক মানুষ দেখা করতে আসেন, সবাই এসে আমাকে ভরসা দেন, আশা দেন যে আমি একা নই, আমার সাথে সবাই আছেন। যে যেখান থেকে পাচ্ছেন সব সময় ফোন করে খোঁজ খবর রাখছেন, দোয়া করছেন। টাকাটা তো আসলে বড় বিষয় না, টাকাটা যদিও আমার দরকার, তারপরেও যে দেশের মানুষের বা দেশের বাইরের মানুষের যে দোয়া, এটাকে মানে আমার অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি। আমি আমি এই ঢাকা এফএম এর মাধ্যমে আপনাদের মাধ্যমে সবার কাছে মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার ওয়াইফের জন্য, ডাক্তার জেরিনের জন্য আপনারা যেভাবে দোয়া করছেন, আর্থিকভাবে সাহায্য করছেন, তার জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবং সব মিলিয়ে ডক্টর জেরিন এখন কেমন আছেন, সে সম্বন্ধে যদি একটু আমাদেরকে জানাতেন।
জেরিনের অবস্থার ওই দিন থেকেও খুব একটা পরিবর্তন হয়নি, মাঝখান দিয়ে একটু খারাপ হয়ে গিয়েছিল, আবার তাকে লাইফ সাপোর্ট হয়েছিল গত পরশু দিন, আরেকবার অপারেশন করা হয়েছে। অপারেশনটা খুব একটা সাকসেসফুল হয়নি, আজকে সকাল থেকে তার আবার লাইফ সাপোর্ট নাই। এই তো অবস্থা, আগের মতোই সেই একদৃষ্টিতে তাকিয়ে থাকা, কোনো কিছু বলতে না পারা, কাউকে না চেনা, কখনো চোখ মেলে তাকিয়ে থাকা, কখনো ঘুমিয়ে থাকা, এভাবেই যাচ্ছে আর কি। আপনারা সবাই দোয়া করবেন, আমি আশাবাদী ডাক্তারদের প্রচেষ্টা, আপনাদের সবার দোয়া, ইনশাল্লাহ আমি আমাদের জেরিনকে আবার আগের মতোই পাবো।
জি, আপনি অনেক ভালো থাকবেন ডক্টর রনি, এবং আমরা অবশ্যই দোয়া করি, এত মানুষ আপনার সাথে আছে, এত মানুষ একসাথে হয়ে ডক্টর জেরিনের জন্য দোয়া করছে, অবশ্যই স্রষ্টা আমাদের কথা শুনবেন। আপনি ভালো থাকবেন, মনে এইভাবে জোর রাখুন এবং এইভাবে বিশ্বাস রাখুন যে আমরা সবাই আপনার সাথে আছি, সমস্ত কিছুতে আপনার সাথে আছি। ভালো থাকবেন আপনি।
জি, অনেক ধন্যবাদ।
বন্ধু, এই ছিল ওভারঅল আপডেট, যেটি শুনবার জন্য গত সাত দিন আমরা জানি যে আপনারা মুখিয়েছিলেন, কি হতে যাচ্ছে, কি অবস্থা, কি হবে। আমরা আজকে দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না বন্ধু, যেভাবে বিভিন্ন সময় আমরা আহনাব বা অন্য যারা ভিক্টিমাইজড হয়েছে তাদের ইনফরমেশন আপনাদেরকে দেবার চেষ্টা করেছি, সেভাবে ডক্টর জৈন ইনফরমেশনও কিন্তু বিভিন্ন সময় আসবে আপনাদের কাছে। আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আবারও ভালোবাসা জানাচ্ছি, আবারও অনেক শ্রদ্ধা জানাচ্ছি, আবারও অনেক অনেক প্রেম, অনেক স্নেহ, অনেক ভালোবাসা, অনেক ভালো যত সব বিশেষণ আছে সব আপনাদের জন্য ডেডিকেট করতেছি। এবং আমি এতসাম অনেক অনেক কৃতজ্ঞতা ভরে আপনাদেরকে স্মরণ করছি, দেশ এবং দেশের বাইরে থেকে যারা চমৎকারভাবে রেসপন্স করেছিলেন এই ঘটনাটির মধ্য দিয়ে। আরেক দফা প্রমাণ করলেন আপনারা যে আসলে আমাদের সেই শক্তি আছে, আমরা চাইলেই পারি, আমরা চাইলেই পারি যে কোনো খারাপকে হারিয়ে দিতে। আরেকবার প্রমাণ করলেন যে যত মরণাস্ত্রই তৈরি হোক না কেন, এই ছিনতাইকারী ডাকাত চোর ছাচ্চোরদের মাধ্যমে ভালোবাসা এমনই এক অস্ত্র যার কাছে সমস্ত কিছু পরাজিত হতে বাধ্য। সেই ভালোবাসারই আরেক দফা স্বীকৃত স্বীকৃতি পেল, সেই ভালোবাসা আরেক দফা সত্যিকারের জয়োৎসব করছে প্রাণার ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর মাধ্যমে। আমি ধন্য হয়েছি এবং আরেকবার ভালোবাসার ভেতর দিয়ে আপনাদেরকে বলছি, বন্ধু চলে এসো, বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। নিউরনের কন্টিনিউয়েশন কিন্তু চলতেই আছে বন্ধু, বংশানুক্রমিক যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু চলতেই আছে বন্ধু। এবং সবকিছু মিলিয়ে পরম্পরা কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে গত 17 নভেম্বর। ইটস এ ভেরি প্রিটি কোইন্সিডেন্ট যে আমার এবং প্রডিউসার ইন্দ্রজার, আমার ছোট ভাই, দুইজনের জন্মদিন ছিল। এবং আমার জন্মদিন এত বেশি স্পেশাল কখনো মনে হয়নি, এই দিনেই আই এম রিয়েলি ব্লেসড যে এই দিনে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক বেশি করে কংগ্রেচুলেট করতেছি আমি আমার ছোট ভাই এবং আমাদের আমাদের পছন্দের বৌমা, আমাদের বাড়ির বৌমা ইনাকে, যাদের হাত ধরে আদিয়ান পৃথিবীতে এসেছে, আদিয়ান ইন্তেজার, এবং যাদের হাত ধরে দারুণ এক ভালো লাগার এক্সপিরিয়েন্স আমি করতে পেরেছি, যাদের কারণেই উই আর রিয়েলি গিফটেড যে আমার আমার জন্মদিন এই প্রথম এত বেশি স্পেশাল মনে হয়েছে। আদিয়ান ইন্তেজারের জন্য আমি অনেক অনেক দোয়া করছি অন্তরে অন্তঃস্থল থেকে। আর আমি একটু পক্ষপাত দুষ্ট এই জায়গাতে যে আমি খুশি হচ্ছি এই ভেবে জায়মান এহতেশাম আমার একমাত্র সন্তান তার সত্যিকারের ভালো লাগার একটা মানুষ পৃথিবীতে এসেছে, এবার না জুটি পরিপূর্ণ হল, তাদের পথচলা এইভাবেই চলতে থাকুক, স্রষ্টা তাদেরকে এমনভাবে কবুল করে নেয় যে এহতেশাম এবং ইন্তেজারের একসাথে যুগলবন্দি যখন মানুষ ভালোবাসতেছে এইভাবে পাগল প্রায় হয়ে যাচ্ছে, মানুষ রেসপন্স করতেছে দেশ এবং বিশ্বের সমস্ত কর্নার থেকে, স্রষ্টা তোমার কাছে প্রার্থনা করি আয়মান এহতেশাম এবং আদিয়ান ইন্তেজারের যুগলবন্দিও যেন এইভাবে মানুষ ভালোবাসে, তাদের হাত ধরেও যেন দারুণ দারুণ কৃতিত্ব তৈরি হয়, তারাও যেন চমৎকার কিছু নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে। এই প্রার্থনা রেখেই আমি সুইচ করব। তার স্পেশালি অনেককে আমার ধন্যবাদ জানানোর আছে, স্পেশালি জাপান বাংলা থেকে ইমা নাহিদ ভাই, আপনারা প্রচুর হেল্প করেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং অনেকে আছে যেমন রাহাত, রাহাত হোসেন, রাকিব, নাফি, আসগর, জাহিদ হাসান, জেমি, জুবাইর, শিমুল, শিশির, অনেকেই সবাই মিলে আপনারা কিন্তু প্রচুর কন্ট্রিবিউট করেছেন। রতন, জনি, সোহেল, ইমন, তারা একসাথে মনে হয় প্রায় 3,000 টাকা দিয়েছে, রাইট? সর্বোচ্চ অ্যামাউন্ট পুরান ঢাকা থেকে সর্বোচ্চ অ্যামাউন্ট দিয়েছেন 10,000 টাকা ফ্রম নোয়াখালী, এরকম অনেক অনেক নাম। আমি অনেকগুলো নাম কিন্তু ইমাকে কভার করার জন্য বলেছিলাম, যে নামগুলো আজকে কি কভার করার সুযোগ সেভাবে হয়নি, সামনের দিন প্রোগ্রাম শুরু করার সময় আমি চাইব যে যত বেশি সম্ভব কিছু নাম অ্যাটলিস্ট একনলেজ করার জন্য আমি এই দায়িত্বটা তোমাকে দিয়েছিলাম। বাট তুমি এই কাজের মধ্যে কাজটা কেন করে উঠতে পারো না আমি জানি না, বাট এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয় আমি সত্যি ডিসঅ্যাপয়েন্টেড। আমি প্রোগ্রাম থেকে বের হয়ে তোমাকে এই দায়িত্বটা দিয়েছিলাম, তোমার মনে আছে কি?
না,
কালেক্ট কিছুর কথা বলিনি, আমি বলেছি যে যতদূর সম্ভব ইনফরমেশন গুলো একনলেজ করা। সামনে প্রোগ্রামে প্রথম 10 মিনিটস ডিউরেশন যাবে এই পারপাজে, এটা দিয়ে যেন নতুন করে বলে দেওয়া না লাগে, এটা কিছুই না, কেউ আমাদের মাধ্যমে একনলেজ করার জন্য মুখিয়ে নাই, বাট এটা আমার মিনিমাম একটা এক্সপেকটেশন ছিল, তোমার এটা করা উচিত ছিল যা তুমি করনি। প্লিজ সামনে অনুষ্ঠানে করবার চেষ্টা করো, ব্রাদার করো। বন্ধুরা সবাইকে আরেক দফা কৃতজ্ঞতা। একটা ফোন কলে যাচ্ছি,
অবশ্যই কিন্তু যারা এখনো টাকা পাঠাতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে, আপনি কিন্তু অবশ্যই টাকা পাঠাতে পারেন। টাকা পাঠানোর নিয়মটা আমি জানিয়ে দিচ্ছি, মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যেখানে আপনি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে পেমেন্ট অপশনের থেকে টাকাটি পাঠাতে হবে এবং ডায়াল করতে হবে 01841904928। এই নাম্বারটি ডায়াল করে আপনার কাছে টাকার অ্যামাউন্টটি জানতে চাইবে, আপনি টাকার অ্যামাউন্টটি দিয়ে দিবেন, তারপর আপনার কাছে কাউন্টার নাম্বার চাইবে, সেখানে আপনি 1 অথবা 0 যে কোনো একটি দিয়ে দিতে পারেন, তারপর রেফারেন্স কোড নাম্বার 123 দিয়ে দিন এবং আপনার পিন নাম্বারটি। বন্ধু যারা এখনো চাচ্ছেন টাকা পাঠাবেন, অনেকে ফেসবুকে আমাকে জানিয়েছেন, তাদেরকে বলছি অবশ্যই কিন্তু টাকাটি পাঠিয়ে দিবেন 01841904928 এই নাম্বারে। বন্ধু আমি আবারও বলছি 01841904928 এই নাম্বারটিতে।
তার মধ্যে কিছু মানুষ আছে যারা সামনে থেকে এই কাজগুলোকে নেতৃত্ব দেন, স্পেশালি আমি নোয়াখালী যে মানুষটির কথা বলেছিলাম তাকে আমি চেষ্টা করব, তাকে কোনোভাবে তার নাম্বারটা কালেক্ট করে তাকে ফোনে আমরা কমিউনিকেট করতে পারি কিনা। আরেকজন আছেন যিনি কোরিয়া থেকে 10,000 টাকা পাঠিয়েছিলেন, তাকে অলরেডি আমরা ফোনে নেওয়ার চেষ্টা করছি। হ্যালো, আসসালাম আলাইকুম।
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, কেমন আছেন আপনি?
জি গুরু ভালো আছি। গুরু তার আগে আমি একটা কথা বলতে চাই, আমি আপনি আমাকে তুমি করে বললে বা তুই করে বললে খুব বেশি খুশি হব।
সে তো আমার তো মানে কি বলবো বলেন, আমার তো আসলে প্রথমে চিন্তা করছি যে কিভাবে আপনাকে বিশেষায়িত করবো আর কিভাবে আপনার কাছে আমি আমার কৃতজ্ঞতার বাণী পৌঁছে দিব সুদূর সেই কোরিয়াতে, কোরিয়াতে যেখান থেকে আপনি আমাদের এই ভালো লাগা ভালোবাসার কথা বলেছি সেখানে আপনারা ওইভাবে আপনি অনুপ্রাণিত হয়েছেন বিধায় আমাদেরকে এত পরিমাণ টাকা দিয়ে সাহায্য করেছেন?
গুরু, আমার আমার আসলে ইচ্ছা ছিল আরো বেশি দেওয়ার, আসলে আমি পারিনি। তো নেক্সট টাইম আরো কোনো কোনো প্রবলেম যদি কখনো হয় আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। আমি আসলে গুরু চেষ্টা করি মানুষের ভালোবাসা কিভাবে পাওয়া যায়, মানুষের ভালোবাসার মধ্যে যে গুরু একটা খুব বেশি যে এতটা আনন্দ পাওয়া যায় গুরু, আমি যখন থেকে সেটা বুঝতে শিখেছি তখন থেকেই আর কি মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, মানুষের সাথে কিভাবে থেকে ভালো কাজ করা যায় এটা সব সময় চেষ্টা করি। এবং এমন একটা পথে হাঁটতে চাই গুরু যে পথটার শেষ হবে যে বাংলাদেশের অবহেলিত যারা মানুষ আছে, তিন বেলা ঠিকভাবে খেতে পারে না, কাপড় চোপড় পরতে পারে না ঠিকভাবে, তো তাদের জন্য কিছু করার ইচ্ছা আছে। তো আমার মনে হয়েছে যে গুরু আপনাদের সাথে যেহেতু আমি কানেক্টেড হতে পেরেছি, আপনাদের সাথে থেকে দেশে এসে আপনাদের সাথে সবসময় থাকবো, এবং সেই যে আমাদের যে একটা লক্ষ্য আমরা আপনাদের সাথে থাকলে, আমি আপনাদের সাথে থাকলে হয়তোবা সেই লক্ষ্যটাতে আমরা পৌঁছতে পারবো। আমার ইচ্ছা হলো যে এই মানুষগুলোর জন্য কিছু করা গুরু, এরা খুব অসহায় গুরু, এদের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন গুরু, আমাদের কিছু করা দরকার, এদের জন্য খুব বেশি দরকার করা গুরু, আমার মনে হয়েছে সেটা গুরু, এই জন্যই এতটুকু করতে।
আপনাদের এই ধরনের কথা যখন শুনি, এই ধরনের কণ্ঠস্বর যখন ভেসে আসে, তখন আসলে আমরা কিন্তু আশায় বুক বাঁধি। আমাদের আসলে দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমাদের ভয় পাবারও কোনো কারণ নাই। পৃথিবী অনেক বেশি অস্থির হয়ে উঠেছে, চারিপাশে কেমন যেন যুদ্ধ দামামা, এসব দেখে আসলে ভীত সন্ত্রস্ত হবার সামান্যতম কোনো কারণ নাই। যতক্ষণ পর্যন্ত এ ধরনের মানুষ পৃথিবীতে আছেন, আমার মনে হয় না যে আমাদের টেনশনের কোনো কারণ আছে। আপনি অনেক ভালো থাকুন, এবং সুদূর কোরিয়া থেকে আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, সেখান থেকে এই বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য এত বেশি কষ্ট অনুভব করেন। ইনফ্যাক্ট বাংলাদেশ বা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখায় আপনাদের মনকে বেঁধে রাখা যায় না, আমি বিশ্বাস করি। যেখানে মানুষ কষ্টে থাকে সেখানে আপনাদের ভেতরের মনটা কুকুড়ে উঠে। অনেক ভালোবাসা আপনার জন্য, সত্যি অনেক শ্রদ্ধা পোষণ করতেছে অন্তরে অন্তঃস্থল থেকে আপনার জন্য। আপনি ভালো থাকবেন। জি অবশ্যই, আপনি ভালো থাকবেন। জি অনেক অনেক দোয়া করি। ও আলাইকুম আসসালাম,
সবাইকে সবার প্রতি সালাম রইল। জি
আল্লাহ হাফেজ। ও আলাইকুম আসসালাম। স্রষ্টা তোমার প্রতি কৃতজ্ঞতা, এই ধরনের মানুষের সুযোগ সান্নিধ্য সুযোগ তুমি করে দাও তার জন্য। কি অদ্ভুত একটি ব্যাপার, তার সাথে দূর দূর তার কোন রিলেশনশিপ নাই, কোন দেশে বসবাস করছে হাজার হাজার মাইল দূরে, কিন্তু ঠিকই ভালোবাসার বার্তা পৌঁছে যাচ্ছে সেখানে। সে তার মতো করে সেখান থেকে চেষ্টা করছে কিভাবে মানুষের পাশে থাকা যায়, কিভাবে না খেয়ে থাকা পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা যায়। অসম্ভব রকমের ভালো লাগলো এই মানুষটির সাথে কথা বলে। মাসুদ আলী বাহরাইন থেকে সাহায্য করেছেন এবং আমাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আপনারা আছেন, আপনারা ভালোবাসছেন, বিধায় আমার স্পর্ধা আমি দেখাই, বিভিন্ন রকমের কাজ নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়াই। এবং বিশ্বাস করেন, যখন যে প্রবলেমটাকে খুব বেশি বড় মনে হয়, আমাদের যেহেতু একটা জাজ প্যানেল আছে এবং স্পন্সর গ্রুপ আছে, এই জাজ প্যানেল কিন্তু ফাইনালাইজ করে যে কোন কোন প্রবলেমটা কোনটার চাইতে কত বেশি ইম্পর্টেন্ট, সেটার ভিত্তিতেই কিন্তু আমরা সাহায্য করবার এই অনুষ্ঠানগুলোকে সিলেক্ট করি। কারণ এই সাহায্য করবার অনুষ্ঠানগুলোতে আসে গড়ে প্রতি দুই বা তিন মাসে একটি করে, তখন এত বেশি লম্বা একটা মানে স্কেজুল, এবং সবাই আসতে চান এ ধরনের প্রবলেম নিয়ে, মানসিক প্রবলেমের তো আর কোনো শেষ নাই। তারপরে ওনারাই সিলেকশন করেন অ্যাকচুয়ালি যে কোনটা কত বেশি ইম্পর্টেন্ট, কার সময় একেবারেই কম, কাকে হেল্প না করলেই না, যেগুলো প্রয়োজন প্রবলেম আমাদের চোখের সামনে পড়ে। এই ঘটনাটি অ্যাকচুয়ালি এক দেড় মাস আগে ইন্টারনেট সংস্করণ প্রথম আলোতে এসেছিল এই ঘটনাটি, তখন হয়তো তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই এই ঘটনাটি আমরা অন ইয়ার করব, এরকম ভাবেই কিন্তু সিদ্ধান্তটা হয়। এবং আমি স্রষ্টাকে হাজির না যে জেনে বলছি যে মানুষকে যে সাহায্য করার যে কটা প্রোগ্রাম অন ইয়ার হয়েছে আমাদের স্টুডিও থেকে, কোনো ব্যক্তির সাথে আমার দূর দূর তার কোনো রিলেশনশিপ নাই, কাউকে আমি জানি বা চিনিও না। ইনফ্যাক্ট বেশির সবাই অলমোস্ট সবার সাথে আমার পরিচয় হয়েছে স্টুডিওতে এসে। সো কারো কিন্তু ভাববার কোনো কারণ নাই, ভাববার কোনো অবকাশও এখানে নাই যে আমি গুরু এতেশাম কোনো না কোনোভাবে কারো সাথে আমার সম্পর্ক আছে। বিধায় তাদেরকে হয়তো আমি প্রিভিলেজ দিচ্ছি, তাদেরকে আমি সুযোগ করে দিচ্ছি, অনেকের সাথে আমার যাদের সাথে আমার সম্পর্ক নাই তারা হয়তো সুযোগ পাচ্ছে না, এমন ভাবার কিন্তু সামান্যতম কোনো কারণ নাই। এটি কোনোটাই আমার হাতের মধ্যে থাকে না। এটার জন্য যে ডেডিকেটেড জাজ প্যানেল আছে তারা অ্যাকচুয়ালি সিলেক্ট করে, যে এরকম বহু ঘটনার রিকোয়েস্ট আসে তার মধ্য থেকে তারা ফিল্টারিং করে সিলেক্ট করে যে কার প্রয়োজনীয়তা কত বেশি, তাকে হয়তো এই সুযোগটা করে দেন। আর আমার কাজ থাকে সেই মানুষটিকে কত বেশি হেল্প করা যায়, কত বেশি আপনাদেরকে একজোট করে এই মানুষটির পাশে এসে দাঁড় করানো যায়। সবাই অনেক ভালো থাকবেন, অনেক বড় করে বাঁচবেন, আর এভাবে মানুষকে ভালোবাসতে থাকবেন। চলে আসছে আজকের অনুষ্ঠানে, তার আগে আমি আজকের অনুষ্ঠানে আসবার আগে ওভারঅল আমাদের শ্রোতা বন্ধুরা কিভাবে চিন্তা করছে তার একটা রিফ্লেকশন নিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করব।
ঠিক গুরু, সবাই এখনো টাকা পাঠাতে চাচ্ছে না, অনেকে কোনো টেকনিক্যাল কারণে টাকা পাঠাতে পারেননি, তাদেরকে বলছি অবশ্যই কিন্তু টাকা পাঠাতে পারবেন। বন্ধু আমি মার্চেন্ট বিকাশ একাউন্ট নম্বরটি আবারও জানিয়ে দিচ্ছি, 01841904928 এই নাম্বারটি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই আছেন, যদিও অনেকটা দেরি হয়ে গিয়েছে, সবাই আমাদের এফএম গুরু আমাদের পছন্দের মানুষটিকে হ্যাপি বার্থডে উইশ জানিয়েছেন।
থ্যাংক ইউ।
আর আছেন আমাদের সঙ্গে মোমিনুল ইসলাম, তিনি লিখেছেন কেমন আছেন আমাদের এফএম গুরু, এফএম গুরু খুবই ভালো আছেন, আরো বেশি ভালো থাকবেন যদি আপনারা সবসময় আমাদের পাশে থাকেন। মোহাম্মদ ইমরান হোসেন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন রাজু, তিনি লিখেছেন তিনি সবসময় আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন। সোহেল রানা আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ইসমাইল হোসেন টুটুল, তিনি লিখেছেন হঠাৎ মনে হয় কেন জানি পৃথিবী সবচেয়ে ভালো মানুষটি আমাদের এফএম গুরু, তাই তাকে অনেক বেশি ভালোবাসি। আকাশ নীল আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মোহাম্মদ সুমন, মোহাম্মদ আসাদ আছেন আমাদের সঙ্গে। আর বন্ধুরা যারা এখনো আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakafm94। আর বন্ধু আজকে আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু শাকিল, আজকে কিন্তু আমরা শুনবো তার ভালোবাসার গল্প, তার জীবনের গল্প। আর দেখতে পাচ্ছি নাইম হোসেন, তিনি লিখেছেন আমাদের সঙ্গে, গুরু আপনার প্রতিটি কথা হৃদয় ছুঁয়ে যায়। মোহাম্মদ ইমরান হোসেন, ফয়সাল বিন বাদশা আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ সোহেল রানা, আকাশ নীল, তিনি সবসময় একটি কমেন্ট করেন যেটা আমি সবসময় দেখি, যে তিনি তার কালমাকান্দের বন্ধুদের খুবই মিস করছেন, কারণ তারা সবাই একসাথে আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশটি শুনতেন। নাজমুস সাকিব রাজা আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি সবসময় আমাদের সঙ্গে ছিলেন, সবসময় আমাদের সঙ্গে থাকবেন, জেনে খুবই ভালো লাগলো রাজা, আশা করছি আপনি সবসময় ভাবে আমাদের পাশে থাকবেন। মোহাম্মদ প্রসঞ্জিত আছেন আমাদের সঙ্গে, লাভলি রিয়া আছেন, রবিন আছেন আমাদের সঙ্গে, আজিজুর নকিব মাগুরা থেকে আছেন, মাগুরা থেকে তিনি লিখেছেন মানুষ মানুষের জন্য, তাই আমরা সবসময় চেষ্টা করো মানুষের পাশে থাকার জন্য।
তাই সবাই এভাবে পাশে থাকেন। এর মধ্যে মেঘমালা চমৎকার একটি বই নিয়ে হাজির হয়েছে আমার এক পছন্দের এক মানুষ, ইনফ্যাক্ট তার সাথে আমার কোন রিলেশনশিপ নাই, আপনাদের সামন আপনাদের সাথে যেমন বন্ধুত্বের রিলেশনশিপ তেমনই একটি রিলেশনশিপ। কোন এক জায়গাতে তার সাথে আমার দেখা হয়েছিল, সে আমাকে বলেছিল যে আমি বই লিখেছিল, আমি বললাম যে এত অল্প বয়সে বই লেখা, তো বইটা নিয়ে এসো আমি প্রমোট করবো তোমার আমার এই ভালোবাসা বাংলাদেশ অনুষ্ঠান থেকে। তো বইটি সে নিয়ে এসেছে, মেঘমালা আরিফ খন্দকারের লিখা, চমৎকার ভাবে কথা কয়েকটি লিখেছে। রাতের আধারে যে মানুষটির কথা শুনে ভালো খুঁজে পেতাম, আলো খুঁজে পেতাম, সে মানুষটির জন্য আমার প্রথম বইটি, সকলের প্রিয় এবং আমার অতি প্রিয় গুরুকে। থ্যাংক ইউ আরিফ। আরিফ আমার, আমি তোমার উত্তর উত্তর মঙ্গল কামনা করছি, সাহিত্যের বরপুত্র হিসেবেই সাহিত্যের আকাশে জলজল করো, সে প্রার্থনা থাকলো তোমার জন্য। মেঘমালার জন্য অনেক অনেক শুভকামনা। বন্ধু আজকের অতিথি বন্ধু যথারীতি আমাদের সামনে উপস্থিত, আমরা শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। তার আগে তাকে আমি আনুষ্ঠানিকভাবে প্রাণব ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শাকিল, আপনাকে স্বাগত জানাই।
ওয়ালাইকুম
আসসালাম, কেমন অনুভূতি? কেমন
জি গুরু, অনেকদিন ধরেই আসলে আপনার প্রোগ্রামটা শুনি, সেই অনেক আগে থেকেই, তো আপনার ঢাকা এফএম এ যখন এই প্রোগ্রামটার যাত্রা সেই প্রথম দিন থেকেও আমি শুনি, আর আপনার স্থানটা আসলে আমার কাছে কতটুকু উপরে সেটা বলে বোঝানো যাবে না, আর সবসময়ই আপনাকে অনেক শ্রদ্ধা করি, আপনার স্থান অনেক উপরে, আপনি আসলে সমাজে অনেক উপরে একটা মানুষ, আপনাকে অনুসরণ করা আসলে আমাদের প্রত্যেকের উচিত, আর আমরা আসলে যে ভালো কাজগুলো আপনার মাধ্যমে শিখতে পারতেছি সমাজের জন্য ভালো কিছু করা, বা আমাদের যারা অবহেলিত মানুষ তাদের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা মূলত আপনাকে দেখে এখন আমরা পাচ্ছি।
আলহামদুলিল্লাহ, এবং খুব সুন্দর করে কথা বলে তো শাকিল, কি তোমরা কি দেখে শুনে নিয়ে আসো নাকি, যে ভালো কথা বলতে পারে তাকে দেওয়া যাবে? যাই হোক অনেক সুন্দর গুছিয়ে কথা বলে। হ্যাঁ অবশ্যই প্রেজ ওয়ার্ড দিয়ে কথা বললে তো ভালো লাগে, কিন্তু অবশ্যই মনে মনে সবসময় আমি একটা কথা বলি যে সকল প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শাকিল শুনি আপনার জীবনের কথা।
আমার নাম শাকিল আহমেদ, আমার গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিং গফরগাঁও থানা। ছোটবেলা থেকে বাবা মায়ের সাথেই থাকি। আমার বাবা একজন সরকারি কর্মচারী, পিজি হসপিটালে চাকরি করেন। আমরা দুই ভাই বোন, আমার ছোট একটা বোন আছে আর আমি। মা হাউস ওয়াইফ, কিছু করে না। ছোটবেলা মূলত আমার জন্ম হয়েছে ঢাকায়। আব্বু চাকরি করতো পিজিতে, সেই সুবাদে পিজির কোয়ার্টারেই আমরা থাকতাম। আর যখন গ্রামে ছিলাম কয়েকদিন, সেই সময় পাড়ার যারা আছে তাদের সাথে মোটামুটি হেসে খেলে ভালোভাবেই দিন কাটছে। তো ওখান থেকে আবার ঢাকায় চলে আসি আমরা। ঢাকায় একটা স্কুলে ভর্তি হই, এখানেই মূলত প্রাথমিক শিক্ষা যেটা সেটা ঢাকাতেই নেই। তারপর আবার হাই স্কুলে যখন ভর্তি হই, ছোটবেলায় খুবই দুষ্ট ছিলাম, দুষ্টামিটা একটু বেশি করতাম। তবে খুব যেটা নেশা ছিল খেলাধুলা আর মাছ শিকার।
আচ্ছা,
তো আমার সাথে মাছ শিকারে কেউ পেরে উঠতো না বাড়িতে, আমার চাচা বা যারা আছে আসে।
মাছ শিকার বলতে কি ছিপে না তো?
ছিপে, হ্যাঁ ছিপে।
ছিপে কি পারাপারির ব্যাপার আছে নাকি ভাগ্যের ব্যাপার?
ছিপে আসলে এটা জানি না, আমি একেবারে ছোটবেলা থেকেই যখন মাছ শিকারে যেতাম ছিপ দিয়ে, তখন দেখা যেত যে আমি যদি ভাতের ইয়ে দিয়েও মানে টুপ করেও যদি
টুপটা গেলতো,
হ্যাঁ টুপটা গেলতো।
তাহলে ভাগ্যের ব্যাপার। এবং তবে হ্যাঁ টেকনিকের ব্যাপার আছে বড় মাছগুলোর ক্ষেত্রে, অনেক সময় খেলায় খেলায় নিয়ে তুলতে হয় ওকে, নাহলে হয়তো ছেড়ে নিয়ে চলে যায়।
অনেক সময় এরকমও হয়েছে যে আমার বড়শিতে একটা বিশাল মাছ ধরছে, তো আমার বয়সের তুলনায় মাছটা ছিল একটু বেশি,
নামায় নিচ্ছে এরকম
নামায় নিচ্ছে। তখন দেখা গেছে যে আমার চাচা যারা আছে তারা গিয়ে টেনে ধরছে, অথবা আমি ছিপ সহ ওটা টেনে মাটিতে এই করে নিয়ে আসছি বাসায়, ওরকম হয়েছে। তো খুব ভালোই কাটছে ছোটবেলা। তারপর দুষ্টামির জন্য পড়াশোনায় একটু পিছিয়ে ছিলাম, বলতে স্কুলে যাই মন চাইতো না, খেলাধুলা করতাম, মাছ শিকার করতাম বেশিরভাগ সময়। তো একদিন ছোটবেলায় যখন আমি মাছ শিকারে যাই, আম্মু বলতেছিল স্কুলে যাওয়ার জন্য, কিন্তু আমি আমার ইচ্ছা ছিল যে আমি ওই দিন স্কুলে যাব না, মাছ শিকার করবো। যখন বড়শি নিয়ে যাচ্ছিলাম, আম্মুর হয়ে বড়শিটা নিয়ে দৌড় দিলাম, তো আমার বড়শি যে ইয়েটা ছিপটা থাকে সেটা ছিল পাটকাঠির, তো ওটা হঠাৎ করে ভেঙে বড়শিটা আমার পায়ের পিছন দিকে ঢুকে যায়। তো তারপর সেই বড়শিটা ঢুকে যাওয়ার পরে আমি আবার আম্মুকে কিছু না বলে কিছুক্ষণ টানাটানি করলাম। টানাটানির এক পর্যায়ে বড়শিটা মানে আরেকটু ভালোভাবে গেঁথে গেল, তারপর আমি সুতাটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর ওটা একবারে ভিতরে ঢুকে গেল। তারপর তখন আব্বু আমাকে ওটার জন্য হসপিটালে নিয়ে আসে, পিজি হসপিটালে অপারেশন করে আমার বড়শি বের করা হয়। তারপর ওখান থেকে দুষ্টামি কিছুটা কমাই, আম্মু আব্বুর বকায়। তো তারপর আমাকে হাই স্কুলে ভর্তি করে, হাই স্কুলে ভর্তি সেটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে, নানুর বাড়িতে, কান্দিপাড়া আশকরালী উচ্চ বিদ্যালয়ে। সেখানে 2002 সালে আমি ক্লাস সিক্সে ভর্তি হই। তো তখন আমার যারা ছিল চাচাতো ভাই বা ইয়ে, তাদের সাথে আমি মূলত খেলাধুলা করতাম, স্কুলে যেতাম। তা আমাকে আম্মু আব্বু আম্মুর চিন্তা ভাবনা ছিল একটু ভালো স্কুলে ভর্তি করব, তো সেই হিসেবে আমার বাড়ির পাশের স্কুল থেকে একটু দূরে ভর্তি করছিল। কিন্তু আমার ইয়ে ছিল যে আমি যাদের সাথে এখানে খেলাধুলা করছি, যেমন নুমান, আলামিন কাকা, ওরা সবাই একই এজের ছিলাম, তো একসাথে পড়াশোনা করতাম। কিন্তু তাদের ছেড়ে আমার
আলামিন কাকা হলো একই এজের ছিল,
সেম এজ আমার চাচাতো কাকা।
আচ্ছা,
তো ওনারা হচ্ছে যে ওনারা পড়তেছে আমার বাড়ির পাশে, কিন্তু আমাকে একটু দূরে ভর্তি করে দিয়েছে ভালো স্কুলের জন্য। তো আমার মন চাচ্ছে না কাউকে ছেড়ে আমি একা একটা স্কুলে যাব। তা আমি বাসা থেকে যাইতাম, গিয়ে দেখা গেছে রাস্তাঘাটে ঘুরছি, প্লাস ওখানে যদি ওই গ্রামে তখন ছিলাম, তো তো গ্রামে দেখা গেছে যে অনেকে ওই যে ক্ষেতের ধারে একটু পানি হলে ছিপ দিয়ে মাছ ধরে, আমি ওদেরকে দিয়ে ওদেরকে গিয়ে মাছ ধরে দিছি। তারপর কিছুক্ষণ পর বাসায় চলে আসছি, বলছি স্কুলে ক্লাস হয়নি, এরকম ফাঁকি দিয়ে চলে আসছি। তো তারপর এক সময় দুষ্টামিটা ধরা পড়ে। তারপর আমার মামা ছিল সিলেটে, বড় মামা, আমার দুইটা মামা, বড় মামা ছোট মামা, বড় মামা হচ্ছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার আর ছোট মামা আর্মিতে আছে। তো বড় মামা আমাকে এই করে আর কি, আম্মুকে বলে যে আমি যখন এরকম দুষ্টামি করি আমাকে সিলেটে নিয়ে যাবে, মামা তখন সিলেটে থাকতো। তো সেখান থেকেই আমাকে মামা মূলত সিলেটে নিয়ে যায় পড়াশোনার জন্য। তো সেখানে নিয়ে আমাকে ভর্তি করে দেই মামা। আগে যে স্কুলে মামা প্রথমে একটা হাই স্কুলের টিচার ছিল, ওখানে বায়োলজিতে বিএসসি ছিল, ওই স্কুলে আমাকে ভর্তি করে দেয় মামার স্কুলে। তো ওখানে মোটামুটি ভালোই ই করলাম, প্রথম ক্লাস সিক্স, ক্লাস সেভেন, ক্লাস এইট পর্যন্ত ভালোই পড়লাম। তো এভাবেই চলতে থাকলো। তো ওখানে আবার আমার মামি ছিল, মামা মামি খুবই আদর করতো আমাকে। মামা আমাকে খুব ভালো করে পড়াইতো, সন্ধ্যাবেলায় অঙ্ক, ইংলিশ সবকিছুই মোটামুটি ভালোই পারতাম। তো ওখানে এভাবেই ছিলাম এসএসসি পর্যন্ত। এসএসসি পর আবার ঢাকায় চলে আসলাম। ঢাকায় আসার পর আবার ফ্যামিলির সাথে, আম্মু আব্বুর সাথে, ছোট বোনের সাথে সবসময় খুনসুটি লেগেই থাকতো। তো তারপর আবার এখানে ভর্তি হলাম ডিপ্লোমাতে, আমি ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট। যখন ডিপ্লোমাতে ভর্তি হলাম ফার্স্ট ইয়ারে, আমি সরকারিতে পরীক্ষা দিলাম, চান্স পাইনি, একটা প্রাইভেট ভার্সিটি প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হলাম। তো সেখানে ভর্তি হওয়ার পর আমার ওই গ্রামের এটা মনে হলো যে আমি গ্রামে যেরকম হাই স্কুলটা ফাঁকি দিছি,
মাছ মেরে সময় কাটিয়েছি, এখানে কি তাই করব কিনা,
এরকম কিছু মাছ মরার তো কোনো চান্স নেই, ফাঁকি দেওয়া যায় কিনা,
যায় কিনা।
তো প্রথম দিন আমি যখন গেলাম কলেজে, গিয়ে কলেজের নিচে যখন ঢুকতেছিলাম, আমার কাছে মনে হলো যে একবার ভাবতেছিলাম ফাঁকি দিব, আবার ভাবতেছি এখানে যদি ফাঁকি দেই তাহলে তো আমার লাইফেই ফাঁকি দেওয়া হবে। তারপর যাই হোক, তারপরও ইচ্ছাটা বেশি ছিল ফাঁকি দেওয়ার। প্রথম দিন গিয়ে যখন কয়েকজনের সাথে পরিচিত হলাম, তারপর মনে মনে করলাম যে না, ফাঁকি দেওয়া যাবে না, ক্লাস করতে হবে। মোটামুটি ভালো লাগলো পরিবেশটা, তো সেখান থেকে ক্লাস করতেছিলাম। তো খুব ভালো কয়েকজন ফ্রেন্ড বানিয়ে নিলাম ওখানে। ফার্স্ট ইয়ারে থাকাকালীন আমার বেস্ট ফ্রেন্ড ছিল মাহফুজুর রহমান, সে আমার খুবই ক্লোজ ছিল। তারপর মানিক ছিল, আরাফাত ছিল, আলমাস ছিল, ওরা আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তো সবাই একসাথে ভালোই পড়াশোনা করতাম মোটামুটি। তো ওখানে আবার প্রথম আমাদের তিন নম্বর দিন আমাদের এখানে দুইটা মেয়ে ভর্তি হয়। আমাদের এখানে দুইটা মেয়ে হচ্ছে, ওরা বোন, দেখতে মানে মনে হইতো যে যমজ, আসলে নাকি ওরা যমজ না, আমরা সবাই ধরে নিছিলাম যে যমজ, দেখতেও প্রায় সেম, আবার উচ্চতা সবকিছুই সেম আর কি। তো একজনের নাম ছিল ইসরাত, একজনের নাম নুসরাত। তো সবাই ওদেরকে খুব ছিল একটু স্টাইলিশ, স্মার্ট, অন্যরকম আর কি। তো সবার আকর্ষণ ছিল ওদের দিকে, তো সেক্ষেত্রে আমিও ব্যতিক্রম ছিলাম না, আমারও একটু আগ্রহ ছিল। তাহলে আমি আবার একটু নাজুক টাইপের, তো সবার সাথে কথা বল, মানে মেয়েদের সাথে কথা বলার ক্ষেত্রে একটু আমার ইয়ে আছে, মানে খুব বেশি কথা বলতে পারি না।
লোকে লাজুক বলে না, নিজে নিজে লাজুক মনে হয়,
ওটা লোকেও বলে নিজেরও মনে হয়।
আচ্ছা,
তারপর ওদের মধ্যে থেকে একজনকে ভালো লাগতো, মানে ছোট যে তাকে একটু ভালো লাগতো, কিন্তু কখনো বলতে পারিনি।
ইসরাত আর নুসরাত কোনটা?
নুসরাত, ইসরাত ছিল বড়, নুসরাত ছোট, কিন্তু কখনো বলতে পারিনি। তো মনে মনে ভালো লাগতো, খুবই ভালো লাগতো। আমাদের অনুষ্ঠানে, কলেজে যদি কোনো অনুষ্ঠান হইতো সেখানে পারফর্ম করতো, নাচতো, গান গাইতো, নাটক করতো, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতো। আর মোটামুটি কলেজের যারা ছিল,
ভালো লাগে আর না লাগে, দেখতে সুন্দর, স্টাইলিশ, তারপর আবার সবকিছুই তো করতেছে, গান নাচ অভিনয় সবই। তারপর
তো ওখান থেকে কিছুটা ভালো লাগতো। তো ভালো লাগা থেকে একসময় আসলে নিজের অজান্তেই ভালোবাসা তৈরি হয়ে যাওয়ার প্রতি, সেটা আমি কখনো যদিও প্রকাশ করতে পারিনি। তো সেকেন্ড ইয়ারে এসে যখন আমরা মানে একবার বইয়ের ব্যাপার নিয়ে, মানে বই নিয়ে ওর সাথে আমার বই আদান প্রদান হয়, নোট বই এসব, তখন আমার মনের মধ্যে একটু ইয়ে হচ্ছিল যে হয়তো বা সেই ব্যাপারটা বুঝতে পারবে কখনো, বা আমি বলতে পারবো। কিন্তু তারপরেও থার্ড ইয়ার পর্যন্ত কখনো বলতে পারিনি। তারপর এভাবে চলাকালীন 2011 সালে হঠাৎ করে আমার পরিচয় হয় ফারজানা ইয়াসমিন আফনান নামে একজনের সাথে। সে হচ্ছে, আমি রবি সার্কেলে যখন, মানে রবি সার্কেল নামে একটা অফার, একটা অপশন ই করে, সেটা হচ্ছে অনেকটা ফেসবুকিং এর মতোই, বাট মেসেজিং এর আর কি অপশন। তো সেটা দিয়ে আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে অথবা নিজে কিছু ছোট ছোট এসএমএস লিখে শাউট করতাম। তো ওটা দেখে ওর ভালো লাগতো। তো সেখান থেকে আমাকে একদিন ও মেসেজ করে, মেসেজ করে আমার নাম জানতে চায়, নাম্বার চায়। তো আমি যেহেতু মেয়েদের সাথে খুব কম কথা বলতাম, তারপরে ওকে দিলাম নাম্বার। দেওয়ার পর অনেকের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, আমরা দেখা গেছে যে বিকেলবেলা প্রতিদিন বিকেলবেলা 4টার পর ক্লাস শেষে এসে চ্যাট করতাম। তো ওই 4টা গ্রুপ হয়ে, 4 জন বা 5 জনের সাথে গ্রুপ হয়ে কথা বলতাম বা চ্যাট করতাম। আবার দেখা গেছে অনেক সময় আন্টিদের সাথে, আন্টিদের সহ কনফারেন্সে 4-5 জন একসাথে কথা বলছি। তো এরকম হতে হতে ও একদিন হঠাৎ করে রাতে, রাত মনে হয় প্রায় 12:30 মতো,
কে আন্টি আর কে বান্ধবী বোঝা যেত কিভাবে,
ওটা আমরা আগেই পরিচয় করিয়ে দিত আর কি।
এখন যদি কেউ ভুল ইনফরমেশন দেয়,
সেক্ষেত্রে ধরার কোনো উপায় ছিল না,
উপায় ছিল ফিল্টারিং এর তো কোনো সুযোগ না, রাইট? ফেসবুকে যেমন ফেক অনেক ইনফরমেশন দেয়, সেগুলো ফিল্টারিং এর কোনো সুযোগ নাই কিন্তু। কিন্তু এই সুযোগগুলো তোমাদের জন্য করে দিয়েছি বন্ধু। তোমরা বারবার বলছিলে যে লিসনার্স কমিউনিটি, লিসনার্স কমিউনিটি, লিসনার্স কমিউনিটি কবে হবে, ফাইনালি আমরা কিন্তু লিসনার্স কমিউনিটি নিয়ে আসছি বন্ধু। এবং আমি জানি যে তোমরা নিজেরাও সেটি জানো, FM দোস্তি নিয়ে আমরা আবার নতুন করে পথ চলা শুরু করছি আগামী 25 নভেম্বর থেকে। এবং অলরেডি তোমরা www.dhakafm904.com এই ওয়েব পেজে গিয়ে একটি ডেডিকেটেড যে বাটন,
সেখানে তোমরা যে লিঙ্কটা দেওয়া আছে এফএম দোস্তি, সেখানে ক্লিক করলে তোমরা একটা একটা উইন্ডো পাবে যেখানে গিয়ে তোমাদের ইনফরমেশন গুলো তোমরা ফিল আপ করবে এবং তোমাদের পছন্দ না পছন্দ সে ধরনের রিলেটেড কিছু কোয়েশ্চেনারি আছে সেগুলো তোমরা ফুলফিল করবে এবং তার ভিত্তিতেই কিন্তু আমরা একটা সফটওয়্যার দিয়ে আমরা ম্যাচিং করার চেষ্টা করব এবং ফাইনালি তাদেরকে আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পারস্পরিক একটি যোগসূত্র তৈরি করার সুযোগ করে দিব। শুধুই এটা আসলে ফ্রেন্ডশিপটাকে ফ্যাসিলিটেট করা এবং এই ফ্রেন্ডশিপের হাত দিয়ে উদ্দেশ্য হচ্ছে ভালো কিছু কাজ করা ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে। তোমাদের বিভিন্ন রকমের ব্যক্তিগত প্রবলেম অথবা বিভিন্ন প্রেজ ওয়ার্ড দিকে আছে সেগুলোকে আমরা রিকগনাইজ করব, যদি সম্ভব হয় সেগুলোকে পেট্রোনাইজ করা যায় কিনা সেটা চেষ্টা করে দেখব, আরো যদি সম্ভব হয় কারো কোনো প্রবলেম সেগুলোকে কিভাবে রিজলভ করা যায়, কোনো বড় রকমের ডিজাস্টার কোনো দেশের কোনো ক্রাইসিসে কিভাবে পারস্পরিক হাত ধরে সবাই মিলে পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টাগুলো করব এই লিসনার্স কমিউনিটির মাধ্যমে, এই এফ এম দোস্তির মাধ্যমে। সো তোমরা যত দ্রুত সম্ভব তোমরা চেষ্টা করো রেজিস্ট্রেশন করবার জন্য, রেজিস্ট্রেশন করবার জন্য তোমাদেরকে অবশ্যই সেই ওয়েব পেজে যেতে হবে www.dhakafm904.com এবং 25 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আমার সাথে আমার পূর্বতন সহযাত্রী মেঘলা থাকছে, দুইজনে মিলেই আমরা এই প্রোগ্রামটিকে ফ্যাসিলিটেট করব এবং যথারীতি ইন্তজার তো থাকছেই বিং এ প্রডিউসার এবং সব মিলিয়ে নতুন এই পথযাত্রা আমার কাছে নতুন মনে হচ্ছে না, এই কারণে এটা বহুদিনের এজেন্ডা যে আমরা লিসনার্স কমিউনিটি ফর্ম করব এবং ফাইনালি এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দেখা যাক এই ব্যানারে আমরা কত বেশি মানুষের কাছাকাছি আসতে পারি এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কত বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং এটির উদ্দেশ্য এখানে যাতে করে পারস্পরিক বোঝাপড়াটা একদম ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা এই প্রোগ্রামটি শুরু করতে পারি। এখানে গেটওয়ের ভূমিকায় থাকবো আমি যাতে করে পারস্পরিক এই যেটি শাকিল বলছিল যে আমরা জানিও না আসলে কে আঙ্কেল কে আন্টি আর কে বান্ধবী, ইনফ্যাক্ট আমাদেরকে বিশ্বাস করতে হয়, তাই সেরকম ভিত্তিতেই আমাদের এই কাজগুলো করা যাতে করে সবাই জানতে পারে বুঝতে পারে যে কার সাথে কথা বলছে তার টেস্ট কেমন তার রুচি কেমন এবং সেইভাবেই যেহেতু এখন কমিউনিকেশনের যুগ, কমিউনিকেশন ছাড়া আজকের পৃথিবী আসলেই অচল, আজকের পৃথিবীতে চলাটাও একেবারে অসম্পূর্ণ, তাই তো কমিউনিকেশনের ব্যবস্থা আমরা করে দিব বন্ধু, কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা ট্রান্সপারেন্ট ওয়ে এর মধ্য দিয়ে যেতে হবে। উদ্দেশ্য একটাই, কিভাবে পারস্পরিক সহযোগিতা বাড়ানো যায়, কিভাবে পরস্পর মিলে আমরা একটি ভালো কিছুর পাশে থাকতে পারি সেই চেষ্টা। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে প্রায়, আমরা রেজিস্ট্রেশন হয়েছে কত সেটা আমরা পরবর্তীতে ফিগারটা জানিয়ে দিব এবং এবং আমরা এর মধ্যে কিছু বন্ধুদেরকে স্পেশালি আসলে বলবার আছে যেটা আমরা তখন কভার করতে পারিনি যে প্রচুর পরিমাণে ফ্লেক্সিলোডও কিন্তু এসেছে, যেটা আমরা কখনোই আমাদের এখান থেকে বলা হয়েছিল না, আমরা বলেছিলাম বিকাশের কথা, আমাদের যে ফ্লেক্সিলোড গুলো আমাদের কোনো কাজে আসবে না, আমাদের এই নাম্বারে ফ্লেক্সিলোড আসবে না, যারা ইতিমধ্যে লোড দিয়েছে তারা অবশ্যই দোকান থেকে টাকাটা ফেরত নেবেন, যে টাকার পরিমাণ প্রায় 15,000 থেকে 20,000 টাকা। আমি এই কথাটি আরেকবার রিক্যাপ করছি যে প্রচুর পরিমাণে ফ্লেক্সিলোড এসেছে এই বিকাশ অ্যাকাউন্টে, এই বিকাশ নাম্বারে, যেটি আমাদের কোনো কাজে আসবে না এবং এই টাকাটা আমরা ডক্টরের কাছে দিতেও পারব না, এটি আমাদের কোনোভাবে কোনো কাজে আসছে না, তাই আপনাদের কাছে অনুরোধ যে এই টাকাটা যারা দোকান থেকে ফ্লেক্সিলোডের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন সেখান থেকে টাকাটা ফেরত নিয়ে নিন, কারণ টাকাটা ট্রানজিট হওয়ার কথা না এখানে এবং এই টাকার পরিমাণ প্রায় 15,000 থেকে 20,000 টাকা এবং এই 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 মর্মে একটু একটু আমি চাচ্ছি যে এই ডিটেইলসটা একটু শেয়ার করতে বারুইকে।
আচ্ছা ভাই, এটা হচ্ছে আমাদের পোস্টপেড নাম্বার, যে কারণে হচ্ছে এটাতে আসবে না, ফ্ল্যাগজি আসবে না, আর জাস্ট শুধু একটা মেসেজ আসবে, মেসেজটা হচ্ছে ফেইলড মেসেজ দেখাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এরকম টেক্সট আসতেছে আমাদের ফোনে,
যে পরিমাণ ফেইলড আসছে মেসেজ সেটার পরিমাণ প্রায় 15,000 থেকে 20,000 টাকা, রাইট? সো যারা ফ্লেক্সিলোডের জন্য রিকোয়েস্ট মানে টাকা পাঠিয়েছেন তারা একটু ক্রস ম্যাচ করবেন যে সেই টাকাটা আপনারা দিয়ে এসেছেন কিনা, যদি দিয়ে এসে থাকেন সেটি আপনারা ফেরত যৌক্তিকভাবেই চাইতে পারেন, কারণ এটি পোস্টপেড নাম্বারে স্বাভাবিকভাবে এই নাম্বারটি বাউন্স ব্যাক করবে, এই নাম্বারটি ফেল ট্রানজেকশন হিসেবেই কিন্তু দেখাবে এবং যদি আপনারা চান তাহলে রবি কাস্টমার কেয়ারে গিয়েও কিন্তু চ্যালেঞ্জ করতে পারেন সেই রিটেলারকে নিয়ে যে সে টাকাটি ট্রানজিট হয়নি, রাইট? কারণ রবির এটি পোস্টপেড নাম্বার, তাই তো? এবং ওখানে গেলেই তার অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাই, সেখানে কল ডিটেলস থাকে, অ্যাকাউন্ট ডিটেলস থাকে, সেখানে গেলে তারাও কনফার্ম করে দিবে যে আসলে সেই পার্টিকুলার ডেতে এত টাকার কোন ট্রানজেকশন হয়নি, এই তো?
হ্যাঁ জি ভাই, আর আমি এইমাত্র একটা টেক্সট দেখলাম ভাইয়া, যে ইমন আহমেদ লিখেছে সে অনেক চেষ্টা করছে বাট টাকা সে ঢুকাতে পারছে না। তো এই প্রসঙ্গে আমি একটু জাস্ট ডিটেলসটা বলে দিচ্ছি যে কিভাবে আপনি আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টে টাকাটা দিবেন। আপনি *247# ডায়াল করার পরে আপনি তিন নম্বরে একটা অপশন দেখবেন, যেখানে যে অপশনটা হচ্ছে পেমেন্ট অপশন, সে পেমেন্ট অপশনে ঢুকলে আপনি আপনার কাছে মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা চাইবে। আপনি মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে আপনার কাছে টাকার অ্যামাউন্ট চাইবে, যে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন। টাকার অ্যামাউন্ট দেওয়ার পরে আপনার কাছে চাইবে কাউন্টার নাম্বার চাইবে, কাউন্টার নাম্বার চাইবে এবং রেফারেন্স কোড দুইটা, কখনো কখনো রেফারেন্স কোডটা আগে চলে আসে, সেক্ষেত্রে রেফারেন্স কোড হচ্ছে 123 দিবেন আপনি। এরপরে আপনার কাছে কাউন্টার নাম্বার চাইবে, কাউন্টার নাম্বার দিবেন 1 অথবা 0। এরপরে যার যার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার, আর এটা পাঠাতে হবে বন্ধুরা যে কোনো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে। আর যারা এই মুহূর্তে যারা বিকাশ এজেন্টের দায়িত্ব পালন করছেন, যদি আমাদেরকে কেউ শুনে থাকেন বন্ধুরা, আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা আমাদের এই ক্যাম্পেইনটাতে সাহায্য করবেন। এই অনুরোধটা করব যে আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে এটাতে টাকা পাঠালে কোনো সমস্যা হয় কিনা, এটার জন্য কোনো খরচ হয় না, এটাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। আপনি জাস্ট আমি যেভাবে বললাম ঠিক সেভাবে ট্রাই করে দেখবেন যে টাকাটা চলে আসবে। আর এতে করে একজন অসুস্থ মানুষকে আমরা হয়তো বা উপরওয়ালা
বেশি সম্ভব কন্ট্রিবিউট করতে পারবো। যে কথাটা আমরা বলছিলাম যে প্রায় 5 থেকে 5.5 লক্ষ টাকার উপরে টাকা বাউন্স ব্যাক করেছে শুধুমাত্র এই অজ্ঞতার জন্য, বা আমরা এই ব্যাপারগুলো ঠিকভাবে করতে পারিনি সেই কারণে। থ্যাংক ইউ বারোই, চমৎকারভাবে পুরো ব্যাপারটা উপস্থাপন করবার জন্য, কারণ পুরো প্রচেষ্টার সাথে যে টিমটি অবিরতভাবে খেটে চলেছে তাদেরই একজন আমাদের সক্রিয় এই যোদ্ধা বারোই, যে আমাদের টেকনিক্যাল সাপোর্ট তো দিচ্ছেই, সেই সাথে প্রাণা ভালোবাসা বাংলাদেশের এই টিমটাকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য নিরবিচ্ছিন্নভাবে খেটে চলেছে। এবং বারোই যেটি বলল *247#, সেটি ডায়াল করলেই অপশনগুলো আসবে, সেই অপশনগুলোর মধ্যে থেকে তিন নম্বর অপশনটা আমরা চুজ করব, যেটি হচ্ছে পেমেন্ট অপশন। পেমেন্ট অপশনে যাওয়ার পর আমরা মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট সেই অপশনটি চুজ করব, তারপরে অ্যামাউন্টটি দিব। অ্যামাউন্টটি দেওয়ার পরে কাউন্টার অপশনটি আসবে, কাউন্টার অপশনটি আগেও আসতে পারে অথবা পরেও আসতে পারে। কাউন্টার অপশনটি হতে পারে 1 অথবা 0, তারপরে আমরা অথেন্টিকেশন কোড যেটি সেটি দিব 1 2 3, এইভাবেই আমরা তারপরে দিব পিন, এইভাবেই টোটাল প্রসেসটা কমপ্লিট হবে। আরেকবার বলছি, প্রথমে *247# ডায়াল করলে তিন নম্বর অপশনটা থেকে পেমেন্ট অপশনটা বেছে নেব, তারপর মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট, দেন অ্যাকাউন্টের পরে অ্যামাউন্ট, অ্যামাউন্টের পরে কাউন্টার, কাউন্টার হতে পারে 1 অথবা 0, তারপর অথেন্টিকেশন কোড সেটি হবে 1 2 3, তারপরে পিন নাম্বার, দেন এইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। থ্যাংক ইউ, যে যতদূর সম্ভব টাকা কন্ট্রিবিউট করতে থাকুন, আমরা আপনাদের এই কন্ট্রিবিউশন পৌঁছে দিব যাদের উদ্দেশ্যে আপনারা টাকাটি পৌঁছাচ্ছেন। সরি শাকিল, সঙ্গত এবং যৌক্তিক এবং সময় উপযোগী ইনফরমেশন ছিল আপনার ওইটি, যে আমরা চাইলে জানতে বা বুঝতে পারি না আঙ্কেল আন্টি অথবা দাদুর সাথে কথা বলছি, সবাই তো ওইভাবে নিজেকে এক্সপোজ করে না, সঠিক কথা বলে না, তাই দরকার ছিল একটা এমন একটা গেটওয়ে, যে গেটওয়ে এর মাধ্যমে। সোশ্যাল মিডিয়ামগুলো সব জায়গায় কিন্তু এরকম, ফেসবুকেও তাই, সবকিছুতে সমস্যা হয়, বুঝতে পারি না। তো আমরা সেই মিডিয়ামটা ওপেন করতেছি যেটা যেটা আমাকে ঘিরে আবর্তিত হবে, যেখানে আমি সবার টেস্ট একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করব। আমি চেষ্টা করব সবার ব্যাপারগুলো একদম ডিসক্লোজ করতে, যাতে করে তাদের টেস্টের সাথে কে ম্যাচ করতে সেটা বুঝতে পারে। এটা কিন্তু প্রেম প্রীতির ব্যাপার না, আমি বলছি ফ্রেন্ডশিপের ব্যাপার। এবং ফ্রেন্ডশিপ হবে, সেটি হবে ছেলেতে ফ্রেন্ডশিপ, ছেলেতে মেয়েতে মেয়েতে ফ্রেন্ডশিপ, অথবা ছেলে মেয়ে উভয়ই হতে পারে, একদম পিওর নিখাত যে ফ্রেন্ডশিপ। দেন উদ্দেশ্য হবে পরস্পরকে হেল্প করা, উদ্দেশ্য হবে বড় সামাজিক কোনো কাজে পারস্পরিক সাহায্য সহযোগিতা করা। রাইট, আমরা চলে যাই শাকিলের কাছে।
জি গুরু, তো ফোনে ওর সাথে যখন মেসেজ আদান প্রদান হতো, তো ও আমার কাছে প্রায় বলতো যে আমি যে মেসেজগুলো করি ওগুলো নাকি অনেকগুলো ওর জীবনের সাথে মিলে বা ওর ভালো লাগে, এরকম বলতো। তো আমি বলতাম যে যেগুলো সত্যি সেগুলো হয়তো বা কারো জীবনের সাথে মিলতেই পারে, কারণ সত্যি তো সবসময় সত্যি, সেটা আমার জীবনেই হোক বা অন্য কারো জীবনেই হোক। তো এভাবে চলতে চলতে হঠাৎ একদিন রাতের বেলা, প্রায় তখন 12:30 বা 1 বাজে, ও আমাকে মেসেজ করে আমি কি করতেছি লিখে। তো আমিও কিছুক্ষণ পর মেসেজটা দেখার পর আমিও রিপ্লাই করি। এভাবেই আমাদের চ্যাট চলতে থাকে। চ্যাট চলার পর অনেকক্ষণ পর এক পর্যায়ে আমরা পরস্পর সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করি, জানতে চাই একে অপরের সম্পর্কে। তো এভাবে অনেকদিন চলার পর একদিন সে আমাকে জিজ্ঞেস করে আমার কারোর সাথে রিলেশন আছে কিনা। তো আমি আসলে যেটা বললাম গুরু যে আমার কলেজেরই একজনকে ভালো লাগতো কিন্তু কখনো বলতে পারি নাই, তো আমি তাকে বললাম যে না আমার কারোর সাথে রিলেশন নেই। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম পাল্টা যে তার কারোর সাথে সম্পর্ক আছে কিনা, তো সেও একই অ্যান্সার দেয়। তারপর আমি তখন আর তাকে কিছু বললাম না। তো তারও কিছুদিন পর আমি তাকে বললাম যে আমরা তো যেহেতু ভালো বন্ধু তার চেয়ে বেশি কিছু হওয়া যায় কিনা। তো তখন আমি সেখান থেকে আসলে তারও সম্মতি পাই। তো সেখান থেকে আমাদের সম্মতি পাওয়ার পর প্রথম শুরু হয় দুজনের মন দেয়া নেয়া ফোনেই। তো কয়েকদিন পর আমি সে আমার ছবি দেখতে চায়, যেহেতু আমাদের ফোনে সম্পর্ক একজন আরেকজনকে দেখা হয় নাই। আর ওর নাম হচ্ছে ফারজানা ইয়াসমিন আফনান, ওর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী। তো ও যেহেতু নোয়াখালীতে ওর হোম ডিস্ট্রিক্ট, ও নোয়াখালীতেই থাকে, ঢাকায় ওর আসা হয় না। আর আমার ময়মনসিংহ হোম ডিস্ট্রিক্ট হলেও ছোটবেলা থেকেই বেশিরভাগ সময় কেটেছে বাবার সাথে, বাবার কর্মস্থল ঢাকায় হওয়ার সুবাদে কোয়ার্টারেই থাকা হয়েছে। তো ও যখন ও আমাকে দেখতে চাইল তখন জিজ্ঞেস কর, মানে আমাদের তখন নিজেদের দেখার পরস্পরের ছবি আদান প্রদানের একমাত্র মাধ্যম ছিল তখন ইমেইল, কারণ আমাদের ওরকম ইয়ে ছিল না যেহেতু এত দূরে, আর তখনও 3G চালু হয়নি। তো ও আমাকে প্রথম ইমেইল করলো, আমি আমার ইমেল আইডি দিলাম, ও ইমেল করে ওর ছবি পাঠালো। তো ছবি পাঠানোর পর আমি ওকে দেখলাম ইমেলে। সত্যি কথা বলতে গুরু, ওর ছবি দেখে আমার ওকে ওরকম পছন্দ হয়নি, মানে ওর কণ্ঠ শুনে যতটা আমার ভালো লেগেছিল। তারপরও মনে মনে আমার ইয়ে ছিল যে আমি যদি, আমার মনে মনে যেটা ইচ্ছা ছিল সেটা ছিল যে যদি কখনো কাউকে ভালোবাসি শুরু থেকে শেষ পর্যন্ত তাকেই ভালোবাসবো, সে যেরকমই হোক, আর জীবনসঙ্গী করার জন্যই ভালোবাসবো। তো সেই হিসেবে যখন তাকে আমার মানে ছবি দেখে ওরকম ভালো লাগেনি, মানে যেরকম মনে মনে কল্পনা করছিলাম আমার কল্পনার মতো হয়নি, তারপরও আসলে আমি মনে মনে ঠিক করলাম যেহেতু আমি মনে মনে ভাবছি যে আমার সে যেরকমই হোক তাকে আমি সারা জীবন ভালোবাসবো, তো ওই এ থেকেই আমি মূলত তাকে কিছু বলিনি সাথে সাথে। তো সে আমাকে অনেকবার ফোন করছে, মেসেজ দিছে। তো আমি আসলে তখন একটু ব্যস্ত ছিলাম, আমার তখন ইন্টার্নি চলতেছে বক্ষব্যাধি হসপিটালে, তো আমি আসলে তার ফোন রিসিভ করতে পারিনি। তখন সে আমাকে বিভিন্নভাবে মেসেজ করছে যে আমি জানতাম ছবি পাওয়ার পর এরকমটাই হবে, তা তাহলে কেন এতদিন আমার সাথে অভিনয় করলেন, এরকম অনেক কিছু আর কি, নর্মালি যেটা হয়। তো আমি আবার তখন কিছু বললাম না। তো আমি ইন্টার্নি শেষ করে বাসায় এসে ওকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে না আসলে ব্যাপার ওটা না, তোমাকে আমার পছন্দ হয়েছে। তখন ও বলতেছে সত্যি পছন্দ হয়েছে? আমি বললাম হ্যাঁ, পছন্দ না হওয়ার তো কিছু নাই, পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের চেহারা তো আসল না, তোমার সাথে আমার মনের মিল হয়েছে, সেটাই বড় কথা। তখন ও আমাকে দেখতে চাইলো, আমিও ছবি পাঠালাম। ওর কোনো ইমেল আইডি ছিল না, তো ওর পাশের একটা সাইবার ক্যাফে ছিল, সেখানে গিয়ে ওই সাইবার ক্যাফের আইডি দিলে আমি ওখানে ছবি পাঠাই, সে সেখান থেকে আমার ছবি দেখে। তারপর এভাবেই আমাদের প্রেম চলতে থাকে।
দেখার পর রিয়াকশন কি ছিল?
রিয়াকশন গুরু ওই যে বললাম যে আমার তো তাকে মানে যেরকম কল্পনা করেছিলাম সেরকম হয়নি।
তার ক্ষেত্রে কি,
সে তো আমাকে বলছে যে আমাকে তার ভালো লাগছে, আসলে কিরকম সেটা তার আমি মনের কথা তো বলতে পারবো না।
আচ্ছা, আমরা যা দেখতেছি সেটা বলি। শাকিল হচ্ছে ছিপছিপে গড়ন, ইনফ্যাক্ট অ্যাথলেটিক ফিগার গুলো যেমন হয় অ্যাকচুয়ালি, হাইট কিন্তু বেশ ভালো। শাকিল হাইট কত?
5'8"
না, অনেক ভালো হাইট, আর স্মার্ট হাইট, এবং ছিপছিপে গড়নের জন্য হাইট আরো বেশি শার্প দেখাচ্ছে। শাকিল যেটা পরে আছে জিন্সের একটি প্যান্ট, স্ট্রেট কাট আর ন্যারো ফিট, ন্যারো ফিট, ন্যারো ফিটের স্কিন জিন্স কালার একটি জিন্স প্যান্ট, এবং সাথে ফুল স্লিভ টি শার্ট, এবং টি শার্টের কালার গ্রিন, হোয়াইট, দেন ব্ল্যাক, সেগুলোর কম্বিনেশন। ওর কোন মামা, বড় মামা ছোট মামা আর্মিতে?
ছোট মামা।
ছোট মামা, তোমার মধ্যে কিন্তু আর্মির অফিসিয়াল এই ধরনের একটা লুক বা এই ধরনের একটা ফ্লেভার আছে।
ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আর্মিতে চাকরি করার, কিন্তু আমার চোখের প্রবলেম হওয়ার কারণে সেটা হয়ে ওঠেনি।
এবং সেই রিফ্লেকশনটা কিন্তু তোমার পুরো অ্যাটিটিউডের ভিতরে আছে, স্পেশালি তোমার মুখ অভিব্যক্তি, তোমার হেয়ার কাট সব মিলিয়ে এবং স্পষ্টত প্রতিভাত আর্মি অফিসিয়াল যে লুকটা সেইটা, এবং চশমা পরিহিত, এই হচ্ছে সব মিলিয়ে আমাদের শাকিল। অবশ্য একটা মেয়ে যে ধরনের লুক পছন্দ করে সেটার সাথে অনেকখানি যায় বলে মনে হচ্ছে দেখে আর কি। ইমারা হয়তো আরো ভালো বলতে পারবে।
না গুরু, আমি প্রোগ্রামে ঢুকার আগে ওনার সাথে কথা বলছিলাম, তো ওনাকে দেখে গুরু আমার একজনের কথা মনে পড়ে গেল, স্বর্ণা আমাদের প্রোগ্রামে এসেছিল, তার সাথে অনেকটা তার চেহারার মিল। তাই আমি বললাম যে কি ব্যাপার আপনার সাথে ওনার চেহারা
স্বর্ণার মিল, কব বলিস কি রে, কাজ খেয়ে যাবে স্বর্ণার সাথে শাকিলের, তাই বল। আমি মাঝামাঝি কোন জায়গায় দাঁড় করাবি কিনা শাকিলকে,
গুরু আমার ছোট বোনের নামও স্বর্ণা।
না তাও ভালো, আমি ভাবছিলাম যে মাঝামাঝি কোন জায়গাতে শাকিলকে আবার দাঁড় করাবি না তো। এই ধরনের প্রোগ্রাম আমরা অনেক চ্যানেলে খুব ফ্যামিলিয়ার আর কি। হোয়াটএভার, আমরা শাকিলের সাথে কথা বলছিলাম এবং শাকিল আপনি বলছিলেন আপনার জীবনের সেই স্পেশাল মুহূর্ত এবং ফাইনালি আপনার ভালোবাসার মানুষটি, ওর নিকনেম কি বলছিলেন আপনি?
আফনান।
আফনান, আফনান কি বলল ছবি দেখে?
আফনান ছবি দেখে আমাকে বলল যে ওর অনেক ভালো লেগেছে আমাকে, আমার ছবি মানে যত ধরনের উপমা আছে সবই মোটামুটি দিল আর কি। তা আমি মনে মনে
যেমন শুনি একটু কি ধরনের,
যেমন ওই যে ছবি মানে বাংলা ছবিগুলোতে যেরকম বলে যে তুমি এরকম সেরকম রাজপুত্রের মতো এই সেই, তো আমি মনে মনে হাসলাম। আমি ওকে ডিরেক্টলিও বললাম যে এটা কি বাংলা সিনেমা?
প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ।
This track was downloaded from FusionBD.com.
Pranab, Bhalobashar Bangladesh.
তারপর আসলে আমি সবসময় যেটা ফিল করি গুরু সেটা হচ্ছে যে আমি সবসময় রিয়েলিটিটা বলতে পছন্দ করি, আর যেটা রিয়েল আমি সেটাই সবসময় বলি। তো আমাদের প্রেমের ক্ষেত্রেও তাই, আমি কখনো কাল্পনিক কিছু বা খুব বেশি স্বপ্ন দেখানো সেরকম কিছু বলিনি কখনো।
রিয়েল বলার জন্য কিন্তু অনেক সাহস প্রয়োজন আছে
ইনশাআল্লাহ গুরু।
খারাপ কিছু বলো তো আমার সম্বন্ধে।
তাহলে গুরু আমার এক জীবন খুঁজতে হবে।
না না খারাপ কিছু বলো, তুমি তো আমাকে আগে দেখোনি রাইট?
কখনো দেখিনি কিন্তু।
এই তো আসলাম, এসে কথা বলতেছো এতক্ষণ দেখছো, খারাপ কিছু বলো একটা, নাকি তুমি আফনানের মতো ভূমিকা নেবে? যে কোনো খারাপ কিছু বলো দেখি।
আমি কিছুই পাচ্ছি না।
এই তো আচ্ছা বরং আমরা গল্পে ফিরে যাই, বলো তারপর।
তারপর গুরু ওর সাথে এরকম চলার পরে একদিন আমি ওকে বললাম যে দেখো পৃথিবীতে তো সবাই রিলেশন করে যে কোনো ভাবেই হোক, তো আমাদের রিলেশনটাও যখন হয়েছে তো একটা জিনিস আমি চিন্তা আমার যে চিন্তা ভাবনা আর কি আমি সেটা ওকে বলি যে আমি মূলত এরকম চিন্তা ভাবনা নিয়ে তোমার সাথে রিলেশন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের রিলেশনটা হবে স্থায়ী, দুই দিন তোমার সাথে আমি রিলেশন করলাম তারপরে ছেড়ে গেলাম এরকম না। আর তোমার যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে সেটা তুমি আগে আমাকে বলতে পারো, তাহলে শুরুতেই যদি দুজন থেকে এরকম চিন্তা ভাবনা থাকলে দুজন যদি শুরুতেই আলাদা হয়ে যায় তাহলে কারোরই তেমন কষ্ট হবে না। তখন আমাকে বললো যে না ও রিয়েল ভাবেই চাচ্ছে, রিয়েল ভাবেই সম্পর্ক করবে। তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি তোমাকে বলি, যদি কখনো এরকম পরিস্থিতিও হয় যে তোমার সাথে আমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি বা তোমার ফ্যামিলি কেউ মানতেছে না বা আমাদের রিলেশনটা মেনে নিবে না বা তোমার সাথে আমার বিয়ে হবে না এরকম যদি হয়, অথবা তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় আর তুমি যদি রাজি থাকো তাহলে আমি সেখান থেকেও তোমাকে নিয়ে আসতে আমি রাজি আছি, তুমি যদি আসতে চাও আমি তোমাকে নিয়ে আসবো। এরকম বলার পর ও বললো হ্যাঁ ঠিক আছে আমারও একই চিন্তা ভাবনা। তারপর মূলত গুরু আমি মন থেকেই করি যে ঠিক আছে ওরও যেহেতু চিন্তা ভাবনা আমার মতোই তাহলে দুজনের সম্পর্ক চালিয়ে নেওয়া যায়, কোনো প্রবলেম হবে না। তো যখন দুজনের চিন্তা ভাবনা মিলে গেল তখন একসাথে এভাবেই দুজনের চলতে থাকলো, প্রতিদিন ফোনে কথা হতো। তবে গুরু ফোনে কথাটা আসলে আমাদের একটু বেশিই হয়ে যেত, 24 ঘন্টার মধ্যে প্রায় 20 থেকে 21 ঘন্টা।
বলেন কি এটা কি মানে?
প্রতি মুহূর্তে মুহূর্তে গুরু
এটা কি সত্য যে 20 থেকে 21 ঘন্টা?
হ্যাঁ গুরু গড়ে এটাই হবে।
টেলিকমিউনিকেশন কোম্পানি গুলো তো ভালো বিজনেস করতেছে ভাই, 20 থেকে 21 ঘন্টা।
হ্যাঁ গুরু কিছুটা আশ্চর্য মনে হলেও আসলেই সত্যি। তারপর আবার যে সময়টা আমাদের ফোনে কথা হইতো না ওই সময়টা মেসেজিং হইতো, মেসেজের যে বান্ডেল অফার গুলো আছে সেগুলো নিয়ে মেসেজিং হইতো। মানে টোটালি এত দূরে থাকলেও দুজন কখনো মনে হইতো না যে আমরা দূরে আছি, সবসময় প্রযুক্তির সুবাদে সবসময় মনে হইতো যে দুজন দুজনের পাশেই আছি। আর যেহেতু আমাদের ডিস্টেন্সটা অনেক দূরত্ব ছিল, ও নোয়াখালী আমি ঢাকা, এত সহজে দেখা হওয়ার কোনো চান্স ছিল না, সেক্ষেত্রে ওটাই ছিল আমাদের একমাত্র ভরসা। তো একদিন হঠাৎ করে এ হলো যে দুজন সিদ্ধান্ত নিলাম দেখা করব। তো আসলে ওকে বললাম যে আমার সাথে দেখা করার জন্য, তো ও বলল যে আসলে নোয়াখালী থেকে তো কিছু বলে বের হতে পারবে না, আর তখন ইন্টার পরীক্ষা দিবে কেবল। তো ইন্টার পরীক্ষার সময় ওকে বললাম যে তাহলে তুমি পরীক্ষা যখন দিবা তখন আমি এসে তোমার সাথে দেখা করি। তখন ও বলল যে ওর মামা ওকে স্কুলে নিয়ে কলেজে নিয়ে যায় নিয়ে আসে, সুতরাং ওই দেখা করার কোনো চান্স নেই। তারপর ডিসিশন নিলাম যে ঠিক আছে, যেহেতু দেখা করার কোনো চান্স নেই, এভাবেই আমাদের চলতে থাক। তো এভাবেই প্রায় 2 বছর চললো শুধু ফোনে কথা বলা। তবে গুরু, আমাদের যে ব্যাপারটা ছিল, মানুষের মধ্যে যেটা থাকে যে লুকালুকি আমি রিলেশন করছি, কাউকে জানাবো না, বা আমার মধ্যে এটা ছিল না, আমার ফ্যামিলি সহ সবাই জানতো। আমার ফ্যামিলি বলতে আমার আম্মু পরে জানছে, কিন্তু আমার ছোট বোন জানতো, আমার ছোট বোনের সাথে মাঝে মাঝে কথা বলতো। আর আমি যেটা চাইতাম যে আমি যদি কিছু করি আমার ফ্যামিলিকে জানাই করবো।
সারা রাত কথা বলতেন
না? সারা না গুরু, আমি রাতে বলতে কি রাতে দেড়টা একটা ওরকম ওরকম পর্যন্ত, তারপর হয়তো ওই যে এরপর থেকে 6টা পর্যন্ত বা 3টা পর্যন্ত ঘুমাচ্ছি। আর সারাদিন, সারাদিন বলতে যখন কাজ করছি তখন মাঝে মাঝে হেডফোন লাগিয়ে, অথবা যখন ক্লাস ছিল তখন ওই সময়টা কথা হতো না, এরকম।
তারপর
তো এমনও। তবে গুরু, আমার একদিন সবচেয়ে বেশি কথা বলছি সেটা হচ্ছে মানে একটানা আর কি, ওটা তো যে 20-21 ঘন্টা কথা হতো সেটা হতো ভেঙে ভেঙে। আর যেটা একটানা হয়েছে সেটা হচ্ছে মানে রাত্র 9টা থেকে পরের দিন ফজরের আজান পর্যন্ত।
বুঝিনি,
মানে রাত্র 9টা থেকে কথা বলা শুরু হয়েছে আমাদের ফজরের আজান পর্যন্ত।
একটানা
একটানা, তো তার মাঝখানে গ্যাপ ছিল, সেটা হচ্ছে যে মানে ঘন্টায় ঘন্টায় আমাদের যে আমরা যে যে কোম্পানির সিমটা ইউজ করি ওটা 1 ঘন্টা পূর্ণ হলে লাইনটা কেটে যেত।
আর কোন বিরতি দেননি? এ তো আপনারা অতিমানবীয় কোন গুণাবলী পেয়ে গেছেন তো। কারণ আমাদেরকে যেসব জিনিসগুলো কাবু করে, অ্যাটলিস্ট বাথরুম পর্যন্ত যাইতে হয়, পানি খাইতে হয়, পানি নাই নাই বা খেলাম, বাধ্যতামূলক যেতে হয়, এ ধরনের কোনো প্রয়োজন পড়েনি
আসলে গুরু? ওগুলোর কোনো খেয়ালই ছিল না।
বলেন কি রে ভাই,
ভালোবাসা এতটা শিখতে ছিল, ওগুলোর মনেই ছিল না।
এত নেশার পর্যায়ে দেখি।
হ্যাঁ গুরু, অনেকটা নেশার মতোই হয়ে গেছিল।
এমনি ভাল লাগে যা বলতেছেন তাই এরকম টাইপ
গুরু? কথা ছিল কি ওর মানে ওর আর আমার পার্সোনাল যে তেমন কোনো কথা সেটা না, ওর এলাকায় কোথায় কি হয়েছে না হয়েছে টোটাল ওর এলাকার খবর, আমি আমার এলাকায় কোথায় কি হয়েছে না হয়েছে সারাদিন কোথায় কি করছি না করছি এসব। দুজনের যে পার্সোনাল কথা সেগুলো তো বড় জোর দেখা গেছে যে ভালোবাসার কথা 1 মিনিট বা 2 মিনিট। আর প্রথম প্রথম আসলে ওর সাথে রিলেশন হওয়ার আগে আমি ফোনে কোনো কথাই বলতে পারতাম না, 1 মিনিট বা 2 মিনিট পরে আমি কথা খুঁজেও পেতাম না। কিন্তু ওর সাথে রিলেশন হওয়ার পর দেখা গেল যে আমার কথা বলার প্রবণতা এত বেড়ে গেছে, যত কথা বলি ততই আরো কথা বের হয়, কথা থামতেই চায় না।
আচ্ছা, তারপর?
তো তারপর এভাবে চললো কথা বলা, শেষ পর্যন্ত ও আমাকে আমি একদিন আর কি ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমাদের যে রিলেশনটা এটা কি ফ্যামিলি তোমাদের ফ্যামিলি মেনে নিবে? ও বলল যে হ্যাঁ মেনে নিবে, আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম আসলে আমি তো আমার বাবা মায়ের একমাত্র ছেলে, একটা ছোট বোন আছে, তো আমার ফ্যামিলিকে আমি ওইভাবে বলতে পারবো কিনা জানি না, আর ফ্যামিলির অমতে কিছু করা আমার ওইভাবে সম্ভব হবে না। তো ও আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমার বাবাকে বলো, মানে ওর বাবা দেশের বাইরে থাকে, ওরা 3 ভাই 2 বোন, ওর বাবা থাকে ইটালিতে, আমাকে বললো যে তুমি বাবাকে হালকা একটা টাচ দিয়ে রাখো। তো আমি বললাম যে তুমি তো সিনেমার মতো কথা বলতেছো, এটা কি সিনেমা যে আমি নায়ক হয়ে যে গিয়ে বলবো যে চৌধুরী সাহেব আপনার ছেলে মেয়েকে আমি ভালোবাসি আর তোমার বাবা মেনে নিবে? তো আমাকে অনেক করে বললো যে এটুক করতে পারবো না আমার জন্য। তো আসলে নিজের কাছে তখন একটু খারাপ লাগলো যে আসলে এরকম ভাবে বলে ফেললো, তো দেখি কিছু আসলে সাহস করে বলেই ফেলি। কিন্তু গুরু আমি ভয় পাচ্ছিলাম প্রচুর, জীবনে কারো কাছে নিজের ভালোবাসার কথা তাও আবার মানে নিজের ইয়ের বাবার কাছে গিয়ে বলা। তো আমি ভয়ে ভয়ে ফোন দিলাম ওর বাবাকে ইটালিতে। ফোন দেওয়ার পর ওনার কণ্ঠটা শুনেই ভয় পাইলাম।
কিরকম কণ্ঠ?
কণ্ঠটা আসলে তেমন কঠিনও না, আবার খুব রাগি যে তাও না,
শীতল টাইপ,
শীতল টাইপেরই। আমি সালাম দিলাম, সালাম দিয়ে জিজ্ঞেস করলাম অঙ্কেল ভালো আছেন? তো উনি আমাকে বলতেছে হ্যাঁ ভালো, তুমি কে? তো আমি আমার নাম বললাম, নাম বলার পর বলতেছে এই নামে তো আমি কাউকে চিনি না, আচ্ছা বলো কি বলবা। তখন আমি আর কি বলবো খুঁজে পাচ্ছি না, তো আমার সম্পর্কে কিছু বললাম যে আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাবা এই করে, আমি অমুক জায়গায় থাকি, এতটুকু বলে বললাম আচ্ছা আঙ্কেল আপনার সাথে পরিচিত হওয়ার জন্যই ফোন দিছিলাম, এটুক বলে ফোন রেখে দিলাম। তো ওটা ছিল সকাল 10:11 বাংলাদেশের টাইম, 10:11। তো বিকেলবেলা ওর বাবা আবার ওদের বাসায় ফোন দিছে, তো আমি আমার নাম বলছিলাম শাকিল, কিন্তু ওনার সেটা মনে নেই হয়তো বা। তো উনি বাসায় ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে সোহেলকে, সোহেল নামে একজন আমাকে ফোন দিছিল, এই বললো। এখন আপনার আবার সন্ধ্যায় আমাকে ফোন দিছে ওর বাবার সাথে কথা বলার পর, যে তুমি তোমাকে বলছি বাবার কাছে আমাদের সম্পর্কের ব্যাপারটা বলতে, তুমি যাও যাই বলছো তাও আবার নিজের নাম বললো নাই, বলছো সোহেল, এটা কেন করলা? এখন গুরু আমি তো বলতেছি যে আমি তো আমার নামই বলছি, হয়তো আঙ্কেলের মনে নেই, এখন ও কোনো ভাবেই এটা বিশ্বাস করবে না। ও বলতেছে না যদি বল
মেয়েদের বাবারা তো ভুল পার্থক্য করে না। আচ্ছা তারপর?
তারপর আমি বললাম যে না আমি এটাই বলছি। তারপর এটা নিয়ে যাই হোক মোটামুটি ছোটখাটো একটা ঝগড়া হয়ে গেল। আর আমার একটা ব্যাপার ছিল গুরু, ঝগড়া করলেও মানে অভিমান করে থাকতে পারতাম না। ওই দিন আমি মোটামুটি অভিমান করলাম যে আর ফোন দেব, মানে কয়েকদিন ফোন দেবো না ওকে। বললাম যে ঠিক আছে এতই যখন অবিশ্বাস করো আর ফোন দেবো না। তো গুরু প্রায় 10-15 মিনিট আমি ফোন দিই নাই, ফোনটা অফ করে রাখলাম। আধা ঘন্টা পর দেখি আমার ভিতরে কেমন কেমন করতেছে, তা আমি আবার ফোনটা অন করে ওকে ফোন দিলাম। তখন ও বলতেছে তুমি রাগ করছো, ফোন দিলা কেন? তারপর ওকে বললাম যে জানোই তো আমি রাগ করে থাকতে পারি না। তারপর গুরু দুজন সিদ্ধান্ত নিলাম যে বিয়ে করব। তখন আমি এদিক দিয়ে পাশ করে বের হয়েছি। পাশ করে বের হওয়ার যেটা, আমি ইন্টার্নি চলাকালীন সময়ে আমি একটা জব পাই, মানে যেখানে ইন্টার্নি করছি সেখানে যারা আছে টিচাররা আমাদের, তারাই আমাকে একটা জব দেয় আমার কাজ দেখে। তো সেখানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের হেড হচ্ছে মুস্তফা স্যার, গোলাম মুস্তফা ডাক্তার, প্রফেসর ডাক্তার গোলাম মুস্তফা, উনি আমাকে একটা জব দেয়। আমি সেখানে কিছুদিন যাওয়ার পর বললাম যে স্যার আমি তো আসলে ইন্টার্নি করতেছি কেবল, আমার ফাইনাল পরীক্ষা না দিয়ে কোনো জব করতে চাচ্ছি না, কারণ আমার পড়ালেখার একটু সমস্যা হচ্ছে। পরে স্যার বললো ঠিক আছে। তারপর ওখানে আরেকজন ছিল আওলাদ নানা, মানে সবাই ওনাকে নানা বলেই ডাকে, যেই আসুক সবারই নানা উনি বক্ষব্যাধি হসপিটালে। তো ওই নানা আমাকে একটা জব দিল বাড্ডাতে, সেটাও একই কারণে ছেড়ে দিলাম। তারপর আমার ইন্টার্নি চললো, ইন্টার্নি প্রায় যখন শেষ পর্যায়ে, ইন্টার্নি শেষ পর্যায়ে এসে ভাবলাম যে এখন তো ইন্টার্নি প্রায় শেষ, তো সামনে ফাইনাল পরীক্ষা। আমাদের আবার ইন্টার্নির মানে ইন্টার্নির পরে পরীক্ষাটা হয়, ফাইনাল পরীক্ষা হয় ইন্টার্নির পর। তো ইন্টার্নি করে এসে ফাইনাল পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমি জবে ঢুকে গেলাম। বক্ষব্যাধি থেকেই আমাকে, মানে আমি যেখানে ইন্টার্নি করছি সেখান থেকেই আমাকে একটা জব দেওয়া হয়। তো আমি ইন্টার্নি ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই যখন, মানে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের আগে আগেই যখন আমি জবে ঢুকলাম, তারপর মূলত আমাদের বিয়ের চিন্তাটা আর একটু বেশি করলো, যেহেতু আমাকে বলছিল। তো আমি ভাবলাম যে আমাদের সম্পর্কটা আসলে একটা মানে পরিণতি দরকার। তো স্বীকৃতির জন্য আসলে ডিসিশন নিলাম যে বিয়ে করব। তো ও আমাকে বললো যে আমি ফ্যামিলিতে জানাবো কিনা, জানিয়ে বিয়ে করব কিনা। আমি বললাম যে আসলে এটা তো এখন আপাতত এইভাবে হয়তো বা জানিয়ে করা সম্ভব না, তো তোমার ফ্যামিলিতে জানাতে পারবা কিনা। তো ওর কথা ছিল যে ও সবসময় ভয় পাইতো, ওর বাবা খুব রাগী, তো ওর বাবা কখনো মেনে নেবে না হয়তো বা, আর যদি মেনে নেও তাহলে সেটা অনেক সময় লাগবে। আর ও সবসময় ভয় পাইতো যে ওর যদি ও আমার সাথে কিছু করে ফেলে ওর ফ্যামিলিকে না জানি, তাহলে হয়তো বা ওর বাবা ওর মাকে ছেড়ে দেবে, এরকম একটা ইয়ে ছিল আর কি ওর মধ্যে। তো ও ফ্যামিলির প্রতি খুবই দুর্বল, আর ও সবচেয়ে বেশি ভয় পায় যেটা সেটা হচ্ছে পুলিশ। তো ও আমাকে একদিন বললো যে ছোটবেলায় নাকি ও একবার মানে স্কুলে যাচ্ছিল, তো ওর স্কুলের পাশে অনেকগুলো ফুলের দোকান আছে, তো সেখান থেকে ও একটা ফুল নিয়েছিল দোকানদারকে না বলে। তো নেওয়ার পর পাশ দিয়ে একটা পুলিশ যাচ্ছিল, সেটা দেখে ওর নিজে থেকে দৌড় দিছে। তো তখন গুরু যখন ডিসিশন নিলাম বিয়ের, তো তখন আমি মানে ফার্স্ট জবে ঢুকলাম, এখনো প্রথম স্যালারি পাইনি। তো ওই অবস্থায় ও আমাকে ফোন দিল একদিন, আমি যখন জবে গেছি তার 2 নম্বর অথবা 3 নম্বর দিন, আমার জব লাইফের 3 নম্বর দিন, আমাকে ফোন দিল। তো একটা পেশেন্ট ছিল, সে কারণে আমি ফোনটা রিসিভ করতে পারিনি। তো ও 4-5 বার ফোন দেওয়ার পর আমাকে একটা মেসেজ করে যে আরেকটা ফোন দিব, যদি রিসিভ না করো তাহলে আমি মোবাইলটা ভেঙে ফেলবো। তো আসলে আমি বুঝতে পারি না যে আসলে মোবাইলটা ভেঙে ফেলবে, ও আমাকে আরো কয়েকটা ফোন দেয়, আমি রিসিভ করতে পারিনি। তারপর কিছুক্ষণ পর আমি মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম যে ওর মেসেজ প্লাস মিস কল। তারপর আমি ফোন ব্যাক করলাম, দেখি মোবাইল বন্ধ। তো ওর আবার বান্ধবী যারা ছিল তাদের সাথে আমাদের কথা হইতো, সবার সাথে পরিচয় করে দিছিল। তো সবার সাথে যখন কথা হইলো, পরিচয় ছিল, তো ওই হিসাবে ওর বান্ধবীর কাছে আমি ফোন দিলাম যে এই অবস্থা, দেখো তো কি হয়েছে। তো ও গিয়ে দেখলো যে দরজা আটকানো রুমের। তো দরজা যখন আটকানো ছিল, ও অনেক ডাকাডাকি করলো, খুললো না। আমি আবার ভয় পেয়ে গেলাম যে অন্য কিছু করে বসলো কিনা। তখন কিছুক্ষণ পর যখন দরজা খুললো, দেখলো যে আসলে অন্য কিছু করে নাই, জাস্ট মোবাইলটাই ভেঙে ফেলছে। তো তার আগে গুলো আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে দুজন খুবই ফ্রি ছিলাম, সেটা হচ্ছে খুব ভালো বন্ধু হিসেবে, যেরকম আমার ভালো লাগা মন্দ লাগা আমার জীবনে যা কিছু ঘটছে সবকিছু আমি ওর সাথে শেয়ার করছি, ও আমার সাথে শেয়ার করছে। তো সেখানে যেটা ঘটছে ওর লাইফে, ওরও একটা পাস্ট ছিল, যদিও আমি ওরকম কারোর সাথে আমার রিলেশন হয়নি, আমি একজনকে ভালোবাসতাম সেটা আমি ওকে বলছি। আর তিতুমির কলেজের একটা মেয়ে, বোটানিতে অনার্স তখন ভর্তি হয়েছে আমি যখন ইন্টার্নি করি, সেই মেয়েটার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, সে আমাকে প্রপোজ করে এক সময়, ফ্রেন্ডশিপ প্রায় 6-7 মাসের মতো যখন, তখন সে আমাকে প্রপোজ করে। কিন্তু আমি আসলে তাকে বলছিলাম যে আমাদের ফ্রেন্ডশিপ আমি জাস্ট একটা ইয়ে নিয়ে আগাইছিলাম। তখন খুব বেশি একটা জিনিস প্রচারিত হইতো মিডিয়াগুলোতে, দেখতাম যে একটা ছেলে আর একটা মেয়ের ফ্রেন্ডশিপ কখনো শুধু ফ্রেন্ডশিপের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তখন মূলত আমার মাথায় কাজ করলো যে ওর সাথে যেহেতু আমার ফ্রেন্ডশিপ, আমি দেখবো যে আমাদের ফ্রেন্ডশিপটা ফ্রেন্ডশিপ না থেকে আর কোথায় যায়, শুধু ফ্রেন্ডশিপই থাকবে। তো একটা সময় দেখলাম যে ওর দিক থেকে ও আমাকে একদিন কোশ্চেন করতেছে, তুমি কি আমাকে লাভ করো? আমি বললাম যে দেখো আসলে আমি বন্ধুত্বের বাহিরে এই মুহূর্তে আর কিছু ভাবতেছি না, তোমার সাথে আমার জাস্ট ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপে। তখন ও আমাকে আবার ই করলো যে আমি ডিরেক্টলি অ্যান্সার চাচ্ছি। তখন আমি ওকে ডিরেক্টলি না করলাম। তো না করার পর থেকে ওর সাথে আমার যোগাযোগ নেই, ও আমার সাথে যোগাযোগ করেনি। তো এরকম আমি ওর কাছে সবকিছুই বলছি, তো আফনানও আমাকে সবকিছু বলছিল। তো সবকিছু বলার মধ্যে ওর পাস্টটা হচ্ছে কি, ওদের মানে ওরা গ্রামে থাকে, মূলত গ্রামে একটা বাড়ি আছে আর ওরা থাকে হচ্ছে উপজেলা শহরে ভাড়া থাকে, তো ওদের গ্রামের বাড়িটা আবার ভাড়া দেয়া। তো সেখানে একটা ছেলে ভাড়া থাকতো, নাম হচ্ছে মেহেদি। তো তার সাথে আফনানের রিলেশন ছিল, আর রিলেশনটা আসলে এমন পর্যায়ে ছিল খুবই ডিপ। তো যে কোনো একটা কারণে যখন সবকিছু তাদের জানাজানি হয়, তাদের ওখানে পরিবারের সবাই জানে, এই কারণে ওই ছেলেটাকে তখন ওদের বাড়ি থেকে বের করে দেয়। আর বের করে দেওয়ার পর আমাকে তখন এতটুকুই বলছিল যে ওর সাথে ওর রিলেশন আছে, আর মানে প্রায় 1-1.5 বছরের রিলেশন ছিল। তারপর ওকে যখন মানে ওই ছেলেটাকে বের করে দিছে সেটাও বলছে, আর বলছে যে ওই ছেলেটা নাকি শেষ পর্যন্ত ওর নামে অনেক বাজে কিছু রটাইছে এলাকায়। তো আমি আসলে সত্য মিথ্যা যাচাই করতে যাইনি, আমি ওকে বলছিলাম যে সবার লাইফে হয়তো পাস্ট থাকে, আমার লাইফে হয়তো তোমার মতো কিছু ঘটে নাই, কিন্তু সামান্য হলেও তো আছে, আমি কাউকে লাভ করতাম সেটাও হয়েছে। তো আর যেটা গুরু তিতুমিরের যে মেয়েটা আমাকে প্রপোজ করছিল, তখন আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল হোস্টেলে থাকতো তাদেরকে আমি বলছিলাম যে এরকম ইয়ে। তো তারা আসলে যেটা হয় মডার্ন যুগে, যদিও আমি একটু আগের আদিমকালের মানুষের মতোই বলা চলে আর কি, তো আমার গ্রামের মানুষও বলা চলে ওরকম।
তাহলে ঠিক আছে, আদিম বললে তো আয়ামে জাহিলে যুগে চলে যেতাম, মার মার কাট কাট অবস্থা, বড়কায় গেছে মনে যেটা বলছিল ভাই, না গ্রামের না মোট কথা একটু পিছিয়ে পড়া তাই বলো, আদিম টাদিম বললে আমি ওদিক চলে গেছিলাম।
তখন আমাকে এই করলো, ওরা বললো যে ঢাকায় থাকোস, যারা আর কি নতুন তখন ডিপ্লোমা ভর্তি হলো শহর গ্রাম থেকে এসে এখানে হোস্টেল নিল, ওরা অনেকেই অনেক স্মার্ট, আমার চেয়ে অনেক স্মার্ট, তারা স্মার্টনেস দেখায় চলে অনেক স্মার্ট ভাবে। তো তারা আমাকে বললো যে তুই এক কাজ করতে পারিস, মেয়েটা তো দেখতে শুনতে ভালো ভালো খারাপ না, তাহলে তুই ওর সাথে কয়েকদিন রিলেশন কর, এনজয় কর, তারপর নয় ছেড়ে দিলি। তখন আসলে গুরু আমি ওদেরকে বলছিলাম যে দেখ আমি যদি আজকে ওর সাথে খারাপ কিছু করি, আল্লাহ না করো হয়তো আমার ভাগ্যেও খারাপ কিছু থাকবে, আর আমি ওর লাইফ নষ্ট করে তো আমার কোনো লাভ নেই। তারপর আসলে ওরা আমাকে ওই দিন বলছিল, মানে যখন আমি এই কথা বলছি আমাকে বলছিল যে একদিন হলেও তোর এই মেয়েটার জন্য পস্তাইতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে দেখা যাবে, সেটা সময় বলবে। তো তারপর যখন ওর মুখ থেকে আফনানের মুখ থেকে এই মানে শুনলাম ওর পাস্টের কথাগুলো, তখন আমি ওকে বুঝাইলাম যে সমস্যা নাই, আর যেহেতু রিলেশন শুধু ছিল এটা তো তেমন কিছু না। তো তার কিছুদিন পর মানে আমাদের বিয়ের সিদ্ধান্ত হওয়ার আগের কাহিনী এটা, তার কিছুদিন পর আফনান মানে মেহেদি ফোন দেয়, কিভাবে জানি না আমার মায়ের নাম্বার পাইছে। তো আমি শুক্রবার ছিল, আমি যখন জুম্মার নামাজে গেছি সে আমার মোবাইলে ফোন দিছে, ঠিক ওই টাইমে যে টাইমটা আমি জুম্মার নামাজ পড়তে গেছি। তো আমার আম্মু ফোন রিসিভ করে, আমার মোবাইল কখনো সাইলেন্ট করা থাকতো না। তো আমার আম্মু ফোন রিসিভ করার পর মেহেদি অনেক আজে বাজে কথা বলে আম্মুকে, সরাসরি সে আফনান আর তার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলে যে তার সাথে শুধু মেহেদি আফনানের বিয়েটা হয়নি আর সব কিছুই হয়েছে, এরকম অনেক কিছুই বলে, প্রায় আধা ঘন্টার মতো কথা বলে। প্লাস আমাকে সাবধান হয়ে যেতে, আমার আম্মুকে বলে যে আমাকে যাতে সাবধান করে দেয়, তা নাহলে আমার ক্ষতি হবে, আমি শুধু শুধু এত দূর থেকে গিয়ে ও যাকে ভালোবাসে তার সাথে এই করতেছি এরকম। তো তখন গুরু আসলে আমি নামাজ থেকে আসার পর আম্মু আমাকে এটা নিয়ে অনেক বকাঝকা করে। তো আমি আম্মুকে বুঝিয়ে বললাম যে একজনের নামে হয়তো একজন খারাপ কথা বলতেই পারে, যদি আমার সাথে একজনের শত্রুতা থাকে সেক্ষেত্রে হয়তো আমাকে ফাঁসানোর জন্য আরেকজনের নামে অনেক কিছুই বলতে পারে। কিন্তু আম্মু আবার একটু অন্য ধরনের মানুষ, তো আমাকে বিশ্বাস করে না, আমাকে পাত্তা দেয়নি, বললো যে তাহলে আমার সম্পর্কে তো কেউ খারাপ কিছু বলতে পারবে না, তুই আরো 10 জনকে বল আমার সম্পর্কে কিছু বলতে, কেউ কি পারবে? তখন আমি আর কিছু বলি নাই। তো তারপর তার কিছুদিন পর মেহেদি আমাকে ফোন দেয়, আমাকে ফোন দিয়ে বিভিন্নভাবে অনেক কিছুই বলে, অনেক হুমকি টুমকি দেয় যে তুই ওর সাথে রিলেশন করো, তুই কি জানোস ওর সাথে আমার এই হয়েছে সে, মানে আজে বাজে যত ধরনের কথা আছে। তো এভাবেই চলতে থাকে আমাদের সম্পর্ক। তার মধ্যে একদিন আফনানের ছোট ভাই সালমান নাম, ও শুনলাম যে ঢাকায় আসবে, তো আমি তখন জব করি, আমি বললাম যে ঠিক আছে সালমানকে বলো আমার সাথে যাতে দেখা করে। তো ও সালমানকে বলার পর সালমান আসলো, এসে আমি যেখানে জব করি আমার অফিসে ছিল সকাল 9টায় আসছে, রাত্র 9টা পর্যন্ত ছিল। আমি ওকে ধানমন্ডি এলাকায় আনোয়ারা মেডিকেল সার্ভিসেস, হয়তো নাম শুনবেন গুরু, তো সেখানে আমি জব করতাম। তো ও আমার সাথে সেখানে সারাদিন ছিল, আমি ওকে সারাদিন নিয়ে ঘুরছি, লাঞ্চ টাঞ্চ করলাম বাহিরে দুইজন, দুই ভাই একসাথে। তারপর ও আবার ফোনে কথা বললো রাপোর সাথে বাড়িতে নোয়াখালীতে। তো আপনার তখন ওকে জিজ্ঞেস করছিল যে কেমন দেখলি আমার কথা, তো ও আমার সামনে তেমন কিছু বলে নেই। তারপর আমাকে জিজ্ঞেস করলো আপনার যে কাকে নিয়ে আসছে, বললাম নায়কাই আসছে। তো ও যখন ছিল আমার কাছে, যতক্ষণ ছিল ততক্ষণ আমার সাথে খুব ভালোই মিশছে। তো আমার এখান থেকে যাওয়ার পর খুবই মানে আমি ওকে একবার আপন ভাইয়ের মতো ই করছি। তো ও যাওয়ার পর পুরোপুরি নাকি আমার ভক্ত হয়ে গেছিল। আমি আফনান আমাকে বললো আর কি যে সালমান তো তোমার ওখান থেকে আসার পর এখন শুধু তোমারই ভক্ত, অথচ তার আগে কিন্তু সালমান আমার সাথে তেমন কথাও বলতো না। তো তারপর থেকে ফোন করলে দেখা যেত যে আমি সালমানের সাথে কথা বলছি, ওর ছোট ভাই আছে একটা রেজওয়ান, সে আবার খুব রিজার্ভ মানুষ, তবে তাকে আমার খুবই ভালো লাগতো। শুধু ভালো লাগতো এই কারণে যে তার বোনের প্রতি তার রেসপন্সিবিলিটি ছিল অনেক, সে ছোট সবার ছোট, এখন মনে হয় মেবি 8-এ পড়ে, তারপরও তার যে রেসপন্সিবিলিটি গুরু সত্যি আমি অবাক হয়ে যাই। তার বোন কারোর সাথে কথা বললে সেটা নিয়ে সেই করবে, অপরিচিত কারোর সাথে কথা বললে, কোথাও বেরোতে গেলে এই করবে। অথচ গুরু আমি পরে যেটা আফনানের নিজের মুখ থেকে শুনতে পারছি সেটা হচ্ছে যে মেহেদির সাথে আসলে আফনানের ফিজিক্যাল রিলেশনও ছিল, তবে তারপরও আমি এসব কিছু ই করি নাই। যে ঠিক আছে তুমি যখন সবকিছু আমার কাছে স্বীকার করতে পারছো,
এটা নিজে আফনান বলেছে,
হ্যাঁ আফনান নিজে বিয়ের আগে আমাকে মানে যখন আমরা বিয়ের ডিসিশন নিই তার আগে সবকিছু স্বীকার করছে। তো গুরু মূলত ওই দিন থেকে আমি আরো ওর প্রতি বেশি আস্থাবান হয়ে গেছি যে ও যেহেতু নিজে থেকে এই কথাগুলো আমাকে স্বীকার করতে পারছে তাহলে নিশ্চয়ই আমাকে সত্যিকার ভালোবাসে।
তা নাহলে বেশি আস্থাবান হয়েছে রাইট, তারপরে আসলে কি রে ভাই,
তা নাহলে আসলে গুরু
আমাদের গুরু কয়েকে গুরু মুরু হইল না, আমাদের তো প্যাচ লেগে যায়, তুমি বিশ্বাস করো এরকম না আমরা অ্যাকচুয়ালি। এটা যদি আমার সাথে হতো, আমি রিলেট করি তো, যে কোনো কিছু হলে নিজেকে রিলেট করি, জায়গাতে বসায় চিন্তা করি, মাথায় আগুন পায়ে নিচে মাটি নাই সরে যায় এখান থেকে, এই টাইপ দর্শন গুরুবিদ্যা সব চুলায় যাক। তোমরা কোন পৃথিবীর মানুষ, তোমাদের মুখে আমাকে যখন গুরু বলে ডাকো অস্বস্তি লাগে, মনটা অনেক বড় বিধায় তোমরা হয়তো এভাবে ভাবতে পারো, এভাবে চিন্তা করতে পারো, যেখানে জানছো যে এরকম একটি রিলেশনশিপ ছিল, তারপরও তাকে আপন করে নেওয়ার জন্য বড় রকমের কলিজা থাকা লাগে, অনেক বেশি জিগার থাকতে হয়, যেটা আমাদের অনেকেরই নাই, আমারই তো নাই। আমি হয়তো জায়গাতে থাকলে নিজেকে ওইভাবে ফাইন্ড আউট করতে পারতাম না, ওই রকমের উদার্য ওই জায়গাতে দাঁড়ায় দেখাতে পারতাম না। এই জায়গাতে মানুষ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়, দারুণ লাগলো কথাটা শুনে। এবং এসব জায়গাতে আমি নিজেকেও রিলেট করার চেষ্টা করি, অনেকখানি আগিয়ে আগায় আসো তোমরা মানুষ হিসাবে, অন্তত আমার তুলনায় তো বটেই এই বিষয়ে অন্তত। তারপর
তারপর গুরু একটা ব্যাপারে আমি খুবই আপসেট হলাম যখন শুনলাম যে ওর আসলে ওরা যে বললাম যে উপজেলা পর্যায়ে থাকে ভাড়া, তো ওখানে যখন ওর বাসায় থাকতো ও ওর দুটো ভাই, তো ওর আম্মু যখন বাড়িতে যেত গ্রামের বাড়িতে ওর ছোট ভাইকে নিয়ে যেত, আর সালমান যেটা মেঝো ও থাকতো বাসায়। তো সালমানের সাথে আসলে মেহেদির খুব ভালো রিলেশন ছিল হয়তো বা, আমি জানি না। তো আফনানের মুখ থেকে যেটা শুনছি যে ওদের মা যখন গ্রামের বাড়িতে গেল তখন মেহেদি একদিন নিজে থেকে ওদের বাসায় চলে আসছে, এবং সেটা সালমান নিজে জানে, আর সালমান নিজে স্কুপ করে দিয়েছে ওদের বাসায় থাকার জন্য রাতে। আর সেটা সালমানের মানে ফিজিক্যাল রিলেশনের ব্যাপারটা নিয়ে কথা বলতে গিয়ে আমাকে এই ব্যাপারটা জানাইছে যে সালমানের সাথে একই রুমে ছিল মানে মেহেদি, তারপর ওখান থেকে কোনো একটা টাইমে হয়তো বা এ করছে আর কি, এরকম কিছু। তো তখন আমার এই ব্যাপারটা শোনার পর সালমানের প্রতি আমার একটা ঘৃণা তৈরি হয়েছে যে আপন ভাই হয়ে কিভাবে সে এটা করতে পারে, কারণ একটা অপরিচিত ছেলে, সে তার বোনের সাথে হয়তো রিলেশন আছে সেটা সে জানে, কিন্তু তার তো উচিত হয়নি এভাবে বাসায় নিয়ে আসা বা এভাবে বাসায় চলে আসছে তাকে থাকতে দেয়া, তার সাথে রাখা। তো তারপর আবার এটা হয়তো বা আবার ধরে নিলাম যে এটা যদি ও ভুলেও করে থাকে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে গুরু বিভিন্ন সময় আফনানকে নিয়ে সালমান নিজে নিয়ে গিয়ে বাইরে দেখা করেছে দুজনের সাথে। আবার আফনান সালমান আমার সাথেও খুব ভালো হয়েছিল, মানে দুই দিকে কাজ করছে। তো তারপরে গুরু এসব জানার পরেও আমি ওকে এ করলাম, আমি বললাম যে ঠিক আছে। মূলত এই ব্যাপারটা জানা হইলো যে গত রমজানের আগের রমজানে। তো তারপর গুরু বিয়ের সিদ্ধান্ত যখন নিলাম, তো আমাদের সিদ্ধান্ত হইলো যে ও তো আসতে পারবে না ওখান থেকে। আমি বললাম যে ঢাকায় আমরা বিয়ে করব, তো ও ঢাকায় আসতে পারবে না। আমি বললাম ঠিক আছে তুমি যদি না আসো তাহলে আমি আসি, বললো যে আমাদের নোয়াখালীতে তো সবাই আমাকে।
বিয়ের সিদ্ধান্তের ব্যাপারে মেইন ভূমিকাটা কার ছিল
আসলে গুরু? দুজনেরই। মূলত প্রথম আমি ওকে জিজ্ঞেস করছিলাম জিজ্ঞেস করার পর ওর যখন সম্মতি পাইছি তখন মূলত আমি আগাইছি।
উদ্যোক্তা যদি বলা যায় সেক্ষেত্রে আপনাকে বলা যেতেই পারে,
অনুমতি নেওয়ার পর মানে ওর সম্মতি পাওয়ার পর
উদ্যোগী আপনি ছিলেন।
হ্যাঁ
আচ্ছা, তারপর
তারপর গুরু ওর সাথে আমার ইয়ে হয়, কথা হয়, তো সিদ্ধান্ত হয় যে আমরা কুমিল্লায় যাব। মানে যেহেতু ওর নোয়াখালীতে বললো যে পরিচিত আছে, সেক্ষেত্রে কুমিল্লায় গিয়ে আমরা কোর্ট ম্যারেজ করব। কিন্তু আসলে সময়ের ইয়েতে কুমিল্লায় যাওয়া হয় নাই। আর আমাদের কোর্ট ম্যারেজটা যেভাবে হয়েছে সেটা হচ্ছে যে আমার প্রথম মাসের স্যালারি পাওয়ার পর প্রথম মাসের স্যালারির টাকা দিয়ে আমি ওকে হচ্ছে ওর মোবাইলটা ভেঙে ফেলছিল, একটা মোবাইল গিফট করছি আর আমাদের মানে বিয়ের কাজটা কমপ্লিট করি আর কি। তো সেটা হচ্ছে গুরু যে ইয়েতে কচুক্ষেতের ওখানে একটা ইয়ে আছে, কাজী অফিস, আমি সেই অফিস থেকে করি আর কি, আমাদের ম্যারেজ রেজিস্টার করি। তখনও কিন্তু আমাদের বিয়ে হয়নি, মানে দেখা হয়নি। তো বিয়েটা যেভাবে হয়েছে আমি ওনার সাথে কথা বললাম কাজীর সাথে যে এখন তো ও ওইখানে আমি এখানে, আমাদের বিয়েটা কি এভাবে করানো
সম্ভব? দেখা হয়নি বলতে এই যে বিয়ের সিদ্ধান্তে যাচ্ছেন,
হ্যাঁ তার আগ পর্যন্ত আমাদের কোনো দেখা হয়নি।
শুধু সালমান এসে দেখে গেছে আপনাকে, তাই তো? সরাসরি দেখারও সুযোগ হয়নি, রাইট?
হ্যাঁ,
এই অবস্থাতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে বিয়ে করবেন আপনারা।
জি গুরু।
তারপর
তারপর গুরু কাজীর সাথে কথা বললাম যে বিয়েটা কি এভাবে করা যাবে কিনা, যে এখান থেকে আমি কাগজপত্র সব মানে আগে আফনানের সিদ্ধান্ত নিল যে এখান থেকে আফনান আমাকে বললো যে এখান থেকে কাগজপত্র সব কমপ্লিট করে যদি ওর কাছে পাঠানো যায় ও সিগনেচার করে দিলে বিয়ে হবে কিনা। তো এভাবে কাজীর সাথে কথা বললাম, তো কাজী জানাইলো যে হ্যাঁ হবে। সেটা এই কথাগুলো হচ্ছে আফনানকে কনফারেন্সে রেখে কাজীর সাথে সরাসরি ফোনে। তো এই কথা জানার পর আফনানকে কাজী বললো যে ছবি লাগবে, তো আফনান ছবি পাঠাইলো, মানে যা যা লাগবে আর কি সবকিছু পাঠাইলো কুরিয়ার সার্ভিসে। আর আমি যখন কোনো জিনিস কুরিয়ার সার্ভিসে ওকে পাঠাইতাম সেটা সালমানি ওকে উঠিয়ে নিয়ে দিত। তো পাঠানোর পর আমি কাজীর কাছে গেলাম, কাজী এখান থেকে ওভাবেই সবকিছু কমপ্লিট করে নোটারি পাবলিকের এ দিয়ে যেটা গুরু যে এখানে আছে ফটোকপি সেটা আমাদেরকে দিল, আমাকে বললো যে এখানে একটা সিগনেচার লাগবে মেয়ের। তো তারপর আমি জিজ্ঞেস করলাম যে এটা কি সব জায়গায় গ্রহণযোগ্য হবে কিনা, বা এটা কি কোনো ইয়ে আছে কিনা, কোনো সমস্যা হবে কিনা। বললো যে না এটা ঠিক আছে, শুধু মেয়ের সিগনেচার করিয়ে নিলেই হবে। তখন আমি এটা পাঠিয়ে দিলাম ওর কাছে। ওর কাছে পাঠিয়ে দেওয়ার পর ও ওটাতে সিগনেচার করলো। আর আমাদের বিয়েটা হয়েছে জুনের 18 তারিখ 2013। তো তারপর সেপ্টেম্বরে ডিসিশন নিলাম দুজন। ও আমাকে ঈদের সময় বলতেছিল যে ও যদি আমার কাছে থাকতো তাহলে আমাকে ঈদের দিন পা ধরে সালাম করতো, ফোনে বলতেছিল। তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে চলে আসো আমার কাছে। তখন ও বললো যে কবে নিবা, তুমি যেদিন নিবা সেদিনই চলে আসবো। তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে একটা ডেট ফিক্সড করো। তো আমরা ডিসিশন নিলাম যে সেপ্টেম্বরের 16 তারিখ ও চলে আসবে আমার কাছে। তো সেই অনুসারে 16 তারিখে আমি ওকে ফোন দিলাম। 16 তারিখ খুব ভোরে আমি ফোন দিলাম, ও বললো ঠিক আছে আমি বের হচ্ছি, আমার কতক্ষণ লাগবে আমাকে জিজ্ঞেস করে। আমি সাইদাবাদ থেকে গাড়িতে উঠি, নোয়াখালীর গাড়িতে উঠে ওই দিন আসলে গুরু 15 তারিখ রাত্র থেকে আমার অনেক জ্বর গায়ে, অনেক জ্বর ছিল, আমি মানে ঠিক মতো দাঁড়াতেও পারতেছিলাম না সোজা হয়ে। তারপরে যেহেতু আমি বলছি যে যাবো সেই জন্য আমি 16 তারিখেই যাওয়ার সিদ্ধান্তই অটল থাকি। তো 16 তারিখ সকালবেলা আমি বের হয়ে ওকে ফোন দিলাম, ও বললো যে ঠিক আছে আমি বের হবো একটু পরেই। তো ওর সাথে আমি এখান থেকে গেলাম, যাওয়ার পর কুমিল্লা পর্যন্ত যাওয়ার পর ওকে আমি ফোন দিলাম, ও বললো যে আমি বের হয়ে গেছি। মানে ও বাসা থেকে ওর এক বান্ধবীকে নিয়ে মার্কেটে যাবে বলে বের হয়েছে, কাপড় চাপড় নিয়ে বের হয়ে ও চৌমুহনী চৌরাস্তা এসে দাঁড়ানো ছিল। তো সেখানে দাঁড়ানো থাকার পর আমাকে বারবার ফোন দিতেছিল। তো আমি বলতেছিলাম যে আমি আসতেছি আসতেছি, আসলে আমি তো চিনি না নোয়াখালী কতটুকু দূরে, প্রথম ওইটাই আমার প্রথম নোয়াখালী যাওয়া। তো আমি বাসের মধ্যে বিভিন্ন জনকে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে কতক্ষণ লাগবে, আর এক একজন আমাকে এক এক রকম ইনফরমেশন দিতেছিল। তার উপর আমার শরীর খারাপ ছিল। তো তারপর আমি ওকে বললাম যে মিনিমাম আধা ঘন্টা লাগতে পারে, এভাবে করে গেলাম। যাওয়ার পর আমি ওকে ফোন দিলাম, ও আসলো, আমাকে বললো যে তুমি নেমে মানে আসার বাসের টিকিট কাটার জন্য। তো টিকিট কেটে রাখলাম, আমাকে বললো যে ঠিক আছে তুমি বাস যখন ছাড়বে তখন ফোন দিবা। যখন ফোন দিলাম ও আসলো, আসার পর আমি আসলে ওটাই আমার ফার্স্ট
দেখা,
প্রথম দেখা, এর আগে কখনো যদিও দেখি নাই। কিন্তু দূর থেকে গুরু ওর বুরকা পড়া ছিল, মুখে মেকআপ লাগানো পড়া। তো আমি আসলে কিভাবে যে আমি চিনে ফেলছি আমি নিজেও জানি না, দূর থেকে দেখে মনে হচ্ছিল যে এটাই হয়তো বা আমার আফনান।
আচ্ছা,
আর যখন যাচ্ছিলাম গুরু তখন ভিতরে এমন একটাই হচ্ছিল যে আজকে আমি এতদিন পর প্রথম তাকে দেখবো।
কতদিন পর?
প্রায় 2.5 বছর পর, রিলেশনের
ফোনে রিলেশন না
ফোনে রিলেশন
2.5 বছর।
হ্যাঁ,
হাজার ঘন্টা তো ফোনে পার করেছেন আপনারা।
তবে কখনো গুরু মনে হয়নি যে দুজন এত দূরে থাকে, সবসময় মনে হচ্ছে যে দুজন একসাথেই আছে।
বলেন কি, তারপরে প্রথম দেখতে যাচ্ছেন,
প্রথম যখন দেখতে
দেখলেন আর কি,
তখনও দেখিনি গুরু, ওর তো
মেকআপ
অনেক দূরে ছিল, তো আমি হাত উঠিয়ে ইশারা করলাম, তো ও ইশারা করলো, তখন বুঝতে পারলাম যে সেই আফতান। যখন কাছে আসলো সে আমি তাকে ভালো মন্দ জিজ্ঞেস করব, তার আগেই সে আমার হাত ধরে বলল আগে গাড়িতে উঠো, হাত ধরে টান দিয়ে। তো যখন গাড়িতে উঠতেছিলাম তখন সে আমাকে আরেকটা কথা বলল যে তুমি মানে তখন তো সে আমাকে শুধু ছবিতেই দেখছে, সে আমাকে বলল যে তুমি আসলে ছবির চেয়ে অনেক সুন্দর।
আরে বাপরে,
সেটাও হয়তো তার
বাংলা সিনেমার,
হ্যাঁ বাংলা সিনেমারই কোনো ডায়লগ। তো আসলে গুরু সবচেয়ে যে ইয়াটা আমার মধ্যে কাজ করে সেটা
কি গেটআপ নিয়েছিল শাকিল?
আমি গুরু একটা প্যান্ট পরা ছিল, জিন্সের
প্যান্ট তো থাকবে, জিন্সের
জিন্স প্যান্ট আর একটা শর্ট শার্ট ছিল হাফাতা।
আচ্ছা,
আর চোখে তো চশমা সবসময়ই থাকে। তো আমাকে যখন গাড়িতে উঠলাম দুজন, গাড়ির প্রায় মাঝামাঝি পর্যায়ে বাম পাশের দুটো সিটে বসলাম, বাম পাশে একবারে জানালার পাশের সিটটাই ও আর তারপরের সিটটাতেই আমি। কিন্তু গুরু গাড়িতে বসে ওর প্রথম কথা ছিল পলিথিন নিয়ে আসো, আমি তো মানে বুঝতে পারি নাই কারণ আমার ফ্যামিলিতে কারোর বমি করার অভ্যাস নাই, আমি অবাক হয়ে গেলাম। তখন আমাকে ইশারা করে বললো যে হেল্পারের কাছ থেকে পলিথিন নিয়ে আসতে ও বমি করবে, তো নিয়ে আসলাম। তারপর আসলে গুরু বাসেও যেভাবে আমার সাথে মানে বসেছিল সেটা হচ্ছে যে বাম পাশে ও বসা, ও আমার বাম পাশে আর আমি ডান পাশে বসে এভাবে বুক টাই করে দিছি।
ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার সুযোগ পাও না, বমি করবে পরে মিউজিকটা দাও। মা তোরে ভাই বহু দূর যাইতে হবে,
ও আমার
পলিথিন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে শাকিল, হেল্পারের কাছ থেকে বমি করবে তারপর দিচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তারপরে হ্যাঁ তারপর
যখন মানে বসলাম ও আমি বাম পাশটা মানে এভাবে ছড়ায় দিলাম হাতটা, তো ও আমার বুকের বাম পাশটাতে ওর মাথা রেখে যখন ছিল, আসলে গুরু আমার যে কি রকম অনুভূতিটা হচ্ছিল আমি
বলতে পারি কি, ওমি গেছে তো
ওমি করে নাই পড়ে
যাক বাঁচা গেছে গান দিতে পারিস।
তো যখন আমার বুকের মধ্যে মাথাটা রেখে শুইছে, ওটাই গুরু ফার্স্ট কোন মেয়ে মানুষের টাচ। আমার আসলে কিরকম ফিলিংস আছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আর আমার স্বপ্নের রাজকন্যা আমার বুকেই আসছে।
কেমন
আসলে বলে বোঝাতে পারবো না,
যতটুকু না মাথা ঠেকানোর স্পর্শের ফিলিংস, তার চেয়ে কি স্মেলের ফিলিংস টা আরো বেশি মারাত্মক ছিল না?
হ্যাঁ অবশ্যই, তারপর আসলে
কুড ইউ রিমেম্বার দ্য স্মেল?
আসলে গুরু শরীরটা খুবই খারাপ ছিল, ওরকম কোনো এ নেই, তবে যতটুকু
চুল তার শরীরে একটা গন্ধ সব মিলিয়ে
টোটালটাই তো গুরু আসলে সে বোঝা যায় যে একটা প্যাকেটের মধ্যে ছিল,
ফিল্টারিং হয়ে যাচ্ছে সব, তারপর
পুরো শরীর ভরকা
ডাকা।
তো আসলে ওই ফিলিংস টা আমি বলে বোঝাতে পারবো না। তারপর আমি তাকে আমার বা হাত দিয়ে জড়িয়ে ধরে মানে বসেছিলাম, সে পুরো রাস্তায় ওভাবে আমার মানে বুকের উপর শুয়ে শুয়ে আসলো, আর তখন বারবার শুধু আমি ভাবতেছিলাম যে
লজ্জা লজ্জা লাগেনি, ও আড়াই বছর ধরে মনে হতে হচ্ছে যে আমার পাশে রুমে আছে এরকম টাইপ,
সবসময় তো পাশেই থাকতো। তো ওই সময়টা মনে হচ্ছিল যেন
অন্যরকম এক ভালোবাসাতে একদম গোটা দুনিয়া ভালো লাগবে বিনা কারণে, কারণে অথবা কারণে
মনের মানুষ যখন বুকে মাথা রাখে তখন
ভালো লাগে আর না লাগে। দেখো পুকুরের পাড়ে ছোট ছোট বাচ্চা গুলো পটি করতেছে, কতই না সুন্দরতম দৃশ্য, মানে বিষয়টা কিন্তু এরকম ঘিরে আমি কি ভুল বলে ফেললাম নাকি? হয় না এরকম সম্পর্ক প্রীতি বিষয়টা তো এরকম, ঈদের দিনে দেখিস বিনা কারণে ভালো লাগে, আর দশটা দিনের মতো একটা দিন রহমতুল্লাহ আলামিন স্রষ্টার ব্লেসড ব্লেসিং একটা দিন, যেমন ধর 25 ডিসেম্বর বড়দিন আসতেছে খ্রিস্টানদের বড় একটু উৎসব, এরকম আর কি হিন্দুদের পুজো। এটা প্রাসঙ্গিক ভাবে হয়তো কথাগুলো আসলো, বা প্রেমের ক্ষেত্রে দারুণ, প্রেমে পড়লে ভালোবাসার মানুষটা বুকের মধ্যে মিশে আছে, ভালো লাগে আর না লাগে। তারপর
গুরু ওখান থেকে বাসে উঠে যখন চলে আসলাম, তখন আমার শরীরটা আরো বেশি খারাপ ছিল, ও হয়তো সেটা ফিল করতে পারছে। তখন আমাকে বললো যে আমরা আসলে এখন কোথায় যাব, তা আমার ইচ্ছা ছিল যে সরাসরি ওকে আমি বাসায় নিয়ে আসবো, যদিও তখন পর্যন্ত আমার আম্মু বুকে জানানো হয়নি। তো তারপর আরেকটু বেশি খারাপ হয়ে যাওয়ার পর, শরীরটা আরেকটু বেশি খারাপ হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে কোন এক জায়গায় আমরা রেস্ট নিব। তো রেস্ট নেওয়ার পর আমরা কুমিল্লা একটা হোটেলে উঠলাম, সেখানে ওঠার পর ও আমার মাথায় পানি দিয়ে দিল, তারপর কিছুক্ষণের মধ্যে ওর ফ্যামিলি থেকে সবাই ফোন দিতেছিল বারবার, ততক্ষণে বিকেল হয়ে গেছে, বারবার ফোন দিতেছিল যে আমরা কোথায় আছি কি করতেছি। তো আফনানের মোবাইল ততক্ষণে অফ হয়ে গেছে, অফ হয়ে যাওয়ার পর ওর ভাই সালমান আমার নাম্বারে ফোন দিল। তো আফনান রিসিভ করতে চাইনি, আমি রিসিভ করলাম, রিসিভ করে বললাম যে হ্যাঁ আফনান আমার সাথে আছে। তখন ওরা বারবার বলতেছিল যে ওর আম্মু অসুস্থ, ওর আম্মুকে বাঁচাইতে চলে যেতে চলে যায় আর কি, ওরে নিয়ে যাতে আমি ফিরে যাই। তো আমি আসলে বললাম যে ঠিক আছে, যদিও আসি তাহলে পরে আসবো, আগে আমরা আমাদের বাসায় যাব। তো এদিক দিয়ে ততক্ষণে ওর বাবার কাছে খবর চলে গেছে, ওর বাবা ইটালি থেকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলে যাওয়ার জন্য। তো এক পর্যায়ে রাত 11টার দিকে আফনানের কথায়, মানে ওর মামা যখন ফোন দিয়ে অনেকভাবে বলে, তখন আফনান আমাকে বলে যে ওর ওই মামা এভাবেই বিয়ে করছিল, ওই মামার কথায় বিশ্বাস করা যায়। আর ততক্ষণে অলরেডি ওনারা আমাকে জামাই হিসেবে মেনে নিয়েছে ফোনের মাধ্যমে। তো আমি যখন বলছি আর কি যে বিয়ে হয়েছে, তখন আফনানের কথায় রাজি হই এবং আমি আফনানকে নিয়ে আমরা যাই ওদের বাড়িতে, এবং ওর মামা, বড় মামা আর ছোট মামা, আফনানের বড় মামা আর ছোট মামা আমাদেরকে আগে নিয়ে যায়, নোয়াখালী থেকে আগে নিয়ে গিয়ে ওদের বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে আমাকে আমার ডিটেলস জানতে চায়, এরপর যে আমাদের বিয়ের কাগজটাও দেখে, তারপর ভিতর থেকে আমাকে মিষ্টি পাঠায়, মিষ্টি খাওয়ায় আমাকে, মিষ্টি খাওয়ানোর পর রাতের খাবার খাওয়ায়, খাওয়ানোর পর আমাকে একটা রুম দেখিয়ে বলে যে এখানে ঘুমাও। ঘুমানোর পর সকালবেলা খুব ভোরে আবার ওনারা ডাক দেয় আমাকে, উঠে যখন ফ্রেশ হয়ে, মানে আমাকে ফ্রেশ হতে বলে, ফ্রেশ হয়ে আবার ওনাদের সাথে বের হলাম। বের হয়ে আফনানের মামা আমাকে একটা দোকানে, ওনাদের দোকানে নিয়ে আসলো, সেখানে এনে আমার, মানে আমাদের ডিটেলস আবার আমার কাছে জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার পর আমার গার্জিয়ানের নাম্বার চাইল আর আমাকে বললো যে দেখো তোমরা যেটা করছো সেটা তো আসলে ঠিক করো নাই, তো সমাজ আসলে এটাকে খারাপ চোখে দেখবে বা মানুষ মন্তব্য করার একটা সুযোগ পাবে, তো তোমার পরিবারের লোকজনের সাথে কথা বলে এটার একটা সমাধান করে দিব। তখন আমার মামার সাথে, আমার ছোট মামার সাথে কথা বলে, ছোট মামার সাথে কথা বলে ওনারা এই মানে ডিসিশন, ফার্স্টে আমাকে ওর মামা, আপনাদের মামা আমাকে বলে যে এখন তো তোমার আব্বা আম্মুকে ফোন দিলে এমনি মানে বললে আসবে না, তুমি এক কাজ করো, বলো যে তুমি অ্যাক্সিডেন্ট করে এখানে হসপিটালে আসো, তাহলে তারা হয়তো তাড়াতাড়ি চলে আসবে, আর তখন আপনারা তোমার বিয়েটা দিয়ে দিব, দিয়ে একবারে তোমাদের তোমাদের বাড়িতে আপনাকে দিয়ে দিব। তখন আমি ওইভাবে বলি, কিন্তু আমার ছোট বোনের পরীক্ষা থাকায় আম্মু আব্বু বললো যে আসলে তো তুই হসপিটালে ভর্তি না, আর গুরু যেটা হচ্ছে যে আমি আসলে বাসা থেকে বলে বেরোয়ছিলাম যে আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, এই কথা বলে আমি বের হয়েছিলাম। তো তারপর আমার ফ্যামিলির সাথে কথা বলে, মামার সাথে সবশেষে আর কি, মামার সাথে আম্মুর সাথে কথা বলে ডিসিশন নেয় আপনাদের মামারা। বলে যে তখন কুরবানি ঈদের সামনে ছিল, যে কুরবানি ঈদের ছুটিতে যখন আমার সব আত্মীয় স্বজন ছুটিতে আসবে সেই সময় আমাদের বিয়ের একটা ডেট ঠিক করে আপনাকে আমাদের বাসায় পাঠানো হবে। তো ওই সময়টায় আপনাদের মামা আমার কাছ থেকে এই অরিজিনাল যে কাগজটা আমাদের বিয়ের, সেটা আমাকে বলে যে যেহেতু তো কয়েকদিন পর তোমাদের বিয়ে হচ্ছেই, তাহলে এটা থাক আমার কাছে। তখন আমি আসলে গুরু আর কিছু বুঝতে পারি নাই যে অন্য কোনো ইয়ে আছে এটার পিছনে, আমি কাগজটা রেখে আসি। রেখে আসার পর উনি আমাকে বলে দেয় যে বিয়ের সময় তোমার যে মামার সাথে কথা বললাম সেই মামাকে, মানে আমার ছোট মামা যেটা আর্মিতে আছে এখন আছে যাবে, যে ওনাকে নিয়ে আসতে হবে অবশ্যই। আমি বললাম ঠিক আছে সমস্যা নেই। তো আমি চলে আসলাম, উনি নিজে আফনানের বড় মামা নিজে আমাকে গাড়িতে উঠিয়ে দিল, উঠিয়ে আবার আমাকে বলে দিল যে ফোনে যে কদিন বিয়ে না হচ্ছে ফোনে আমার সাথে যোগাযোগ রাখবা। আমি বললাম ঠিক আছে। তো ওখান থেকে আসার পর দুই তিন দিন পর আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর ওনার মামা, আফনানের মামা আর ফোন রিসিভ করে না। তারপর আমি অনেকবার ট্রাই করছি কোনোভাবেই ফোন রিসিভ করে না। আফনানের আন্টিকে ফোন দিছি, আফনানের আন্টি আমাকে ফোন রিসিভ করে বলে যে মানে বাজে বাজে গালি দেয়। তারপর আমি কিছু বললাম না, আমি বললাম যে দেখেন আন্টি আসলে বিয়েটা হয়ে গেছে আর তখন
স্ট্রিট গালি,
হ্যাঁ স্ট্রিট গালি। তারপর আমি বললাম যে আন্টি আসলে বিয়েটা হয়ে গেছে, যেভাবেই হোক মানুষের বিয়ে তো একবারই হয়, হয়তো আমরা ভুল করছি যে আপনাদের অনুমতি নিয়ে করিনি, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো এখন একটা সমাধানে আসতে হবে, আর আপনারাই তো আমাকে তখন জামাই হিসেবে মেনে নিয়ে বলছিলেন বাসায় যাওয়ার জন্য। তখন উনি আমাকে কারণ হিসেবে যেটা দেখালো সেটা বললো যে মানে সরাসরি তুই করে বলছে যে তোর বাড়ি হচ্ছে সেই মাইমনসিং আর আমাদের মেয়ের বাড়ি হচ্ছে নোয়াখালী, তুই কি করে ভাবলি যে তোর মাইমনসিং এত দূরে মানে আমাদের মেয়েকে দিব, এটা বলে উনি ফোন কেটে দিছে। তারপর ওর মামাকে ফোন দিলাম, ওর মামা কোনো সময় আমার ফোন রিসিভ করে না, তখন থেকে ফোন কেটে দেয়। তারপর আমি ওর বাবাকে ফোন দিলাম ইটালিতে, ওর বাবা আমার ফোন রিসিভ করছে, রিসিভ করার পর আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল কেমন আছেন, তো উনি আমাকে বললো যে কেমন আছি সেটা পরে, আগে বলো কি বলতে চাও। তখন আমি বললাম যে আসলে আঙ্কেল কেমন আছেন সেটা জানার জন্য মূলত ফোন দিছি, তারপর আসলে বলতে চাচ্ছিলাম এটুক বলছি। আর উনি বললো যে কি বলো মেনমেন করে বুঝি না, সুর করে বলো। তারপর আমি বললাম যে আঙ্কেল আপনি তো বলছিলেন যে আপনাকে নিয়ে যদি আপনাদের বাসায় আমি যাই তাহলে আপনারা আমার ফ্যামিলির সাথে কথা বলে একটা ব্যবস্থা করবেন যাতে লোকে কিছু না বলতে পারে। তখন উনি সরাসরি এটা অস্বীকার করলো যে না আমি এই ধরনের কিছু বলি নাই, আর আমাকে গালি দেওয়া শুরু করলো যে তুই যে আমার মেয়ে বের করে নিয়ে এখান থেকে আবার জান নিয়ে ফিরে যেতে পারছস এটা তো তোর সৌভাগ্য, ফকিরনির জাত ফকিরনির গোষ্ঠী আরো মানে বিস্তি বিস্তি গালি দিয়ে। অবশ্য বিস্তি বলতে কি উনি আমাকে মূলত এটাই বলছে যে ফকিরনির জাত ফকিরনির গোষ্ঠী, তারপর কুত্তার বাচ্চা এই সেই আর কি। বলার পর বলতেছে যে তুই আমি যদি দেশে থাকতাম তাহলে যে তোর কি অবস্থা হইতো সেটা তুই কল্পনা করতে পারবি না। পরে আমি বললাম যে দেখেন আঙ্কেল আপনারা আমাকে যেভাবে বলছিলেন আমি তো আপনাদের কথা বিশ্বাস করেই গেছি, আফরানকে নিয়ে, তখন বললো যে তোর বিশ্বাসের গোষ্ঠী কিলাই। তখন আমি বললাম যে আমি যদি তখন না যেতাম তাহলে তো আপনারা কিছু করতে পারতেন না, আমি বিশ্বাস করে কিন্তু গেছিলাম। তখন আবারও সেই একই কথা। তো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যদি অস্বীকার করেন আমার তো কিছু করার নেই। তারপর কয়েকদিন পর আমার মামা ছুটিতে আসলো, ছুটিতে এসে আমাকে বললো যে তোমার মামা শ্বশুরের নাম্বার দাও, যেহেতু যাওয়ার কথা ছিল ওই ব্যাপারে, তো গিয়ে কথা বলি। তো যখন ফোন দিল, মানে ওর মামার নাম্বার দিলাম, ওর মামার সাথে যখন কথা বলার জন্য ফোন দিল, তখন ওর মামা ফোন রিসিভ করে আমার মামার সাথে খারাপ ব্যবহার করলো। খারাপ ব্যবহার করার এক পর্যায়ে মামা জিজ্ঞেস করলো যে বিয়ের ব্যাপারটা নিয়ে, তখন উনি এটা নিয়ে তেমন কিছু না বলে বললো যে দেখেন এই ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই, ওর বাবার যেদিন আসবে বিদেশ থেকে সেদিন ডিসিশন নেবে, ওর বাবার মেয়ে ওর বাবা ডিসিশন নেবে। তখন মামা বলছিল যে তখন তো আপনি আমার সাথে কথা বলছিলেন আর আপনিই ফাইনাল করছিলেন যে ঈদের ছুটিতে এসে বিয়ের দিন তারিখ ঠিক করবেন। তখন উনি ব্যাপারটা এড়িয়ে যায়, এড়িয়ে গিয়ে ফোন কেটে দেয়। কেটে দিয়ে তারপর থেকে আর কারোর সাথে কোনো যোগাযোগ নেই। এদিক দিয়ে আফনানের মোবাইল নিয়ে নেয়, ওর ওদের বাসায় টোটালি 3 মাস কোনো যোগাযোগ ছিল না, বাসার মোবাইল নিয়ে যায়। লাস্ট যেটা আফনানের মোবাইল নিয়ে যায়, আফনানকে 3 মাস আটকে রাখে বাসায়। তো কিছুদিন আগে যেটা হয়েছে যে আফনান একটু সুযোগ পেয়ে আমাকে ফোন দিছিল। তো ফোন দিয়ে ওর কথা হচ্ছে এখন যেটা বর্তমান সিচুয়েশনে ওর কথা হচ্ছে যে ও আমার সাথে চলে আসতে চায়। যে গত 6-7 দিন আগেও কথা হয়েছে, ও বলছে যে আমি তোমার কাছে চলে আসবো কিন্তু যদি আমার ফ্যামিলি রাজি হয়। তো ওর আসলে ওর ফ্যামিলিকে আমি কোনোভাবেই রাজি করাতে পারতেছি না। ওর ফ্যামিলি কি কারণে রাজি হচ্ছে না সেটাও আমাকে ক্লিয়ার করে কিছু বলতেছে না। আর আমার ফ্যামিলি থেকে কেউ কল করলে বা আমি যদি নিজেও ফোন করি, ওর মামার কাছে ফোন দিলে অকথ্য গালাগালি করে, ফোন রিসিভ করে কেটে দেয় যখন আমার কণ্ঠ শুনে, আর এখন টোটালি রিসিভই করে না। আর আমি কিছুদিন আগে নোয়াখালীতে গেছিলাম ঈদের সময়, এবার রোজার ঈদের পরে আপনার আমাকে বলছিল আমি গিয়ে দেখা করে আসছি, এবং সেই সময় ওর বড় বোনের সাথে দেখা করছি, ওর বড় বোনের কাছে আমি এই পেপারসটা দিছি। এটা দেখানোর পরে ওর বড় বোন আমাকে বলছে তাহলে তো আপনি আমার বোনের জামাই। আমি বলছি সেটা তো আসলে কাগজে পত্রে কিন্তু আপনারা তো কেউ মেনে নিচ্ছেন না বা অস্বীকার করতেছেন টোটালি। তখন উনি বললো যে দেখেন ভাই আসলে আমার তো কিছু করার নাই, এখানে আমার বাবা যেটা বলে সেটাই হয়। তো আমি বললাম আচ্ছা আপু তাহলে তো অন্তত আপনারা আমাকে একটু তো ই করতে পারেন যেহেতু আমাদের বিয়েটা হয়েছে। তখন উনি বলতেছে যে আসলে ভাইয়া আমার এ ব্যাপারে কিছু করার নাই। তারপর আমি দুলাভাইয়ের সাথে দেখা করলাম, মানে ওই আপুর হাজবেন্ডের সাথে। দুলাভাই বললো, দুলাভাইয়ের কাছে আমি এই কাগজটা দেখাইলাম। তো দুলাভাই বললো যে দেখি আমি ওদের সাথে কথা বলে। তো দুলাভাই কয়েকদিন ট্রাই করছে, তো দুলাভাইকে ওর মামারা এই করছে যে আপনি এ ব্যাপারে বেশি আগায়েন না তাহলে আপনিও বিপদে পড়ে যাবেন। এরপর দুলাভাই আমাকে এটা বলে আর কিছু করে নাই এই ব্যাপার নিয়ে।
তো আফনান কি চাচ্ছে এটাকে একদম?
আফনানের সাথে আমার লাস্ট যে 3-4 দিন বা মানে লাস্ট উইকে যে কথাটা হয়েছে, তখনও ও আমাকে বলছিল যে ও আমার কাছে চলে আসতে চায় কিন্তু ওর ফ্যামিলি রাজি করাতে হবে, মানে যদি ওর ফ্যামিলি রাজি হয় তাহলে চলে আসবে।
ফ্যামিলিকে না রাজি করিয়ে বিয়ের মতো এই সিদ্ধান্তটা যে আসলো, তখন কি মতামত কি ছিল তখন? যে বিয়ে করি কিন্তু আনুষ্ঠানিকভাবে আমি তখনই আসব যখন আমার পরিবার রাজি হবে, তখনও কি ধরনের বক্তব্য ছিল?
তখন তো ও চলেই আসছিল আমার সাথে। কিন্তু গুরু যখন ওকে নিয়ে ওই যে 3 মাস ই করলো, মানে আটকে রাখলো, ঘরে তালাবন্দি করে রাখলো, তখন মূলত ওকে অনেক মেন্টালি প্রেসার।
কবে থেকে ডিটাচড আপনার কাছ থেকে?
হচ্ছে গুরু সেপ্টেম্বরের 2013 সেপ্টেম্বরের 28 তারিখ থেকে।
তার মানে আজকে প্রায় 1 বছরের উপরে, রাইট?
জি গুরু।
তো 1 বছর কোন রকম কোন কমিউনিকেশন নাই?
কোন রকম বলতে, ও যখন গ্রামে গেছিল ওদের
আপনি কুরবানির পরে একবার দেখা
করেছেন? আমি ওদের বাড়িতে গিয়ে দেখা করে আসছি, কেউ ছিল না, আমি ওদের বাড়ির গেট পর্যন্ত গেছি। এখান থেকে আমি সকাল 6টায় বের হয়েছি, রাত্র 1:30টার দিকে আমি বাসায় এসে পৌঁছেছি। আবার ওর সাথে দেখা করে আমি খুবই রিস্ক নিয়ে গেছি, কারণ ওর মামা যেহেতু আমাকে দেখছে এর আগে চিনে। আমি একা গিয়ে ওর বাসার গেট পর্যন্ত দাঁড়ায় ছিলাম, তারপর ও একবার বের হয়েছে কিন্তু কোনো কথা বলার সুযোগ হয়নি ভয়ে, মানে ও ভয় পাইছে।
আপনার সাথে কি ফোনে যোগাযোগ হয়?
ফোনে হ্যাঁ, যখনই ও সুযোগ পায় তখনই আমার সাথে ওর যোগাযোগ হয়।
তার ভাষ্য কি, সে আপনাকে স্টিল ভালোবাসে, আপনার কাছে আসতে চায়?
হ্যাঁ গুরু, সে আমাকে ভালোবাসে এবং আমার কাছে আসতেও চায়, কিন্তু তার গুরু এটা সেখানেই যে তার ফ্যামিলি এখন।
আপনি কি বিশ্বাস করেন যে তার ভালোবাসাতে কোনো কমতি বা কোনো প্রবলেম নাই?
গুরু আমি এখনো বিশ্বাস করি, কারণ আগে আমি তাকে যেরকম ভালোবাসতাম এখনো ভালোবাসি। আর আমি আসলে আরেকটা কথা যেটা গুরু, সেটা হচ্ছে সে যখন খুব চাপের মধ্যে ছিল, যখন তাকে ফ্যামিলি থেকে এ করে দেওয়া হয়েছে, তখন সে শুধু তার ফ্যামিলির কাছেই বলছে যে আমাদের বিয়ে হয়েছে এবং সে চলে আসছিল। আর বাহিরের যদি কেউ তাকে জিজ্ঞেস করছে তখন সে বলছে যে আমি তাকে জোর করে নিয়ে আসছি, সে আসতে চায় নাই। তো এই ব্যাপারটা নিয়ে আমি কিছুদিন আগে, লাস্ট 15 দিন আগে যখন জিজ্ঞেস করলাম যে তুমি এই কথাগুলো বলছো
কেন, বলছো
কেন বলছো, তখন বলছে যে আসলে এছাড়া আমার কোনো পথ ছিল না। আমি বললাম তাই বলে এগুলো বলতে হবে? তো আমি তোমাকে কি বলছিলাম? তখন ও বললো যে আসলে গুরু, তখন আমি ওকে একটা কথা বলছিলাম, মানে আসার আগে ও যখন আমার সাথে চলে আসবে, আমি বলছিলাম যে তুমি যদি না আসো মানে ও আমাকে ফার্স্টে বলছিল 16 তারিখে আসবে, তারপর আমাকে বলছে যে 16 তারিখের আগে আমি যাইতে, ও 16 তারিখের আগে আসবে। তো আমি বলছিলাম যে 16 তারিখের আগে কোনোভাবেই সম্ভব না, 16 তারিখে আমি ছুটি নিছি, ওই দিন আসতে হবে। তো তারপর তখন আমি বলছিলাম যে তুমি যদি না আসো তাহলে আমি সরাসরি তোমাদের বাসায় যাব, আর গিয়ে সেখানে আমার যা করার আমি করবো, কারণ আমার বিয়ের ডকুমেন্টস আছে। তো তারপরে যদি কিছু হয়ে যায় সেটার জন্য আমাকে দায়ী করতে পারো।
আমার কাছে কেন জানি মনে হচ্ছে শাকিল, আপনার যে ধরনের লেভেল অফ ইনভলভমেন্ট ছিল সেইটা সেই লেভেলে নাই, আপনার কাছে কি মনে হয়? কারণ আপনার প্রচন্ড স্মার্ট একটা মেয়ে, ও চাইলে পরিস্থিতি তৈরি করতে পারে।
হ্যাঁ গুরু,
সেই উদ্যোগটা তার পক্ষ থেকে যেভাবে নেওয়া উচিত বৈবাহিক সম্পর্কের পর তার স্বামীর সাথে সম্পর্কটা রিভিল করবার জন্য, সে উদ্যোগটা সেভাবে সে নিতে পাচ্ছে না বা নিচ্ছে না।
এটাও আমি নিজে এখন
অনুভব
করতে পারতেছি।
আর একটা কথা, এটা আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাতে একটা বড় রকমের ঘাটতি আছে। আপনারা যখন সম্পর্কটা কন্টিনিউ করতেছিলেন পূর্বতন 2 থেকে 2.5 বছর, তখন আফনান যে ধরনের ইনভলভমেন্ট ছিল, নাওয়া খাওয়া ভুলে গিয়ে 24 ঘন্টার মধ্যে 15-20-22 ঘন্টা একসাথে থাকতেছেন, সেই মানুষটিকে এই রকম ভাবে গত 2-4 মাসে আর পাচ্ছেন বলে মনে হয় না। ইজ ইট রাইট অর রং? ওই রকম ভাবে তাকে পাচ্ছেন না, তাই তো? সালমানের কিছু প্রবলেম আছে, পার্সোনালিটিগত প্রবলেম, না হলে একটা অপরিচিত মানুষকে তার বোনের সাথে যোগাযোগ করার সুযোগ সে করে দিত না। এবং এই ছেলেটি আবার দুই দিকে রিলেশনশিপ মেনটেন করছিল, এটাও করার কথা না, এটা বিকৃত মানসিকতারই একটা বহিঃপ্রকাশ। না হলে আপনার কথা অনুযায়ী যদি ইনফরমেশন গুলো সত্য ধরে নি, তার নিজের বোনকে বেস করে দুইজন ছেলের সাথে রিলেশনশিপ মেনটেন করার কথা না। এই সালমান কি কোনো না কোনো ভাবে আবার মেহেদি প্রসঙ্গটাকে ইনভলভ করাচ্ছে কিনা, এই ধরনের কোন হাওয়া কি আপনি পেয়েছেন?
সালমান বর্তমানে দেশে বাইরে আছে, কিছুদিন আগে তাকে ইতালিতে নিয়ে গেছে তার বাবা। তবে সে যাওয়ার আগ পর্যন্ত সে মাঝখানে মানে আমাদের যখন আফনানকে নিয়ে গিয়ে আটকিয়ে রাখতো, তখন আবার মাঝে মাঝে সালমানের যতদিন ফোন ছিল সে আমার সাথে কমিউনিকেট করিয়ে দিত, আর ওর আম্মুর ফাঁকে ফাঁকে। কিন্তু তারপর আবার হঠাৎ করে আমার সাথে কমিউনিকেট মানে আমার সাথে ওর আবার একটা ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে যে গুরু, আমি যখন মানে আফরানকে নিয়ে আসবো, তার আগে মেহেদি আমাকে যখন হুমকি দিছিল, আমি এবার সেখানে ওই মূলত যখন জানতে পারছি যে মেহেদির সাথে সালমান হেল্প করতেছে মেহেদিকে এইসব কাজের জন্য, তখন ওর উপর আমার একটা ঘৃণা তৈরি হয়েছিল। সেখান থেকে আমি আসলে একটা কাগজ আমার ব্যাগে রাখছিলাম যে আমি আমার ওয়াইফকে আনতে যাচ্ছি, সেখানে যদি আমাকে কেউ বাধা দেয় বা আমার কোনো প্রবলেম হয় তার জন্য দায়ী থাকবে মেহেদি এবং সালমান। আর সেই কাগজটা আমি রেখে আসছিলাম, আর সেই কাগজটা দেখার পর থেকে সালমান মূলত আমার উপর কিছুটা ক্ষিপ্ত হয়।
দেন
তারপর আবার মানে ইয়ের সাথে ইতালি যাওয়ার আগ পর্যন্ত আবার মেহেদির সাথেও কমিউনিকেট করিয়ে দিত,
মেহেদির সাথে
আবার আফনানের কমিউনিকেট করিয়ে দিত,
এবং আপনার অন্য কমিউনিকেশনটা রাখত, রাইট? মেহেদির ব্যাপারে তো আফনানের প্রচন্ড রকমের দুর্বলতা, কিন্তু এই দুর্বলতা থেকে সরে এসেছিল, পরিবার চাচ্ছিল না, তাই সেই দুর্বলতাটা আবার তৈরি করে দেয় সালমান, এবং এটা কন্টিনিউ হচ্ছিল তার ইতালি যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, তাই তো?
আর গুরু আরেকটা কথা কি, আমি যখন ওকে বিয়ের ডিসিশন নিই তার আগে মানে তার আগে রমজানে ও আমাকে একটা আরেকটা কথা শোনায়, সেটা শোনার পর আসলে আমি কি করব বুঝতে পারতেছিলাম না। সেই কথাটা হচ্ছে যে ওনাকে কনসেপ্ট করছিল মেয়েদের সাথে ইয়ার ফলে, এবং সেটার জন্য যখন ও মানে টেস্ট কিটটা আনতে যায় সেটাও সালমান ওকে নিয়ে গেছে মেয়েদের সাথে দেখা করানোর জন্য, এবং সেই ফাঁকে ও কিটটা নিয়ে এসছে। তো যেহেতু আমি মেডিকেল লাইনের, ও আমাকে ফোন করে আমাকে জিজ্ঞেস করছে যে এটা কিভাবে টেস্ট করতে হবে বা কিভাবে কি
বলেন কি।
তো আমি আসলে এই ব্যাপারগুলো কোনোভাবেই মানতে পারলাম না। তারপর আমি ওকে বলছিলাম যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, ওকে নাকি তখন মানে এমআর করানোর কথা বলে মেহেদি। তো আমি ওকে বলি যে
এগুলো আপনার সাথে সম্পর্ক থাকাকালীন সময়ে চলতেছে সব ইনফরমেশন, এই মাথা ঘুরতেছে, শোনেন আবার গোড়া থেকে শুরু করি, গোড়া থেকে তো শুরু করা যাবে না, 1:16 বাজে, এ মানে আপনার সাথে প্রেম চলতেছে, রাইট?
আমার সাথে
পসিবিলিটি আছে, দেন প্রেগনেন্সি টেস্ট করাচ্ছে, এই প্রেগনেন্সির রিজন হচ্ছে মেহেদি, এই তো? তারপর আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে তার সাথে বিয়ের সিদ্ধান্তে যাব আমি, কারণ
গুরু আসলে
আপনাকে ডাক্তার দেখানোর দরকার না কিসের জন্য, এটাও ভালোবাসা?
গুরু সে আসলে আমাকে বলছিল যে ওটা মানে
আপনাকে বলছে সে যে আমার সাথে মেহেদির রিলেশনশিপ ছিল শারীরিক রিলেশনশিপ, কোন একটি কারণে সম্পর্কের দুর্বলতায় বা ঘটনার আকস্মিকতায় ঘটে গেছে কোন একটা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে আমি ধরে নিলাম, তাই আপনাকে আমি
প্রেজ করলাম যে আমি যদি কোনো মেয়েকে আপন করতে চাই, তার পূর্বতন কোনো ঘটনা থাকলে সেগুলোকে সহে আমি তাকে আপন করে নিব। কিন্তু যেখানে পূর্বতন ঘটনার রেশ এখনো আছে, যে পূর্বতন ঘটনাটা এখনো কন্টিনিউ হচ্ছে, কারণ প্রেগনেন্সি টেস্টের প্রসঙ্গ আসে ঘটনা ঘটে যাওয়ার মাসখানেকের ভিতরে, রাইট? তার মানে কি ওটার কনসিকোয়েন্স এখনো আছে, এমন অবস্থাতেও আপনি বিয়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? আমি যদ্দূর জানি যে প্রেগনেন্সি টেস্টের যে ফার্স্ট স্টেজ গুলোতে যখন আমরা ইউরিন থেকে আমরা টেস্ট করে বা এই ধরনের এই ব্যাপারগুলো হয়তো মোর অ্যান্ড লেস মাসখানেকের মধ্যে হয়তো বা প্রথম ঋতুস্রাব বন্ধ হওয়ার পর থেকেই তো হ্যাঁ এই এই টেস্টের জন্য ইন্টেন্স তৈরি হয়, সেই সময়টার মানে কি? তার মানে সম্পর্কটা চলতেছে, সম্পর্কের ভেতরে সে তখনও, তারপরে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে তাকে আপনি বিয়ের সিদ্ধান্তে নিয়ে যাবেন? আপনি কি বড় মনের?
আমি জানি না গুরু, কিন্তু আমি তাকে অনেক ভালোবেসে ফেলছিলাম, সেই কারণে গুরু আমি তাকে, সে আমাকে যখন বলছে যে মেহেদিকে তাকে,
দেখি ভালোবাসা না নেশা, আমি তো এখন কনফিউজড। আমি তো ভেবেছিলাম, আমি যখন আপনাকে বললাম তখন আমি ভেবেছিলাম যে কোনো এক সময় সম্পর্ক ছিল, তখন কোনো একদিন বিচ্ছিন্ন ঘটনা যে একটা শারীরিক সম্পর্কের ভিতর দিয়ে সে গেছিল, একটা দিন সালমানের যে কথাটা বলছিলেন সেদিন বাড়িতে কেউ ছিল না, ঘটনাটা ঘটে গেছিল, সেটা পাস্ট। এখন আপনি তার প্রেজেন্ট, এখানে কারো কোনো অস্তিত্ব নাই।
গুরু তার মাঝে সে সবসময় আমাকে বলতো ওই সময়টা,
তাই আমি চিন্তা করেছি যে যাকে ভালোবাসছেন তার সবকিছুকে আপন করে নিচ্ছেন, পূর্বতন ঘটনা থাকলেও সেটার জন্য আপনি কোনো রিগ্রেট নাই, এর জন্য আপনাকে আমি প্রশংসা করছিলাম, অনেক বড় মনের মানুষ বলে বলছিলাম। কিন্তু আপনি যেখানে দেখতেছেন যে ঘটনাটা এখনো কন্টিনিউ হচ্ছে, সেই অবস্থায় তাকে আপনি কিভাবে নিজের করে নিতে চান?
গুরু সে আমাকে সবসময় বলতো যে তার ওর পর থেকে আর তার সাথে কোনো রিলেশন নেই, এরকম বলতো, কিন্তু যেদিন আমি শুনলাম সেদিন আবার আমি বুঝতে পারলাম যে আসলে তার সাথে এখনো রিলেশন চলতেছে। তারপরে আমি বললাম যে
তখন জানলেন যে রিলেশনশিপ এখনো চলতেছে।
জি গুরু,
এবং সেক্সুয়াল রিলেশনশিপ, রাইট? আপনার কথা অনুযায়ী
জি গুরু
সেক্সুয়াল রিলেশনশিপ বুঝেন তো?
জি গুরু,
কি সেক্সুয়াল রিলেশনশিপ, সেক্স করেছেন কখনো?
না
গুরু।
হ্যাঁ,
কার
সাথে? মানে
কখনো করেছেন কিনা সেক্স? আমি মেয়ের কথা বলিনি, অন্য কোনো কোথাও? হ্যাঁ, অনেকে তো সব পাপ করে ফেলে, আপনি করেছেন?
না গুরু, এটা বুকে হাত দিয়ে বলতে পারি, এখন পর্যন্ত আমি কোথাও এরকম কিছু,
বুকে হাত দিয়ে সেক্সের শুরুটা হয়, সেক্স করেছেন কিনা?
সেক্স করেছি বলতে গুরু মাস্টারবেশন যেটা, সেটা তো
না। আপনি নিজে সেক্স করেছেন কোনো মেয়ের সাথে?
না গুরু, এটা কখনো করিনি।
আচ্ছা, সেক্স জিনিসটা কিন্তু খুব মারাত্মক টাইপ একটা জিনিস, ওই জিনিসটা স্রষ্টা আমাদেরকে অধিকার দিয়েছেন, তোমরা যখন পারস্পরিক সম্পর্কের মাধ্যমে বৈবাহিক অবস্থানে যাবে তখন সন্তান উৎপাদনের ইন্টেন্স থেকে কিন্তু আমরা একটা সেক্সুয়াল রিলেশনশিপের ভেতর দিয়ে যাই, এবং তখন যে সুখানুভূতিটা আসে সেটি আসলে হয়তো যার্রা পরিমাণ কিছু সুখানুভূতি স্রষ্টা এটার ভেতর দিয়ে দিয়ে দেন, আমরা উদ্বেলিত হয় আনন্দের আতিশয্যে, মরে যাওয়া টাইপ একটা ফিলিংস, কেমন বলতে পারলাম জানি না, আনন্দের আতিশয্যে মরে যাওয়া টাইপ একটা ফিলিংস। উদ্দেশ্য কিন্তু অনেক মহৎ, প্রজনন প্রক্রিয়াটাকে কন্টিনিউয়েশন দেওয়া, আরেকটি নতুন প্রাণের সঞ্চার সৃষ্টি করা, কোন একটি সন্তানের গর্বিত পিতা অথবা মাতা হওয়া, এবং অবশ্যই এই রিলেশনশিপটা শুরুই হবে যখন আমরা একটা বৈবাহিক সম্পর্কের ভেতর দিয়ে যাই। তার আগে যদি আমরা এই রিলেশনশিপটা করি সেটা হচ্ছে আমরা অভিশপ্ত। স্রষ্টা এইভাবে শিখিয়েও দিয়েছেন যে বৈবাহিক সম্পর্কের পরে তোমরা কিভাবে, এত বেশি ডেমোক্রেটিক ইসলাম, শিখিয়ে দেওয়া হয় যে কিভাবে তোমরা পরস্পরের সাথে কাছাকাছি আসবে, প্রয়োজনে নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করো যে কে কোন পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করো, কিভাবে নিজেদেরকে কাছে টানাতে স্বাচ্ছন্দ্য বোধ করো, নিজেরাই সিদ্ধান্ত নাও, কোন কোন বিশেষ স্থান তোমাদের নিজের মতো করে নিলে বেশি পরিমাণ ভালো লাগা তোমাদের মধ্যে সৃষ্টি হবে, সেটাও বলে দেওয়া আছে। এত ডেমোক্রেটিক ইসলাম, কিন্তু একটা প্রসেসের ভিতর দিয়ে, কুকুর বিড়ালের মতো না, একটা সম্পর্কের ভিতর দিয়ে। বৈবাহিক সম্পর্কের ভিতর দিয়ে। আপনি সেই মেয়েটিকে বিয়ে করছেন এবং স্রষ্টা এটাও বলে দিচ্ছেন যে তোমরা বিয়ে করো, তোমার দৃষ্টিতে যাকে সুন্দর মনে হয় সেটিও বলা, সেই অধিকারও আপনার আছে। এবং অবশ্যই যার আব্রু, যার সতীত্ব, সচ্চরিত্রবান একজন, সুন্দরতম সচ্চরিত্রবান একজন মানুষকে খুঁজে নাও তোমার পার্টনার হিসেবে, এটাও কিন্তু ডিকটেক্ট করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে। আর আপনি এমন একজন মানুষকে পছন্দ করছেন, আপনার কথা অনুযায়ী, আপনার কথাগুলো যদি সব সঠিক ধরে নিই, এমন একজন মানুষকে পছন্দ করছেন, এমন একজন মানুষের সাথে বৈবাহিক সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন, এমন একজন মানুষকে গ্যারেন্টি দিতে যাচ্ছেন, এমন একজন মানুষকে আপনার পরিচয়ের অংশীদারিত্ব করতে যাচ্ছেন যে হবে আপনার সন্তানের মাতা, এটা মেনে নিতে আপনার এতটুকু মনের মধ্যে বাঁধেনি? আপনি চিন্তা করতে পারেন যে মেয়েটিকে বাসর ঘরে বধূ সেজে আপনার সামনে বসে আছে, সে মেয়েটিকে স্পর্শ করার সময় কোন পুরুষের ঘামের গন্ধ আপনার নাকে এসে লাগতে পারে? আপনি কি কল্পনা করতে পারেন আপনি যাকে নিয়ে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন, সে মেয়েটি আপনি যেভাবে বললেন আমাকে, কথা যদি তাই হয়ে থাকে, আমার কাছে কোনো মিথ্যা ধরার মতো কোনো মেশিন নাই, আপনার কথাই যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনি বিয়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তা সেই সময়টা তো সেই মেয়েটি কোনো না কোনো সময় হয়তো ওই মেহেদির রিলেশনশিপের ভেতর দিয়ে যাচ্ছে, তখন হয়তো কোনো শারীরিক কোনো কার্যক্রম তাদের মধ্যে সম্পাদিত হচ্ছে, দুইজন পরস্পরের কাছে আসলো, এই তো দরজাটা বন্ধ করলো, বাড়িতে তো কেউ নাই আপাতত, মাঝে মাঝেই তো গ্রামের বাড়িতে যায়, সালমান তো ফ্যাক্টর না, সালমানও চলে গেছে ইটালি তো, রাইট? এরকম একটি পরিস্থিতিতে দরজা বন্ধ হলো, দুইজন দুইজনের কাছাকাছি আসলো, নিঃশ্বাস প্রশ্বাস প্রগাঢ় হয়ে উঠছে, পরস্পরের কাছাকাছি আসছে, দারুণ এক উন্মাদনা সৃষ্টি হয়েছে, এবং কথার মধ্যেও সেরকম ভলগারিটি, আজ তোমাকে আমাকে হারিয়ে দেওয়ার দিন, আজ যুদ্ধ শুরু হবে, আজ ভালো লাগায় মারামারি করব, আজ দুজন দুজনকে শেষ করে ফেলবো, ভালোবাসার অত্যাচার আজ মাখামাখি করে নিব, এ ধরনের সেক্সুয়াল ইন্টেন্স দুজনের মধ্যে কাজ করছে, আর আপনি বাইরে থেকে দেখতেছেন দরজার ফোঁটা দিয়ে দেখতেছেন ভিতরে এই ধরনের কাজ চলতেছে, আপনার ভালোবাসা প্রেমে পাগল হওয়া মানুষটা আরেকজনের সাথে একদম খামচা খামচে অবস্থার ভিতর দিয়ে আছে, একদম সেক্সের বেহায়াপনার বেলাল্লাপনার চরম পর্যায়ে আছে, সেক্সের প্রচন্ড আহ্বানে প্রচন্ড আনন্দে আতিশয্যে তার ভালো লাগায় অন্য রকমের উচ্চারণ সমস্ত শরীরকে যেন এলোমেলো করে দিয়েছে, আর আপনি দেখতেছেন। এটার পরে আবার গোসল টোসল করে পাক পবিত্র হয়ে আপনার কাছে এসেছে, জান কেমন আছো তুমি, ভালো তো, যত যাই হোক বিশ্বাস করো জান, বারেবারও আমার শরীর স্পর্শ করেছে, হাজারবার করেছে, হয়তো ভবিষ্যতেও হাজারবার করবে, কসম জান আমার আত্মাকে কোনদিন স্পর্শ করতে পারবে না, যেটা তুমি করেছ, ভুলে যাবেন? ভুলে যাবেন না, ছি ছি ছি, সব ভুলে যাবেন তখন? কি হলো আজকাল ছেলে পেলের, বয়স কত আপনার?
23 বছর,
সারা জীবন পড়ে আছে। আপনার কথা যদি সত্য হয়ে থাকে কি বলতেছেন আপনি, মাথা মাথায় ঘুরে গেছে আমার, প্রগতিবাদীরা করুক, সোকল প্রগতিবাদীরা এরকম কথায় বিশ্বাস করে, ওরা করে বেড়াক, এটাকে প্রগতিবাদী বলে না, এটাকে প্রগতি বলে না, এটাকে বোকামি বলে, বেকুবি বলে, প্রশ্নই আসে না। আমি যদি আমার নিজের ক্ষুধা মেটানোর জন্য প্রস কোয়ার্টারে যাই, তাও যদি জানি যে এই মেয়েটিকে ছুঁয়ে গেছে কেউ, সেখানেও তো রুচি হওয়ার কথা না। সেখানে আপনি এমন একটি মেয়েকে ঘরে নিয়ে আসতে চান যে আপনার গর্বিত সন্তানের মা হবে, ক্যান ইউ থিংক ইন দিস ওয়ে? আপনি নিজেই বলতেছেন যে সে প্রেগনেন্সি টেস্ট করতেছে এবং বলছে যে আচ্ছা কোনটা আসলে ই হয় বলতো, এটা গ্রিন হলে না রেড হলে, এটা কি আমি পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো, রাইট? ফোনে বলতেছে, আর আপনি মেডিকেল সায়েন্সের সাথে যেহেতু অ্যাটাচড, আপনি বলছেন যে এটা অমুক হলে ভাববা যে এটা প্রেগনেন্ট তুমি হয়েছো, আর না হলে ভাববা হওনি। হাউ ক্যান ইউ ম্যানেজ ম্যান? আর এই মেয়েকে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন 15 দিন পরে, রাইট? কোন পৃথিবীতে আছেন আপনি? নেশা করেননি? দেখে তো মনে হয় না যে নেশা করেন আপনি। কোন দুনিয়াতে থাকেন আপনি? 20 লক্ষ টাকা দেন মহর করার বুদ্ধি কে দিছে আপনারে? এনে দেখছি 20 লক্ষ টাকা দিন মোহর ওই বলছিল মানুষ হন বাপ মা বহু কষ্ট করে মানুষ করেছে কোলে যাও নোট পালট করে দিয়ে বেকুবের মতো নিজের জীবন নিয়ে গ্যাম্বলিং করেন না এ জীবন শুধু আপনার একার না কত কষ্ট কত স্যাক্রিফাইস কত কিছু লুকায় আছে এই পিছনে জীবনটার পিছনে ধ্বংস করে দিয়েন না এই লাইফ এ লাইফ আপনার একার না এটার পরে একচ্ছত্র আধিপত্য কখনোই আপনার না আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় কাজ আপনাকে দিয়ে করাবে সে জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এরকম এরকম পাগলামি করবার জন্য না আপনার কোন অধিকার নাই আপনার আপনার বাকি বোন আছে তারাও তারাও যদি আপনার রাস্তা ধরে নিজেকে কোনদিন ক্ষমা করতে পারবেন অভিশপ্ত জীবন আপনার আপনার মতো একটা সহজ সরল ভদ্রস্থ একটা ছেলে আমার দেখে কত ভালো লাগতেছে আমি প্রথমে আপনাকে যখন আপনি আমাকে প্রথমে অ্যাড্রেস করলেন যে গুরু ভালো আছেন আমি কেন জানি বললাম যে শাকিল আপনার সাথে কি আগে কখনো দেখা হয়েছিল আপনার কেন জানি পরিচিত মনে হচ্ছে এতগুলো লাখ লোকের মধ্যে আপনাকে কেন জানি বললাম তখন আমি জানি না যে আপনি আজকে প্রোগ্রামে বসবেন দেখে কেমন জানি একটা আপন আপন টাইপের মনে হচ্ছিল দেখে এত কিউট টাইপের একটা ছেলে হোয়াট হেল ইউ ডুইং ম্যান গা হাত জ্বলে যাচ্ছে আমার আপনি আমার ভাই হলে পিটিয়ে আপনার গায়ের চামড়া খুলে ফেলতাম পাগলামির একটা সীমা পরিসীমা থাকে ছেড়ে যান সব নোংরামি এটাকে আপনি প্রেম বলেন আর ভালোবাসা বলেন আমি কখনো এই জিনিসটাকে এটা বলতে পারি না এটা পাগলামি না এটা নেশা বের হয়ে আসেন এখান থেকে আপনার কথা যদি সত্যি হয়ে থাকে আমি জানি না এটা মিথ্যা না সত্যি যদি সত্যি হয়ে থাকে আপনার প্রত্যেকটি কথা আমি সত্যি প্রচন্ড রকমের ডিসঅ্যাপয়েন্ট এটাকে প্রেম বলে না এটাকে ভালোবাসা বলে না এটাকে পাগলামি বলে শাকিল এবং পাগলামি করে পুরো জীবনটা নষ্ট করার ইখতিয়ার আপনার নাই বিলিভ মি আল্লাহ আপনাকে অধিকার দেননি আপনার বাবা মা দেয়নি আপনার বোন আছে অনেক স্যাক্রিফাইস আছে আমি একটা মানুষের পেছনে আমার 2.5 বছরের বেবি আমি দেখতেছি কত দিনের কত কত স্যাক্রিফাইস থাকে পান থেকে চুন ফুসলে ভিতরে বুকের ভিতরটা মচর মচর করে উঠে আসার সময় গা গরম দেখলাম ছেলের বারবার মাথার মধ্যে স্ট্রাইক করতেছে জ্বর আসলো না তো এ তো বাপের কথা বললে আর মা ও তো পাগলের মতো হয়ে গেছে আমার বউ অসুস্থ থাকতেছে বেশিরভাগ সময় তাকে থরো চেক আপ করলাম হিমোগ্লোবিন চরম কম আমি তখন ডাক্তার পুরো প্রেসক্রিপশন ট্রিটমেন্ট এসব চালাচ্ছি তার মধ্যেও সে বলতেছে ডাক্তার বলতেছে এই সব অবস্থায় মাথা ঘুরে পড়ে যাওয়ার কথা তাড়াতাড়ি ব্লাড দেওয়ার ব্যবস্থা করেন আমি ব্লাড দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করতেছি তারপরে বলতেছি তোমাকে মাথা ঘোরায় না অসুস্থ লাগে না হচ্ছে একটু উইক লাগে বাট মাথা মাথায় ঘোরায় না কারণ সবসময় তো আমি এগুলো নিয়ে ব্যস্ত কখন মাথা ঘোরাবে টের পাই না আমি আর ঘুরালেও টের পাই না ক্যান ইউ থিঙ্ক দিস ইজ দা রিলেশনশিপ আমি গর্ব করতেছি না এই ধরনের ইন্টেন্স কি একটা মেয়ের মধ্যে পয়দা হবে যদি একটা মেয়ে ব্যভিচারী হয় হবে এটাকে ব্যভিচারী বলবো না তো কি বলবো যে ছেলের সাথে বিয়ের স্বপ্ন দেখতেছে 15 দিন পর আরেকজনের জরায়ুতে আরেকজনের স্পাম ক্যারি করতেছে এবং রাত আদৌ হয়েছে কিনা সেটা কনফার্ম করার চেষ্টা করতেছে ও মাই গড হোয়াট হেল ইউ গাইজ আর ডুইং সব জঘন্য প্রোগ্রাম থেকে আমি মুক্তি নিচ্ছি টাইম শেষ মানুষ হয়ে যাও কি করা উচিত বুঝে গেছো সিদ্ধান্ত তোমার তোমার পর কোন সিদ্ধান্ত আমি চাপিয়ে দেব না আমি একটা ছোট্ট ক্লিপ আছে এটা একটু বাজিয়ে নিই তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তারা আমাদের সাথে সোফার ওই অর্থে কমিউনিকেশন করতে চাননি বিধায় আমরা তাদেরকে সুযোগ করে দিতে পারিনি না হলে হয়তো জানতে পারতাম যে আসলে শাকিল ঠিক বলছে নাকি ভুল বলছে বাইটটা কতটুকু সময় একটা বাইট আছে যেটা আমরা অলরেডি তাদের কাছ থেকে কালেক্ট করেছি এটি মনে হয় মেয়ের মামা রাইট দেখা যাক উনি কি বলছেন এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে যোগাযোগ করানো যে তারা আমাদের সাথে কথা বলতে চায় কিনা কিন্তু তারা রাজি হয়নি সো ফাইনালি আমাদেরকে এটা রেকর্ড করেছি কারণ আমরা বলি বারবার যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি বোথ পার্টিকে কথা বলার সুযোগ করে দেওয়ার যাতে করে কেউ একতরফাভাবে মিথ্যা কথা না বলতে পারে সেই কারণে তো শাকিলের কথা আমরা শাকিলের মতো শুনেছি আমরা ধরে নিচ্ছি যে শাকিলের কথা যদি সত্যি বলে থাকে সেক্ষেত্রে আমার মূল্যায়নটা এটা যেটা আমি শাকিলের সাথে আলোচনা করলাম এখন শাকিল যদি মিথ্যা বলে থাকে সেটি তো তার ব্যাপার এটা তো দেখবার ক্ষমতা আমাদের মধ্যে নাই এবং তাদেরকে চেষ্টা করেছিলাম এই তাদের পক্ষের কথা শুনবার জন্য কিন্তু তারা আগ্রহ দেখায়নি তার মামার সাথে খুব অল্প স্বল্প কথা হয়েছিল সেই রেকর্ডেড স্পিচটা একটু শোনাচ্ছি আমরা
কোনো সাজানো নাটককে উপস্থাপন করা হয়, কেমন তো ওটা যদি তার কাছে কোনো সে ডকুমেন্টস পেশ না করতে পারে তো তার পরিস্থিতিটা হবে খুব ভয়ানক। শুধু এই কথা, হ্যাঁ এটাই বলিয়েন আর কিছু বলিয়েন না। যে ফটোকপিটা দেখেছে সেটা কোন জায়গার? হ্যাঁ এগুলো নীলক্ষেত্রের মধ্যে, ঢাকা 20 টাকা দিলে কিন্তু এই ধরনের কিছু কাবিলনামা হয়, বুঝছেন? আচ্ছা, তাকে শুধু করে দিন যে ওকে যে পিটানি হয় না সম্মানের সহিত যে পাঠাইছি, কেমন, শুধু ওর মামার রিকোয়েস্টের কারণে। ওর মামা একজন প্রশাসন লাইনে, তো ওনার রিকোয়েস্টের কারণে আসলে ওকে সুন্দর ভাবে পাঠাই দিয়েছি। না হলে হাত পা বাঁধে পিটাই, পাওয়াটাও ভেঙে তারপরে পাঠাইতাম নোয়াখালী থেকে। আমি সম্পর্ক করে তাকে যদি ভাগাই নেওয়া যাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে যদি আমাকে পেয়েছেন যেইভাবে হোক, সেক্ষেত্রে আপনার করণীয় কি থাকবে? একটা মেয়েকে একটা প্রক্সি দেওয়া বা ফল্ট ফ্রড করা, এই ফ্রড করা ব্যক্তিদের হলো হাত পাও পিটাই ভেঙে দেওয়া। তবে আমি সেটা করি নাই, করি নাই যে এতে সে আমার জেলার বাইরের অনেক দূরের ছেলে, কারণ তার এখানে কেউ নেই। আসলে এই মানবিক দিক থেকে আমি বিবেচনা করে তাকে পাঠিয়ে দিছি। আর পাঠিয়ে দিয়ে বলছি যে তুমি যে ঘটনা করছো এটার জন্য তো অনেক বড় শরদ দেওয়া লাগতো, তবে শুধু আমি আমার কাছে মানবিক দিকটা আছে বিদায়, তোমাকে ছেড়ে দিলাম, তুমি তুমি চলে যাও, তোমার মামাকে আমার সাথে ফোনে যোগাযোগ রাখার জন্য বলিও। তো যাই হোক, আমি তার যে ডাটাটা পেয়েছি তার ডাটাটা টোটালি সে টোটালি আমাদের কাছে, আমাদের ফ্যামিলির কাছে গ্রহণযোগ্যতা তার নেই। অন্যদিকে সে যে কাজ করছে এটা আমার তো আত্মসম্মানের বিষয়, আমার স্ট্যাটাসের বিষয়, তো আমার স্ট্যাটাসের উপরে হাত দিয়ে তাকে যে আমি সুস্থভাবে পাঠাচ্ছি এটা তার জন্য গুড লাক। সে কোন রকম কোন বাড়াবাড়ি করার জন্য যায় তখন তাকে বলে দিয়ে এটা চরম খেসারত দিতে হবে তাকে। তো সে যেখানে করছে, যে কাবিন নামা করছে, তার কাবিন রেজিস্ট্রেশনটা আছে কিনা আগে, সেটা তার সঠিক আছে কিনা, এবং বাংলাদেশ রেজুলেশন বোর্ড যেটা রেজিস্ট্রেশন বোর্ড এটা আছে কিনা আগে দেখেন। দেখার পরে যদি সঠিক থাকে তাহলে আপনি আমাকে ফোন করিয়েন, কেমন, আমি আপনার সাথে শেয়ার করব।
আসলে মেয়ের মামার কথোপকথন, এবং আমরা বারবার বলছি যে যেই কথাগুলো আমাদের সামনে শাকিল বলেছে, শাকিল আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন আমাদেরকে সবগুলো কি সঠিক ইনফরমেশন? কোনো ভুল নাই এর মধ্যে, একদম সঠিক, কোনো কিছু আপনি মিথ্যা করে বানিয়ে ঘুরিয়ে বলেননি। এটা কি আপনার নিজের স্বজ্ঞানে ইনফরমেশন গুলো দিলেন? আপনার সম্বন্ধে যে কথাগুলো বললেন, কেউ কি চাপ দিয়েছে বা কোন রকমের তাকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে কি কথাগুলো বলা আপনার? স্বজ্ঞানে বলেছেন এসব কথাগুলো? আচ্ছা, বিষয়টা এটাই যে আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমরা তো একটা মিডিয়াম মাত্র, যার মাধ্যমে হয়তো আমরা আমাদের নিজের ভেতরের অনুভূতিগুলো শেয়ার করি। তা আপনি এই কথাগুলো বলতে গিয়ে আপনাদের সম্বন্ধে অনেক প্রসঙ্গই কিন্তু তুলে নিয়ে এসেছেন, ভালো মন্দ বহু প্রসঙ্গ তুলে নিয়ে এসেছেন। সেই ব্যাপারগুলো যদি আপনি স্বজ্ঞানে বলে থাকেন যেটা আপনি বললেন, এটা রেসপন্সিবিলিটি অবশ্যই শুধুমাত্র আপনার, এবং আপনাকে আপনি মিথ্যা বা সত্যি বলছেন সেটি বুঝবার মতো কোনো ক্যাপাবিলিটি এখানে আমাদের নাই, কোনো সফটওয়্যার নাই, কোনো লাই ডিটেক্ট করে এরকম কোনো মেশিন নাই। সো আপনার কথা সত্য ধরে নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে যে কথাগুলো বললাম আপনাকে আমি, সে কথাগুলো আপনি ডিজার্ভ করেন, যে আসলে এখানে ফার্দার রিলেশনশিপের কোনো সুযোগই নাই যে ধরনের পরিস্থিতির আপনি বর্ণনা দিলেন। এই এই পরিস্থিতিতে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর কোনো মানুষকে নিয়ে ফার্দার রিলেশনশিপ কল্পনাই করা যায় না। আর আমরাও অন দ্য আদার হ্যান্ড আমরা চেষ্টা করি দুই পক্ষকে সুযোগ করে দেওয়ার, যাতে করে কোনো রকমের পক্ষপাত দুষ্ট ব্যাপার আমাদের স্টুডিওর মাধ্যমে না হয়। আমরা চেষ্টা করেছি যে আমাদের আরেকজন যার পক্ষে কথা বলা হচ্ছে, আফনানের পক্ষের পরিবারের মানুষজনকে কমিউনিকেট করার, আফনানকে যোগাযোগ করার, কিন্তু তাকে আর তাদেরকে আমরা যোগাযোগ তারা যোগাযোগ করতে আগ্রহী হয়নি। ফাইনালি আমরা একটা ছোট্ট রেকর্ডেড স্পিচ চালিয়েছি যেখানে স্পষ্টতে আপনাদের ফ্যামিলি বলবার চেষ্টা করেছে যে তাকে তারা এই এই ঘটনার জন্য তাকে তারা অত্যাচার করতে পারত, তাকে তারা ফিজিক্যালি হ্যারাস করতে পারত, কিন্তু করেনি, তাকে ছেড়ে দিয়েছে, এটাই তারা মহানুভবতার পরিচয় দিয়েছে। আর আমি ওভারঅল যেটা চিন্তা করি, বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী আপনারা যদি সাবালক এবং সাবালিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এখতিয়ার আছে পারস্পরিক সিদ্ধান্ত নেয়ার, দুইজনের সম্মতিতে অবশ্যই সিদ্ধান্তটা হতে হবে, এবং তা যদি না হয়, আপনি জানেন যে এখন শিশু এবং নারী নির্যাতন আইন কত বেশি স্ট্রঙ্গার, তাহলে কিন্তু আপনি কিন্তু এই আইনের ফেরে পড়ে আপনার জীবন কিন্তু দুর্বিষহ হওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। মেয়ে যদি বলে যে না আমাকে ফুসলিয়ে বা আমাকে জোর পূর্বক এই কাজগুলো করিয়েছে, বিষয়টা এরকম ভাবেই কিন্তু আসে। সো আপনাকে নিজেও আপনার জায়গাটা পরিষ্কার থাকা উচিত যে আদৌ আপনার প্রতি সেই লেভেলের ভালোবাসা সেই মেয়েটি পোষণ করে কিনা। বাট আলোচনার শেষ পর্যায়ে এসে আপনি নিজেই বলেছেন যে না, পোষণ করে না। পোষণ করলে তার আগ্রহ, তার ভালোবাসার মাত্রাটা সেই লেভেলে নাই, সেটা আমি এখনই টের পাচ্ছি। এবং এখনো তার পূর্বতন প্রেমিকের সাথে তার সম্পর্ক আছে বলেই আপনি অ্যাকনোলেজ করলেন, রাইট? সো সেখানে আমার মনে হচ্ছে যে আপনি যদি তারপরও ক্যারি ফরওয়ার্ড করেন এই ব্যাপারটা, সেটা তো মৌলিকভাবে মানবীয়ভাবে ঠিক তো হবেই না। উপরন্তু আপনার পসিবিলিটি থেকে যে একটা বড় রকমের সমস্যার মধ্যে আপনার পড়ে যাওয়া যদি মেয়েটা বেঁকে বসে, এবং বেঁকে বসার সম্ভাবনা আছে আপনার কথাতেই সেটা বোঝা যাচ্ছে। সো প্লিজ মেক ইউর ডিসিশন, এমন একটা সিদ্ধান্তের দিকে যাবেন না যে সিদ্ধান্তটা আপনার জীবনটার কাছ থেকে আপনাকে অনেক পিছিয়ে দিবে, আপনার পরিবারকে অযাচিতভাবে অহেতুক কিছু খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দিবে। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের কোন রকমের কোন পক্ষপাতিত্ব নাই, আমরা জানি যদি ইনফরমেশন গুলো ভুল বলে থাকে, কোনো কিছু যদি ওভারল্যাপিং করে, ম্যানিপুলেট করে থাকে শাকিল, সে রেসপন্সিবিলিটি অবশ্যই শাকিলের, কারণ শাকিল মিথ্যা বলছে কি সত্য বলছে সেটা ধরবার মতো শক্তি আমাদের কাছে নাই। আর যারা আমাদের সাথে ফোনে ছিলেন, মেয়ের মামা এবং মেয়ে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যদি ব্যাপারগুলো সত্য না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য শুভকামনা, আপনারা আপনাদের মতো করে আপনাদের জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। অনুষ্ঠান শেষ করছি বন্ধু। ভালোবাসার নামে চোখরাঙানি, ভালোবাসার নামে বেহায়াপনা, ভালোবাসার নামে ব্যভিচারিতা, ভালোবাসার নামে খারাপ যে কোনো জিনিসের বন্ধ হোক। ভালোবাসা অনেক অতি পার্থিব স্বর্গীয় একটি অনুভূতির নাম, মানুষের দ্বারা এই স্বর্গীয় অনুভূতি যেন কলুষিত না হয়। আমি কিছু সময়ের জন্য কিছু রূপক আবহ তৈরি করার চেষ্টা করেছি আজকের অতিথিবন্ধুকে সামনে রেখে, যাতে করে তার মধ্যে ওই ধরনের সত্যিকার একটা পিকচার তৈরি হয় যে তার কাকে কাকে সাথে নিয়ে, কাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি জীবন তৈরি করা যায়, কাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি জীবনের গতিপথ অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আমি এইভাবে তাকে একটা রূপক পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে তার কথা যদি আমি সত্যি ধরে নিয়ে থাকি তাহলে সে একটা ঘরের মধ্যে আছে, ঘর থেকে তাকে বের করাটা খুব জরুরি। সেজন্য হয়তো রূপক কিছু এক্সাম্পল আমাকে দিতে হয়। আমি জানি যে সব বয়সের মানুষ আমার অনুষ্ঠানটি শোনে, অনেক সময় কথাগুলো হয়তো একটু বেশি হয়ে যেতে পারে কিছু কিছু সেগমেন্টে লিসেনারদের কাছে, বাট তারপর আমাকে বলতে হয় আমার উপস্থিত বন্ধুটাকে একটা সম্যক ধারণা দেবার জন্য। আমি অনুষ্ঠান শেষ করছি বন্ধু, এবং আপনাদের জন্য সবার জন্য শুভকামনা আর প্রার্থনা রেখে প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
জীবনের গল্প, আমি চাই আপনার ভালোবাসা সবার ভালোবাসা থাকুক খুব বেশি নিরাপদে। আজকে বিদায় নিতে হচ্ছে, বিদায় নিচ্ছে বন্ধু, ভালো থাকবেন, এবং আবার বৃহস্পতিবার প্রাণা ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি আসব, এবং আমাদের সঙ্গে থাকবেন নতুন কোন অতিথি এবং আমাদের সবার পছন্দের FM গুরু। শুভরাত্রি।
সাথীকে চিনে নিও মনের মাঝেতে, চিরদিন তাকে দেখে নিও, মনের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে দেখে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার, পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে দেখে নিও। খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন, হাসি আর গানে শোধ করে যেও যত দিন, স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার, পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও, সম্মুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও। আলোর পরশে ভোর হয়ে যাবে ইরা, কোনো দিন ভুলে ছেড়ো না কো তুমি এই হার, ভুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার, পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার, পথের সাথীকে চিনে নিও। ঢাকা
আমাকে সিঙ্গারা।
This track was downloaded from FusionBD.com.